This track was downloaded from fusionbd.com.
আজকের অনুষ্ঠানের আজকের হট সিট অলংকৃত করেছে আজকের অতিথিবন্ধু। অতিথিবন্ধু, আজকে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আমার তো আমার যতটুকু বিশ্বাস যে আপনি লাভগুরু অনুষ্ঠানটি শোনেন, তাই তো?
জি, আমি নিয়মিত শুনি।
কেমন কেমন অনুভূতি হচ্ছে যে আজকের এই স্টুডিওতে এসে হট সিটে বসে?
আমার প্রথমে বিশ্বাসই হচ্ছিল না, যখন ফোনটা যায় আমার কাছে খুব অবাক লাগতেছিল, আর সারাটা দিন আমার অনেক মন খারাপ ছিল। আজকে আমার খুব স্পেশাল একটা ডে ছিল, তো একা একা আমি মন খারাপ করে বসুন্ধরায় বসেছিলাম, হঠাৎ করে ফোনটা আসে। মানে আমার কাছে মনে হচ্ছিল যে এই দিনের একটা গিফট আল্লাহ নিজের হাতে আমার জন্য দিয়ে পাঠিয়েছেন, বুঝাতে পারবো না আমি
অনুভূতি। আমরা আসলে অনেক সম্মানিত বোধ করছি যে আমরা কোন একটি মানুষের কোন একটি মুহূর্ত ভালো রাখার একটি উপলক্ষ হতে পেরেছি। আমরা এই ফাঁকে আপনার নামটা একটু শুনে নিই।
আমার নাম তানিয়া মোনালিসা, তো মোনালিসা বা মোনা বলে সবাই ডাকে।
ঠিক আছে, আমরাও তাহলে মোনা বলেই ডাকবো যতক্ষণ আছি আপনার সাথে এই স্টুডিওতে। আপনার পরিবার সম্বন্ধে বা আপনার ব্যক্তি জীবন সম্বন্ধে একটু যদি আমাদেরকে জানাতেন।
আমি ইডেন কলেজে ফাইন্যান্স ডিপার্টমেন্টে ফাইনাল ইয়ারে পড়ছি। আমরা এক ভাই এক বোন, এতো বাবা মা, চারজনের ফ্যামিলি।
চারজনের পরিবারের একজন সদস্য সেটি হচ্ছে মোনা, যে ফাইন্যান্সে ফাইনাল ইয়ারে আছে। এবং আমার সামনে যে মোনা বসে আছে তার সম্বন্ধে ছোট্ট একটি বর্ণনা, যে কি কালার বলা যায় এটাকে, কালার কম্বিনেশনটা একটু বলে দাও।
পিঙ্ক
এবং অ্যাশের কম্বিনেশন, চমৎকার একটি কম্বিনেশন, সালোয়ার কামিজ পরা। আর আমরা আটপৌড়ে শাড়ির সাথে যে ধরনের বড় টিপ পড়তে দেখি মেয়েদেরকে, সে ধরনের একটা টিপ মাথায় দেওয়া, সব মিলিয়ে এই হচ্ছে আজকের আমাদের অতিথি বন্ধু মোনা। বন্ধু, তোমাদেরকে আমি এই বর্ণনাটা দিতে এই কারণে পছন্দ করি যে আমরা যাকে দেখছি অ্যাটলিস্ট তার জন্য একটা ছায়া কপি তোমাদের মনের মধ্যে তোমরা সাজিয়ে নিতে পারো, তাহলে হয়তো তোমাদের তার জীবনের গল্পটা শুনতে সুবিধা হয়। মোনা, আর দেরি নয়, কারণ আমার দেরি করার আসলে আর সুযোগও নাই, অনেক অনেকে বসে আছে তোমার জীবনের কথা শোনার জন্য, জীবনটাকে কাছ থেকে জানার জন্য। সেই জীবনে হয়তো অনেক ভালো লাগা, হয়তো অনেক হতাশাও আছে, সমস্ত কিছু আমরা জেনে নিব। আমি আপনার কাছেই মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি, যে আপনি আপনার মতো করে শুরু করুন আপনার জীবনের কথা।
আচ্ছা, আমি ছোটবেলা থেকেই ঢাকায়, তো ম্যাট্রিক পরীক্ষাটা আমি ঢাকা থেকেই দিয়েছি, বাট ফ্যামিলি কিছু প্রবলেমের কারণে ইন্টারমিডিয়েট পরীক্ষাটা আমি রাজশাহীতে দেই। তো রাজশাহী থেকে আসার পর আমি কোচিং এ ভর্তি হই, প্রাইমেটে মেডিকেল কোচিং এ। তো ভর্তি হওয়ার পরে কিছুদিন পরে আমি বাসস্টপে দাঁড়ায় ছিলাম, হঠাৎ একটা ছেলে এসে আমাকে বলছে যে এক্সকিউজ মি, আপনার কি কোনো বড় ভাই আছে? তো আমি খুব অবাক, আমি চিনি না, আমি কখনো তাকে দেখিনি, কোচিং এও দেখিনি। তো মানে অনেক অবাক হয়ে আমি তাকে বলতেছি যে না, আমার কোন বড় ভাই নাই। তখন সে আমার হাত ছেড়ে বাঁচল, যাক বাঁচা গেল, আমি ঠিক বুঝে উঠি নাই কি হলো। তো দেন কিছু কথা হলো তার সাথে, জাস্ট ইন্টারভিউ আর কি, পরিচয় হলো, বললো আমি একই কোচিং এ পড়ি, একই ক্লাসে আমরা। আচ্ছা ঠিক আছে। তো দেন একসাথে বাসে গেল, তার বাসে শ্যামলী, আমার বাসে মিরপুর, শ্যামলী পর্যন্ত যে এসে নেমে গেল, আমি মিরপুরে। তো দেন এরপর থেকে মানে যথারীতি তাকে আমি বাস স্টপে পাই। জাস্ট আমি একই সাথে আমাদের ছুটি হয়, বাট ছুটি হওয়ার আগে কিভাবে যেন, মানে ছুটি হওয়ার পরে আমি এসেই যেন দেখি তাকে ওখানে, কিভাবে আসে আমি জানি না, বলে দৌড় দিয়ে চলে আসতো। তো এরকম কথা, এরকম প্রতিদিনই কথা হতো এরকম বাস স্টপে। তো আস্তে আস্তে সে আমাকে মিরপুর পর্যন্ত যাওয়া শুরু করে আমার সাথে বাসে। তো মিরপুর আমাকে ড্রপ করে আবার সে শ্যামলী ব্যাক করতো। তো আমি বুঝতে পারতেছিলাম যে আমার প্রতি উইক বা কিছু একটা হচ্ছে। তো আমি খুব টেন্স হয়ে যাই, কি করব কি করব এরকম একটা। তো প্রায় অনেক দিনই হয়ে গেল, মোটামুটি 15-20 দিন বা তারও বেশি হয়ে গেছে। হঠাৎ করে মিরপুরের একের ওখানে একটা মার্কেট আছে মুক্ত বাংলা, ওখানে দাঁড়ায় এখন সে আমাকে প্রপোজ করে ফেলল যে আই লাভ ইউ। তো আমি যেন মানে ধরেই নিয়েছিলাম এই কথাটা আমি শুনব, দেন আমি একদম পুরা চুপ হয়ে আসি, কিছু বলি না, কিছুক্ষণ মানে কোনো ইম্প্রেশন নাই আমার, হতভম্ব পুরা। দেন আমি তাকে বলতেছি যে ঠিক আছে তুমি বাসায় যাও, আর কোনো কথা বলি না, আমি বাসায় চলে আসলাম। তো চলে আসার পরে অনেক টেস্ট, কি করব, হ্যাঁ এটা কি করা উচিত, বা আমি অনেক রিজার্ভ এই ব্যাপারগুলোতে, পড়াশোনা করতেছি, সামনে আমার পরীক্ষা, ভর্তি পরীক্ষা, আমাকে এখন একটা কিছুতে যাওয়া উচিত হবে, বা আমি কি করব, এটা নিয়ে খুব টেন্স। তো তারপরে তার সাথে আমার দেখা হচ্ছে কোচিংয়ে, বাট আমি কিছুটা অ্যাভয়েড করতেছি তাকে। তো এরকম একদিন আমরা তার সাথে মানে আস্তে আস্তে কেমন একটা অন্যরকম একটা টান আসতেছে আমার, আমি আমার চেঞ্জটা বুঝতে পারতেছি। তো তার কথা বললে ভাল লাগে, যদি আসে ভাল লাগে, একটু যদি দেরি হয় কেমন জানি একটু খারাপ লাগে এরকম। খুব ভয় পাচ্ছিলাম আমি, কি করব আমি কি করব। তো অ্যাভয়েড এরকম শুরু করে দিছে, মিশতেছি না, যদি কোনো প্রবলেম হয় বা আমার সাথে যাচ্ছে না ব্যাপারগুলো, আমি ব্যাপারগুলো পছন্দ করি না, সব আমার বাবা মাকে প্রায়োরিটি দিয়ে আসছি, ওরকম কিছু আমি কোনোদিনও করিনি। এরকম একটা জিনিস করবো, বাবা মাকে কষ্ট দিব, আচ্ছা কি করব আমি, পুরো আমার পড়াশোনা হ্যাম্পার হয়ে যাচ্ছে, খুব খারাপ অবস্থা। তো একদিন তাকে আমি মানে একদিন আমি বাসায় বললাম যে বাসায় চাচুর সাথে থাকতাম তখন, আমার তো এই অবস্থা, একটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করতেছে, আমি কি করব। তখনও মানে আমি সিরিয়াস না ওর ব্যাপারে, যে আমার অ্যাফেয়ার করব কি না আমি, বা যাবো কি না ওর সাথে, ভয় লাগতো আমার অনেক, সিরিয়াস না আমি ওকে। তো চাচুকে বললাম, চাচু খুব খেপে গেছে, হ্যাঁ ওকে তো আমার একটা ফ্রেন্ড আছে র্যাব, ওকে আমি র্যাবের হাতে তুলে দিব, মাইর দিব ওকে। তো আমি তো খুব ভয় পেয়ে গেছি যে ওকে মাইর দিবে। পরে আমি আম্মুকে ব্যাপারটা বললাম যে আম্মু এই সমস্যা। তো আম্মু আমাকে বলছে যে তুমি ওকে সরাসরি না বলো না, দেখো কোনো প্রবলেম হবে, তুমি একা একা যাও, কোনো সমস্যা করবে বা কোনো একটা কিছু ক্ষতি হয়ে যাবে, তুমি ওর সাথে কম্প্রোমাইজ করে নাও, জাস্ট 3 মাসই তো কোচিং, তোমার মতো তুমি তার মতো শেষ, এরকম সিরিয়াস হওয়ার দরকার নেই, তুমি জাস্ট মিশে যাও, বা আদার্স আরো যারা ডিস্টার্ব করে ওদের কাছ থেকে তুমি সেভ হবা। তো দেন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মিশি, প্রবলেম হওয়ার দরকার নেই, মিশি আমি। দেন আস্তে আস্তে তার সাথে আমি মিশতেছি, কথা বলতেছি। তো আবার মাঝে মাঝে ইগনোর করতাম, ভাল লাগতো না, একটা জ্ঞান জাম, কেন এরকম হচ্ছে, কেন এরকম হয় আমার সাথে সবসময়, খুব বিরক্ত লাগতো। তো একটা দিনের ঘটনা বলি, আবার উইক হয়ে যেতাম আমি মাঝে মাঝে। তো একদিন আমরা, ও সবসময় আমার সাথে রিক্সায় আসতে চাইতো যখন একটু ভালো সম্পর্ক ওর সাথে। তো মিরপুর আমরা ফার্মগেট থেকে রিক্সা নিয়ে মিরপুর একে আসতাম। তো ওই দিন আমার ওর উপর খুব মেজাজ খারাপ, আমি ওর সাথে যাব না, কেন এত হ্যাংলামি করে আমার সাথে। দেন আমি কি করলাম, আমার দুইটা ফ্রেন্ড ছিল মিরপুর 10-এ বাসা, ওদের সাথে 3 জন মিলে একটা রিক্সায় উঠলাম, আর ও একা একটা রিক্সায়। দেন আমরা যাচ্ছি, তো ঠিক খামার বাড়িটা ক্রস করে সংসদের দিকে রাস্তাটা ওখানটায়। তো আমরা যাচ্ছি সামনে, পেছনের দিকে তাকায় দেখি একটা ছেলে রিক্সায় সাদা একটা গেঞ্জি পরে, একদম পরন্ত বিকেল এরকম একটা সময়, তো আসতেছে খুব মনটা খারাপ পেছনে। তো হঠাৎ করে আমার কি হলো, মানে আমার মাথায় খুব আবুল তাবুল চিন্তা জাগত, সবাইকে সারপ্রাইজ দিব এরকম টাইপ। তো হঠাৎ করে আমার কি হলো, আমি রিক্সাওয়ালাকে থামাতে বললাম, বাবা রিক্সা থামানো। তো সে রিক্সাটা থামালো, আমি জাস্ট রিক্সা থেকে নেমে ওকে যে বললাম আর সরো, তো আমি জাস্ট রিক্সার মধ্যে বসে পড়লাম ওর রিক্সায়। তো পুরা অবাক, কি হলো এটা, হাসতেছে, বুঝতেছে না কি হলো। দেন আমরা আস্তে আস্তে বাসায় গেলাম এরকম। তো আবার মিশতেছি, খুব ভালো সম্পর্ক, আবার মাঝে মাঝে যেন কি হয়, ভাল লাগে না, একটু গ্যাঞ্জাম গ্যাঞ্জাম লাগে, অ্যাভয়েড করতেছি এরকম। তো একদিন তাকে আমি, সে আমাকে আর কি খুব সিরিয়াস, আমি ইগনোর করা শুরু করছি তখন সিরিয়াসলি, না তোমার সাথে না না না, খুব মানে খুব কান্নাকাটি করতেছে, না আমার শুধু তোমাকেই চাই, তোমাকে ছাড়া আমার চলবে না, খুব কান্নাকাটি করতেছে সে রিক্সায়। আমি আমার কাপুর ছেলেকে পড়াতাম ওখানে যাচ্ছি 2 নম্বরে। তো ফার্মগেট থেকে আমরা রিক্সায় উঠছি, ফার্মগেট থেকে আমরা 2 নম্বর পর্যন্ত যাচ্ছি, খুব কান্নাকাটি করতেছে। আমি তাকে কাপুর বাসা পর্যন্ত নিয়ে গেলাম, আমি শুনতেছি, ফাইজলামি করতেছি, তোমার টিস্যু লাগবে, বেশি পানি পড়ে যাচ্ছে, আল্লাহ আজকে তো বন্যাই হয়ে যাবে, মানে আমার কোনো সিরিয়াসনেস নাই। ও কাঁদতেছে, কেমন একটা হাস্যকর লাগতেছে, একটা ছেলে মানুষ কাঁদতেছে, কেমন কেমন হয়ে গেল। দেন হচ্ছে আমি ওখানে আপুর বাসায় ওখানে যে আচ্ছা ঠিক আছে যাও, আমি রিক্সা থেকে নেমে বাসায় চলে গেলাম আপুর বাসায়, পরে টরে পরে বাসায় আসলাম। তো পরে রাত্রে হচ্ছে আমি ওকে SMS দিলাম যে দেখো সরি, প্লিজ ফরগিভ অ্যান্ড ফরগেট মি, আমার পক্ষে রিলেশন করা সম্ভব না।
এই যে মনের যে ভালোবাসার কথা আমরা শুনছি, যে ভালোবাসার উত্থান পতন শুনছি, এই কথা শুনতে শুনতে হঠাৎ চোখ আটকে গেছে একটি একটি মেসেজের দিকে, যে মেসেজে যে মেসেজটি আছে সেটি আমি ডিটেলসে না পড়ি বন্ধুরা, কারণ আমি চাচ্ছি না যে তোমাদের মন খারাপ করিয়ে দিই। কিন্তু যে ভালোবাসার কথা বলি, যে টানের কথা বলি, এটি আসলে মাঝে মাঝে সময় আমাদেরকে সুযোগ করে দেয় পরখ করে নেওয়ার, যে আসলে আমরা আমাদের ভালোবাসা যখন কারো প্রয়োজন হয় তখন আমরা কতটুকু ভালোবাসা ফিরিয়ে দিতে পারি ভালোবাসার মানুষকে। একটি মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আমরাই পারি সেই মানুষটিকে হয়তো মৃত্যুর এই দুয়ার থেকে ফিরিয়ে নিয়ে আসছে, তার জন্য প্রয়োজন বি নেগেটিভ রক্ত। বি নেগেটিভ রক্ত তোমরা জানো যে সে অর্থে অনেক কমন ব্লাড গ্রুপ না, যারা এই বি নেগেটিভ রক্ত যাদের আছে তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমার এই লাভ গুরু প্ল্যাটফর্ম থেকে, তারা প্লিজ এই নাম্বারে যোগাযোগ করো এবং এই মানুষটিকে মরণাপন্ন এই মানুষটিকে সাহায্য করো তোমাদের ভালোবাসা দিয়ে আবার এই সুন্দরী পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসতে। আমি নাম্বারটা বলছি 01918981901, নাম্বারটা আমি আরেকবার বলছি বি নেগেটিভ রক্তের জন্য 01918981901। আমি আবার চলে আসছি মোনার কাছে, মোনার যে গল্পের মাঝখানে ছিলে সেটি হচ্ছে যে তুমি কিছুটা উপভোগ করছো, সে কান্নাকাটি করছে যে তোমাকে সে হারাতে চায় না, রিক্সার মধ্যে এই যে ভালোবাসার মান অভিমান চলছে, তারপর থেকে
তারপরে আমি রাত্রে তাকে এসএমএস দিলাম যে প্লিজ ফরগিভ এন্ড ফরগেট মি, আমার পক্ষে এটা পসিবল না। তো পরের দিন হচ্ছে কোচিং আসছে, সে কোচিং আসার পরে আমি তাকে অ্যাভয়েড করতেছি, বাসে উঠছে, বাসে ওঠার পর কোচিং শেষে পরে বাসে উঠছি, বাসে ওঠার পরে সে তো যথারীতি আমার পাশে সিটে বসছে, আমি উঠে যে একটা আঙ্কেলের পাশে বসছি না, ওর সাথে আমি বসবো না। দেন আমার না খারাপ লাগতেছিল কেমন যেন, মানে একটা অভ্যস্ত হয়ে গেছিলাম কিছুদিন। মিরপুর আসলাম, আসার পর নামছি, ও রিক্সা আটকায় রাখছে, তোমাকে যেতে দিব না, তোমাকে একটা কিছু বলতেই হবে। পরে হচ্ছে আমি কিছু বললাম না, ঠিক আছে দেখি, বাসায় চলে গেলাম। তারপরে হচ্ছে রাত্রে সে আমাকে এসএমএস দিছে যে তুমি যদি আমার সাথে না মিশো, আমার কথায় যদি রাজি না হও, আমি মেডিকেলে পরীক্ষা দিব না। তো খুব খারাপ লাগতেছে, একটা ছেলে মেডিকেলে পরীক্ষা দিবে না আমার জন্য, আমাকে এত চাচ্ছে, এত চাচ্ছে, এত লাভ। আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় আগাই, হ্যাঁ দেখা যাক না কি হয়। এত একটা মানুষ এত চাইতে পারে একটা মানুষকে, এত আমার জন্য এত ফিলিংস। দেন আমি রাজি হয়ে গেলাম, মানে রাজি হয়ে গেলাম কি, আমি তাকে তখন কিছু বলি নাই, আমি তার সাথে তখন পজিটিভলি মিশতেছি। তো এর মধ্যে আমাদের মেডিকেলের পরীক্ষা হয়ে গেল, ও চান্স পায়, আমি চান্স পাই না, খুব আপসেট, মন্টন খারাপ, কান্নাকাটি। সে খুব সাপোর্ট দিয়ে যাচ্ছে, বোঝাচ্ছে অনেক। দেন আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পরীক্ষা আসে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পরীক্ষায় তো প্রথম দিন আব্বু নিয়ে যায়। দেন তারপরে বলে যে তুমি একা একা যেতে পারবো কিনা, আব্বু অনেক বিজি। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেন্ডের সাথে যেতে পারবো। দেন প্রত্যেকটা দিন আমি যতগুলো পরীক্ষা দিছি প্রত্যেকটা পরীক্ষায় সে আমাকে নিয়ে এসে, আমি পরীক্ষা দিতে হলে ঢুকতাম, ও বাইরে বসে থাকত, পরীক্ষা শেষ হলে আবার বাসায় নিয়ে আসত। তো মোটামুটি দু মাস আমাদের এরকম যাচ্ছে, তো তিন মাস। ও আমাকে প্রপোজ করলো অক্টোবরে, দেন ডিসেম্বরের দিকে আর কি এরকম ঘটনা হচ্ছে, নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে শীতের সময়। তো কেমন একটা ডিপেন্ডেন্সি চলে আসতেছে ওর প্রতি, কেমন একটা মানে অন্যরকম একটা টান আসতেছে, খুব খারাপ লাগতেছে ওর জন্য। নিয়মিত ফোনে কথা বলতেছি, দেখা হচ্ছে মাঝে মাঝে। দেন হচ্ছে ও একদিন কি আমাকে কলেজ থেকে, মানে কলেজে ওর মেডিকেলের গল্প শোনাচ্ছে, শোনানোর সময় একদিন বলতেছে জানো আজকে না এই মেয়েটাকে আমার অনেক ভাল লাগছে, অনেক সুইট মেয়েটা, এরকম এরকম। আমার মধ্যে প্রচন্ড একটা জেলাসি কাজ করতেছে, কেন আর একটা মেয়েকে সুইট বললো, আচ্ছা আমি তো উইক, আমি বলে দিব ওকে, মানে হেজিটেট, বলে দিব, বলে দিব। ওটা ডিসেম্বরের 15 তারিখ ছিল, 15 তারিখ রাতে আমি ওকে ফোন দিয়ে, ফোন না মেসেজ দিলাম, খুব সুন্দর করে একটা মেসেজ দিলাম যে দেখো নদীতে, নদীর পাড়ে ঘাসের মধ্যে একটা মেয়ে একা একা বসে আছে, মনটা খুব খারাপ, শেষ বিকালের আলোটা ধরো তার মুখে এসে পড়ছে, খুব বিষণ্ন। হ্যাঁ তার পাশে একটা ছেলে বসে আছে, সে পরম মানে নির্ভরতায় তার কাঁধে মাথা দিয়ে রাখছে, মানে ছেলেটাকে হারানোর তার খুব ভয়, এ কারণে সে বিষণ্ন, তোমার কাঁধে তার কাঁধে মাথা দিয়ে রাখছে, তুমি কি পারবা তাকে ছেড়ে যেতে। দেন আমাকে সুন্দর করে একটা মেসেজ দিল যে না বাঁধন কখনো তাকে ছেড়ে যেতে পারবে না।
তাহলে আপনার ভালোবাসার মানুষটা না হচ্ছে বাঁধন?
হ্যাঁ, বাঁধন তাকে কখনো ছেড়ে যেতে পারবে না, বাঁধনের কাঁধে মাথা দিতে যে পারে সে হচ্ছে তার ভালোবাসার মানুষ, বাঁধন কখনোই তাকে ছেড়ে যেতে পারবে না। তুমি আমাকে বন্ধু বলে মানুনি, তবুও কি আমি থাকিনি, আমি কখনোই তোমাকে ছেড়ে যেতে দিব না, কখনোই তোমাকে ছেড়ে যাব না, তোমার হাসিতে হাসবো, কষ্টে কষ্ট পাবো, বিপদে সাহস দিব, এরকম কাউকে যদি তুমি চাও অনেক আগেই পেয়ে গেছো। তখন থেকে আমাদের স্টার্ট, খুব ভালো যাচ্ছে আমাদের, খুব ভালো যাচ্ছে, মানে কি বলবো, প্রচন্ড একটা সুখ,
সেই রকম ভালো যাচ্ছে।
হ্যাঁ সেই রকম
ভালো যাওয়ার কিছু নজরানা এখানে পেশ করা হোক, কেমন ভালো যাচ্ছে, দু একটি ছোট ছোট গল্প আমরা শুনে নি।
একদিন আমি কোথা থেকে, সম্ভবত ঢাকা ভার্সিটির ওখান থেকে আসতেছিলাম, আসতেছিলাম বাসে আমরা, তো এটা মানে বিজয় সরণিটা ক্রস করছে রোডটা, চিনমতি সম্মেলনের ওখান দিয়ে, ওটা একদম পরন্ত বিকেল পুরা। তো আমি জানালা দিয়ে বাইরে তাকা আছি, আরও হচ্ছে আমার পাশে বসে আছে। তো হঠাৎ করে, মানে এই অনুভূতিটা আমি ভুলতে পারবো না, হঠাৎ করে আমার মনে হচ্ছে আমার পাশে যে ছেলেটা আমাকে এত লাভ করে। দেন চিন্তা করার সাথে সাথে আমার হৃৎপিণ্ডে মানে এক ঝলক রক্ত, গরম এক ঝলক রক্ত যেন মানে ছুঁয়ে গেল। মানে কেমন একটা অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না, যেরকম কি কখনো হয়, এটা কিভাবে হয়। মানে প্রচন্ড একটা সুখ লাগতো, তার সবকিছু আমার ভাল লাগে তখন, সবকিছু। জাস্ট হেসে কথা বলে এটাও আমার ভালো লাগে, অভিমান করে তাও ভালো লাগে। প্রচন্ড টেক কেয়ার করতো, ঠিক মতো খাওয়া দাওয়া করবা, পড়াশোনা নিয়ে খুব টেক কেয়ার করতো, খুব সাপোর্ট দিত আমাকে। তো এরকম যাচ্ছে দুবছর, দেড় বছর, দু বছর এরকম আস্তে আস্তে যাচ্ছে। তো মানে আমার মতো হ্যাপি ওই দুনিয়া আর কেউ নাই তখন, সব জায়গায় যেন আমরাই দুজন, রাস্তাঘাটে মাঠে এত মানুষ কেউ নাই, ছোট ছোট সব ঘটনা, ছোট ছোট কিছু, সবকিছুতে একটা ভালো লাগা ছড়ানো।
তাহলে মনে হয় এই ট্রিটমেন্টটা তো বাংলা মানুষকে দেওয়া যেতে পারে, অন্তত ঢাকার মানুষরা সবাই যদি পরস্পরকে এই টাইপের ভালোবাসে, জ্যাম জ্যাম করার কাছে কিছু মনে হবে না, কিভাবে ঘন্টার পর ঘন্টা পার হবে টেরও পাবে না।
না আমাদের এরকম মনে হতো, মানে জ্যামে পড়ে আছি, হ্যাঁ দেন বাসে যেতে একটু দেরি হবে, আরো কিছুটা সময় একসাথে থাকতে পারবো, খুব ভাল লাগতো যত দেরি হয়। আর ও আমার সাথে যতক্ষণ থাকতো, তো আমার মনে হতো মানে দুনিয়ায় আমি সেফ, আমাকে কেউ কিছু করতে পারবে না, সমস্ত জগৎ আমার সাথে আছে, কোনো টেনশন নেই, কোনো ভয় নেই। ও আর উল্টা আমাকে ঠেলতেছে, তাতেই বাসায় যাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কেন যাচ্ছ না, আমি পুরো নির্বিকার, যে না আমার সাথে তো আমার সবকিছু আছে, এরকম একটা ভালো লাগা ছিল। আর ও আমাকে প্রতিদিন হচ্ছে ডায়েরি লিখত, মানে এত কথা হচ্ছে আমাদের, দেখা হচ্ছে আমাদের, দেন তারপরও কিছু না কিছু সে লিখত, তাই এটা আমি সাথে নিয়ে আসছি। মানে পুরো ডায়েরিটাই এরকম কথাবার্তা ছিল, আমাকে মিস করতেছে, এই মোমেন্টে তোমাকে অনেক মিস করছি, তুমি যদি এখন থাকতা, বা বৃষ্টি পড়তেছে, খুব মনে পড়তেছে তোমার কথা। বা সকালের দিকে আমি হয়তো তাকে ফোন করে বললাম যে আমি এইমাত্র উঠে ভাবতেছিলাম, আমার কথা হয়তো কথা ছিল বিকেলে দেখা হবে, দেখাটা সকালে করতে চাইলাম আমি, মানে কি যে খুশি লাগতেছে আমার তোমাকে বোঝাতে পারবো না। হ্যাঁ আমি খুব মন খারাপ ছিল, কখন বিকাল হবে, কখন বিকাল হবে, তুমি যে সকালে বললা আমার কি যে খুশি লাগতেছে এরকম। আর আমার একটা টেন্ডেন্সি ছিল মানে অবাক করে দেওয়ার মতো মানুষকে, হঠাৎ করে অবাক করে দেওয়ার চেষ্টা করতাম, এই জিনিসটাও খুব পছন্দ করতো। হয়তো একদিন বাসায় কি করলাম, পিঠা বানালাম, আমাকে কিচ্ছু বলি নাই, দেখা হলো এটা খেয়ে দেখো তো কেমন, পুরো হত বম্ভ, যে তুমি আগে বলবা না আমাকে, খুব খুশি এরকম টাইপ করতাম। বার্থডে, তারপরে স্পেশাল ডে গুলো সবগুলো আমরা সেলিব্রেট করতাম, দেখা করতাম, কথা বলতাম এরকম। আর কোনো কারণে তখন আমার মোবাইল ছিল না, আব্বু মোবাইল ছিল, আমি একবার রাজশাহীতে যাচ্ছিলাম, তো রাজশাহীতে পুরো কাঁদতে কাঁদতে যাচ্ছি ঢাকা থেকে, মানে আমার কি যেন আমি রেখে যাচ্ছি
ঢাকায়,
কি যেন রেখে যাচ্ছি, আমার সবকিছু আমি রেখে যাচ্ছি, কাঁদতে কাঁদতে পুরো আমি প্রায় সাফার পর্যন্ত একই রকম চিৎকার করে কাঁদতে কাঁদতে বাসের মধ্যে, সবাই কি হয়েছে তোমার, কি হয়েছে, আম্মুকে ছেড়ে যাচ্ছ, আব্বুকে ছেড়ে যাচ্ছ, বাইরে পড়াশোনা করো, খারাপ লাগতেছে, আমি কিছু বলি না, শুধু কেঁদেই যাচ্ছি, কি হয়ে যাচ্ছে আমার। আর ওই সময়টা আমি ওর কাছ থেকে শুনছি যে ওর গ্রামের বাড়িতে চলে এসে, ঢাকায় সে সহ্য করতে পারতেছে না, গ্রামের বাড়িতে গেছে, গ্রামের বাড়িতে আমি তিন দিন, প্রায় তিন দিন আমি ওর সাথে কন্ট্যাক্ট করতে পারিনি, সে পুরো নাকি মোবাইলের দিকে তাকায় ছিল, কখন আমি ফোন করব। তো এরকম ভালোবাসা ছিল আমাদের, বলার মতো না, অন্যরকম কিছু, কি যেন আমি একটা পেয়ে গেছি লাইফে, আমার আগে যে মানে একটা মুড, একটা ভাব, অহংকার বোধ, একটা অনেক কিছু যে ছিল, ওরকম কিছু আর আমার নাই। ভালোবাসার জিনিসটাকে আমি খুব খারাপ দৃষ্টিতে দেখতাম আগে, কি করে এগুলো, আমার ফ্রেন্ডরা যদি কেউ কিছু করতাম ওদের খুব বকাঝকা করতাম, আমি কখনো যে এরকম জড়াবো বা আমার প্রতি আমার মধ্যে যে এই ফিলিংস গুলো কাজ করবো আমি কখনো চিন্তাই করিনি। দেন দুই বছর এরকম যাচ্ছে, খুব সুখের একটা সময়, তো ও আমার সাথে মানে প্রচুর কথা বলতো, 25 বার 30 বার কথা হইতো ডেলি। তো ও এমন করতো যে কলেজে যখন পড়তো ক্লাসে ঢুকবে, ও গেটে দাঁড়ায় আমার সাথে কথা বলতেছে, ম্যাম সিঁড়িতে উঠবে ও ফোনটা রাখবে, এরকম করতো, প্রচুর কথা হতো, প্রচুর কথা হতো, প্রচুর বের হতাম। তো দেন 2 ইয়ার্স পরে, তো হয়তো পুরনো হয়ে গেছে রিলেশন, এই কারণেই হয়তো বা অনেকদিন হয়ে গেছে, তো আস্তে আস্তে ব্যাপারগুলো কমে যাচ্ছিল, কমে যাচ্ছে, কথা টথা কম হচ্ছে, দেখা কম হচ্ছে। আর আমি ওর উপর মানে আমি কখনো এরকম ছেলেদের সাথে কখনো মিশি নাই, দেন আমার মধ্যে মানে কেমন একটা অহংকারগুলো ভেঙে যাচ্ছে, আর ওর প্রতি প্রচন্ড একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেছে আমার, দেন মানে ওর কিছু কিছু ব্যাপারে না তখন আমার কষ্ট লাগা শুরু করে দিল। যেমন ও আমাকে গল্প করতেছে, জানো আজকে আমার এই ফ্রেন্ডটাকে ড্রপ করে আমি বাসায় গেছি, একটা মেয়ে ফ্রেন্ডকে ড্রপ করে আমি বাসায় গেছি, আমার বাসা ওর বাসার পথে। আমি এই ব্যাপারগুলোতে খুব মানে সমস্যা, আমার এই ব্যাপারগুলোতে খুব ফ্রি মাইন্ডেড ফ্রেন্ড থাকবে এরকম, তো আমার অনেক কষ্ট লাগত। আমার ভালোবাসা মানুষ আরেকটা মানুষের সাথে রিক্সায় গেল, কেন এরকম মানে আমার কেন কষ্ট লাগতেছে? নিজের মধ্যে একটা হেজিটেশন কাজ করতো যে আচ্ছা আমি কি খুব সংকীর্ণ মনে, আমি তো এরকম ছিলাম না, কে কার সাথে মিশলাম আমার তো কখনোই এরকম ছিল, আমার ফ্রেন্ড আরেক ফ্রেন্ডের সাথে ঘনিষ্ঠ মিশলাম তো আমার কিছু হলো না, তো ওর ব্যাপার কেন আমার এমন লাগতো, খুব কষ্ট লাগতো আমার। এই ব্যাপারগুলো নিয়ে আস্তে আস্তে ওর সাথে আমার প্রবলেম শুরু হয়ে গেল। হ্যাঁ আমি ওকে এরকম চার্জ করতাম, তখন চার্জ করতাম না, প্রথমে আমি ওকে বুঝায় বলি যে জানো তুমি যে মানে তোমাকে বলবো কিভাবে বলবো বুঝতেছি না, যে তুমি যে এরকম ঘোরো বা কারোর সাথে যাও আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে, আমি বুঝতে পারতেছি এটা আমার সংকীর্ণতা বাট আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। ও সম্ভবত ব্যাপারগুলোতে ভুল বুঝতো বা ও হয়তো কষ্ট পাইতো, হয়তো চিন্তা করেনি আমি এরকম বলবো, ও আমাকে যেরকম দেখে আসছে হয়তো আমার সাথে মিলে না, ও আমাকে দেবী বলে ডাকত, আর অনেকগুলো নাম ছিল, টুইটি বার্ড বলে ডাকত, বাবু বলে ডাকত, বাবু বলে ডাকত। তো দেন এরকম সিলি কিছু ব্যাপারগুলো নিয়ে টুকটাক লেগে যাচ্ছে, তখন একটা তখন একটা অধিকার চলে আসছে, তখন আমি ওকে বলতে পারি যে তুমি এটা করতে পারো না বা এটা করবা না, ও আমাকে এরকম বলতেছে বলে এরকম, তো লেগে যাচ্ছে। আস্তে আস্তে দেখলাম ওর মানে আগের যে জিনিসগুলো ব্যাপারগুলো ওগুলো আর কাজ করতেছে না, অনেক কম। ফোন কথা দিল কথা বলতে চাচ্ছি কেমন একটু ইগনোরেন্স, দেখা করতে চাইলে কেমন একটু ইগনোরেন্স, খুব কষ্ট লাগতো, মানতে পারতেছি না এত ভালোবাসা থেকে হঠাৎ কি হলো। পরে পরে কাঁদতাম, আমি খুব কাঁদতাম, সহ্য হয় না আমার, অনেক কাঁদতাম আমি। দেন আস্তে আস্তে ব্যাপারগুলো নিয়ে ওর সাথে ওকে আমি চার্জ করি, তখন তুমি এটা কেন করতেছো, ওটা কেন করতেছো, এটা করবা না, ওটা করবা না, তুমুল ঝগড়া টগড়া চলে শুরু হয়ে যেত আমাদের। এরকম আস্তে আস্তে চলতেছে ঝগড়া ঝগড়া, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, মিল হচ্ছে, ভালো কিছু মোমেন্ট কাটাচ্ছি। একদিনের কথা বলি, আমি কলেজ থেকে একটা বাজে তখন ছুটি হয়ে গেছে, আমি আসছি ওর কলেজের সামনে আসছি, তো এসে ওর ক্লাস শুরু হতে পাঁচ দশ মিনিট বাকি, প্রচন্ড রোদ, আমি একা একা ওখানে হাঁটতেছি, ক্লাস শেষ হলো, ও বের হলো, বের হওয়ার পরে আমরা ইয়ে থেকে শিশু মেলার ওখান থেকে রিক্সা নিলাম মিরপুর এক যাব। এত রোদ, এত রোদ, এর মধ্যে হঠাৎ করে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল, মানে আকাশ ভাঙা বৃষ্টি যাকে বলে, প্রচন্ড বড় বড় ফোঁটা আর প্রচন্ড বৃষ্টি। তো আমরা তো একদম ভিজা শুরু করে দিলাম, মানে সেরকম একটা ব্যাপার, তখন ভিজতেছি ভিজতে ভিজতে আগারগাঁও পর্যন্ত গেলাম। আমার কৃষ্ণচূড়া ফুল অনেক পছন্দ, ওখানে রিক্সা থামায় একটা গাছ থেকে ও ফুল পেড়ে দিল রিক্সার উপর উঠে। তো তারপরে আমরা ফুল নিয়ে আসতেছি রিক্সায়, দুজন দুজনের পাশে বসে আসি, রাস্তার সমস্ত মানুষগুলো তাকায় আছে, দুজন এভাবে ভিজতেছি, মানে কি যে একটা অনুভূতি বুঝাইতে পারবো না, মনে হচ্ছে চিৎকার করে, মানে বাসায় আসার পর মনে হচ্ছিল যে চিৎকার করে বলি যে আমি তোমাকে অনেক লাভ করি, অনেক লাভ করি। তো প্রচন্ড মানে সুন্দর একটা দিন ছিল আমার লাইফে, এবং আমি এখনো মিস করি সেই সময়টা, এখনো মিস করি। মানে ওরকম দিন হয়তো কখনো লাইফে আসবে কি আসবে না আমি জানি না, বাট ওই দিনটা আমি প্রচন্ড মিস করি, এখনো বৃষ্টি হলে আমি ওই দিনে চলে যাই,
চলো মনে চলে যাই, চলো এখন এই মুহূর্তে চলে যাই, যেতে চাও চলো যাই।
কি অনা সৃষ্টি, নিজে হাওয়া লাগে প্রাণে, আনখানে অন্ত ঝর 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 ঝরে প্লাবনে,
এই বৃষ্টির বড় বড় ফোঁটা, এই বৃষ্টির বড় বড় ফোঁটা, মোনা তুমি আছো বাঁধন আছো, অদ্ভুত অদ্ভুত এক আবহ, প্রচন্ড তাপদহের পরে হঠাৎ করে আকাশ ভাঙা
বৃষ্টি, প্রচন্ড রোদ, অবাক হওয়ার মতো।
জাস্ট ক্লোজ ইউর আই, চোখ বন্ধ করে চলে যাও এই পৃথিবীতে,
কেউ দেখে
সেই না বলা কথাগুলো আমরা এখন শুনতে থাকব। আর এই মুহূর্তে তুমি ছিলে সেই বৃষ্টি ঝরা উথাল পাথাল বৃষ্টির মধ্যে, তুমি এবং তোমার প্রিয়তম মানুষ বাঁধনকে নিয়ে। কেমন ছিল অনুভূতিটি?
বলে বোঝানোর মতো না।
স্বপ্নের ঠিক কাছাকাছি।
হ্যাঁ, স্বপ্নের ঠিক কাছাকাছি।
বাকি ঘটনাগুলো এখন তোমার কাছ থেকে শুনতে চাই।
সেদিন তো পুরো কাঠ ভেজা হয়ে বাসায় আসলাম। বাসায় আসার পরে আমাকে ফোন দিল।
বাই দ্য ওয়ে, আমি থ্যাঙ্ক জানাচ্ছি আর যে টুটুলকে সুন্দর সিলেকশনের জন্য। তারপর
বাসায় আসলাম ভিজে ভিজে, তারপরে আমাকে ফোন দিল। ফোন দিয়ে বলতেছে যে আমি ওকে বলতেছি, মেসেজ দিলাম আমি ওকে যে আমার মানে প্রচন্ড চিৎকার করে বলতে ইচ্ছা করতেছে যে আমি তোমাকে অনেক লাভ করি। ও বলতেছে যে আমারও খুব বলতে ইচ্ছা করতেছে, চিৎকার করে বলতে ইচ্ছা করতেছে, সারা দুনিয়াকে জানাই দিতে ইচ্ছা করছে।
প্লিজ বলো, আরো জোরে,
আই লাভ ইউ,
আরো জোরে,
আই লাভ ইউ।
আচ্ছা ঠিক আছে, অন অন মনাস বিহাফ আমি বরং জোরে বলি, মনা লাভ, মনা লাভ বাঁধন এ লট। তুমি একবার জোরে বলো,
আই লাভ ইউ বাঁধন।
ওকে, তারপর শুনি।
দেন তো বাসায় আসলাম, এরকম ছোট ছোট কিছু ঘটনা, খুব ভালো যাচ্ছে আমার, মাঝে মাঝে টুকটাক লেগে যাচ্ছে এরকম আস্তে আস্তে। তো আস্তে আস্তে না, ইগনোরেন্স ব্যাপারটা বা অমনোযোগ ব্যাপারটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে কেমন যেন। তো এরকম একদিন আমরা বের হয়েছি নদীতে, আমরা নৌকা নিয়ে ঘুরতেছি। তো আমাকে বলতেছে যে আচ্ছা, একটা মানুষ একজনকে 20%, একজনকে 80%, এরকম কি লাভ করা যায়? খুব খেপে গেছি, এটা কোন ধরনের কথা? একজনকে 20%, একজনকে 80%, এটা কিভাবে সম্ভব? একটা মানুষ একসাথে দুজনকে কিভাবে লাভ করে? এই কেন একজনকে কম একজনকে বেশি, এটা কি পসিবল না? না, এটা কোনোভাবেই পসিবল না। তুমি এটা কার কাছে শুনছো? তোমার লাইফে ঘটছে, কোনো ফ্রেন্ডের লাইফে, কোনো মুভি, কোথেকে শুনছো এটা? ও বলছে তুমি খালি এরকম প্রবলেম করো, কিছু বললেই নিজের লাইফে মিলায় ফেলো। তো এরকম না কিছু কথাবার্তা আসতো, মানে এরকম দুজনের মধ্যে কম্পেয়ার, দুজনের মধ্যে কম্পেয়ার, এরকম কিছু কথাবার্তা আসতো। তো আস্তে আস্তে এরকম ইগনোরেন্স বাড়তেছে, বেড়ে যাচ্ছে, আমার সাথে লেগে যাচ্ছে। আমি এখন পড়ে পড়ে কাঁদতেছি তখন, যে কেন ফোন দিলে ফোন ধরে না, কথা বলতে চাইলে কথা বলে না, জোর করতে হয় দেখা করার জন্য। নিজের যে একটা আগ্রহটা ছিল এটা নাই, মানে খুব কষ্ট পাচ্ছি, আমি খুব কষ্ট পাচ্ছি, কেন এরকম করতেছে ও? তো দেন এরকম যাচ্ছে, ভালোই যাচ্ছে, আবার ঝগড়া, প্রচন্ড ঝগড়া হচ্ছে। আমি না অধিকার খাটানো শুরু করছিলাম তখন, একদম প্রচন্ড অধিকার খাটাতাম, এটা করতে পারবো না, ওটা কেন করো, খুব খুব অধিকার খাটাতাম। আর কেমন মানে প্রচন্ড ডিপেন্ডেন্ট ওর ওপর, ওকে ছাড়া আমার চলবে না, ওকে ছাড়া আমার হবে না। দেন এরকম যাচ্ছে। তো একদিন একদিন না ঠিক, আমার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে তখন, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা, তিনটা পরীক্ষা হয়ে গেছে, এরকম ঝগড়া চলতেছে অনেক এরকম। তো ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা, তিনটা পরীক্ষা হয়েছে, মাঝখানে 10 দিন গ্যাপ, ওর সাথে আমি একদিন কথা না বললে থাকতে পারি না, দেখা না করলে থাকতে পারি না, ঝগড়া হয় আমরা ব্রেকআপ করে ফেলি। মানে তোমার ঝগড়া, তোমার সাথে আমি থাকবো না, আমাকে সুন্দর করে একটা বইয়ের গিফট দিলাম, হ্যাঁ দোয়া করি তুমি জানো তোমার ড্রিম গার্লকে পাও, এসে হানা তানা আমাকে দিয়ে তোমার হবে না, উইশ করি, খুব ভালো করে উইশ টুইশ করে গিফট টিফট করে ব্রেকআপ হয়ে গেছে। দেন বাসায় এসে আবার মিল হয়ে গেছে, দুই মিনিট পর আবার কেটে কেটে আমি ওকে ফোন দিচ্ছি, ওকে ফোন দিচ্ছি, প্রায় 5-7 বার এরকম ব্রেকআপ হয়ে গেছে আমাদের, আবার ঠিক হয়ে গেছে। এরকম এরকম ঝগড়া হচ্ছে, ঝগড়া হচ্ছে, আমার মিল হচ্ছে। তো তিনটা পরীক্ষা যাওয়ার পরে 10টা পরীক্ষা গ্যাপ ছিল, খুব দেখতে ইচ্ছা করতেছে ওকে, অনেকদিন দেখা হয় না। ও আসছে, 10 নম্বরে একটা ক্যাফে ছিল, 10 নম্বরের ক্যাফেতে আমরা বসছি, কফি খেতে বসছি। তো কফি খেতে বসার পরে আমি মোবাইলটা ধরছি, মোবাইলটা নিয়ে ছবি দেখতেছি, ও আমার প্রচুর ছবি উঠাতো, যেখানে যেতাম ও ছবি উঠাতো। তো ছবি দেখতে ছবি দেখতে তখন তো বললাম আমার বাবার মোবাইল ছিল, তো ওকে আমি অনেক সুন্দর সুন্দর মেসেজ পাঠাতাম আর ও আমাকে অনেক সুন্দর সুন্দর মেসেজ পাঠাতো, কেমন একটা মানে প্রেমে যা হয় আর কি। আমি একটু টুকটাক লেখালেখি করি, কবিতা টবিতা লিখি, তো অনেক সুন্দর করে লিখে লিখে পাঠাতাম ওকে, কেমন যেন একটা আবেগ চলে আসছিল তখন, অনেক কিছু লিখতে পারতাম। ওর সেন্ট আইটেমে যে আমি মেসেজ দিই, সেন্ট আইটেমে গেছি তখন যে ও আমাকে এত সুন্দর একটা মেসেজ পাঠিয়েছিল, আমি দেখতে পারি নাই, আব্বুর মোবাইলে সেভ করে রাখতে পারি নাই, মেসেজটা একটু দেখি। তো দেন আমি সেন্ট আইটেমে গেলাম মোবাইলে, আমি কখনো কারো মোবাইলে এরকম ঘাঁটি না। তো ওই মেসেজটা দেখার জন্য আমি গেলাম, যে আমি বাবার মোবাইলে পাঠিয়েছি ওটা তো সেভ নাই, আমি একটু দেখি মেসেজটা, এত সুন্দর একটা মেসেজ পাঠিয়েছিল। দেখতে যে পুরা মানে মোবাইলটা সেন্ট আইটেমটা দেখলাম একটা নাম দিয়ে ভরা, পুরো সেন্ট আইটেমই একটা নাম দিয়ে ভরা, এই নামটা আমি কখনো শুনি নাই। ওর সমস্ত ফ্রেন্ডকে আমি চিনি, সবাই আমাকে খুব ভালো করে চিনে। দেন আমি না সেন্ট আইটেম ওই একটা মেসেজ খুললাম, খারাপ লাগতেছে যে অন্যের মোবাইল ধরে, মানে অন্যই বলি তোর মোবাইলটা ধরে আমি এরকম দেখতেছি, আমি কৌতূহল থামাতে পারতেছি না। আমি সেন্ট আইটেমে যে ওর ওই নামে একটা মেসেজ ক্লিক করলাম।
আচ্ছা, তুমি বাঁধনের মোবাইলটা চেক করে দেখলে যে সেন্ট আইটেমে একই ব্যক্তির নামে কেন এতগুলো মেসেজ, কি ওপেন করলে?
হ্যাঁ, আমার মেসেজ দেখতে যে কিন্তু আমি ওপেন করছি, নামটা পেয়ে আমি কৌতূহলী হয়ে মেসেজটা ওপেন করলাম। তো ওপেন করার পরে আমি দেখলাম আমার পাঠানো মেসেজ ওই নাম্বারে পাঠানো, আমার খুব আবেগটি একটা মেসেজ পাঠানো, ওই নাম্বারে পাঠানো। প্রচন্ড শকড, এটা কি হলো, মানে আমি সহ্য করতে পারতেছি না।
অর্থাৎ একই মেসেজ যে মেসেজটি তোমাকে দিয়েছিল,
যে মেসেজটা আমি ওকে দিছিলাম,
ওই মেসেজটাই ফরওয়ার্ড
করে অন্য একটা নাম্বারে, মানে প্রচন্ড ধাক্কা খেলাম আমি, প্রচন্ড ধাক্কা। এটা কি হলো, খুব খারাপ লাগতেছিল আমার। আর আরেকটা কথা আমি বলে রাখি, আমি যখন মানে ওর সাথে সম্পর্ক, তো আমরা তখন দুজনই ছোট, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আসছি, তো আমি কেন জানি মনে হতো কি যে মানে কেমন একটা ম্যাচিউর ভাব ছিল আমার মধ্যে যে ও বোধহয় থাকবে না, এক সময় মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, এখনো তো বড় হয়নি, প্রচন্ড বাচ্চামি করত। আমি ওকে বলে রাখছিলাম যে শোনো, তোমার যদি কোনোদিন কাউকে পছন্দ হয়, অন্য কোনো অল্টারনেট কিছু যদি আসে, তুমি প্লিজ আমাকে লুকাবা না, তুমি না আমাকে বলে দিবা যে মোনা আমার ওকে ভাল লাগছে, আমি তোমার সাথে থাকতে চাচ্ছি না, আমি একটা কথা তোমাকে বলবো না, নট এ সিঙ্গেল ওয়ার্ড, কোনো অধিকার কাটাবো না, আমি চুপ করে সরে যাবো, প্লিজ তুমি আমার কাছে কিছু হাইড করবো না, প্লিজ। এরকম রিকোয়েস্ট কেন আমি ওরকম রিকোয়েস্ট করছিলাম আমি জানি না, কেন জানি আমি ওরকম একটা রিকোয়েস্ট করলাম। তো দেন আমি সেন্টার টিমে দেখলাম, মেসেজটা দেখলাম, দেখার পরে মানে বুঝাতে পারবো না আমি কতখানি কষ্ট পাচ্ছি, আমার আমার চিন্তার বাইরে ছিল যে আমার বাঁধন এরকম করতে পারে, কিভাবে হয়, মানে আমি না কাঁদতেছি না, আমার ভিতরে কোনো ফিলিংস নাই, আমি পুরো শক্ত হয়ে গেছি একদম, অধিক সুখী মানুষ পাথর হয়ে যায় বলে না, ওরকম যেন আমি পাথর হয়ে গেছি। দেন আমি ওকে মোবাইলটা নিলাম, মোবাইলটা ওকে বললাম যে আমার মোবাইলটা তুমি নাও, আর তোমার মোবাইলটা আমাকে একটু সাত দিনের জন্য দিবা বলে আমি বলে সিম চেঞ্জ করে ওর মোবাইলে ঢুকালাম, আর ওর মোবাইলের সিমটা আমার মোবাইলে ঢুকালাম। ঢুকে ও না করতে পারতেছিল না, ও কিছু খুব সরি চাচ্ছিল, দেখো এটা ফান ছিল, ওটা সিরিয়াস কিছু ছিল না, জাস্ট আমি ফাইজলামি করে এটা করছি, এটা কিচ্ছু না, বিশ্বাস করো এটা কিচ্ছু না। পরে আমি কোনো কথা বললাম না, বললাম তুমি সাত দিন পরে এসে মোবাইলটা নিয়ে যাও আমার কাছ থেকে। দেন আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে একটা একটা করে প্রত্যেকটা মেসেজ আমি খুলে খুলে পড়লাম, বললাম আমি সহ্য করতে পারতেছিলাম না, কাঁদতেছি, আমার চোখ থেকে পানি পড়ে ভেসে যাচ্ছে, আমি মেসেজ পড়তেছি একটা একটা করে তাকে, যে কথাগুলো আমাকে লেখা সেই কথাগুলো ওকে লেখা। আমি ও আমাকে ফোন না দিলে আমি ঘুমাতে পারতাম না, ফোন করবে, লাভ ইউ বলবে, চোখ বন্ধ করো বলবে, আদর দিব বলবে, দেন আমি ঘুমাতে যাব, এরকম। তো মাঝখানে এরকম ফোন টোন ই করতে দিত না, ইগনোর করতে দেখতাম ওই মেয়েকে, আবার ও এরকম মেসেজ দিছে যে এখনো কেন আমাকে তুমি ফোন ধরতেছ না, বা আমার সাথে কথা না, তুমি কথা না বললে আমি ঘুমাতে পারতেছি না, তুমি কেন আমাকে আমার সাথে কথা বলতেছ না, এরকমটা। বা বৃষ্টি পড়তেছে, তোমাকে অনেক মিস, যে মেসেজগুলো আমাকে পাঠানো ম্যাক্সিমাম মেসেজ ওই নাম্বারে পাঠানো, আরো অনেক কিছু মেসেজ পাঠানো, তুমি আমার লাইফে আসো না কেন, আমি তোমার জন্য দুহাত বাড়ায় দাঁড়ায় থাকবো, তুমি আসবা, এত আমি এত চাই কেন তুমি আসো না, এরকম মেসেজ। তো আমি সহ্য করতে পারতেছি না যে কি হলো, কেন হলো এরকম, আমি চিনতে পারতেছি না ওকে, ওই মানুষটা কি সেই মানুষ যে আমাকে এত লাভ করতো, এত লাভ করতো, যার লাভ দেখে আমি এখানে আসছিলাম, যার লাভ দেখে, আর কোনো কিছু না, ও দেখতে কেমন, ও কোথায় থাকে, ও কি কিচ্ছু দেখে না, জাস্ট মানে মানুষের জাস্ট ওর ফিলিংসটা দেখছিলাম আমি, যে আমাকে এত চাচ্ছে, এত চাচ্ছে, একটা মানুষ আমাকে এত চাচ্ছে। দেন আমি সহ্য করতে পারতেছিলাম না, টোটাল পুরা কন্টিনিউয়াস আমি কেঁদে যাচ্ছি, কাউকে কিছু বলি না, কোনো ফ্রেন্ডকে কিছু বলি না, কারোর সাথে কোনো রকম শেয়ার না, আমি নিজে বিশ্বাস করতে পারতেছি না যে এটা কি বললো, এটা কেন খুললো, কেন করলো, আমার কি পড়ছিল, ও করলো ভালো কথা, আমাকে কেন কেন আমার কাছে স্বীকার করলো না, ও আমাকে বলতো, আগে বলতো, কেন ও আমাকে হাইড করলো, একটাবারের জন্য আমাকে বলে দেখতো, আমি কি অত খারাপ, আমি 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 তোর কাছে কিছু চাইনি, জাস্ট ওকে আমি লাভ করতাম, আর কিছু তো না, কোনো চাওয়া তো ছিল না আমার, আমি তোকে বলে রাখছিলাম যে প্লিজ তুমি হাইড করো না, এত বড় কষ্ট আমাকে কেন দিল, আমি আমার কোশ্চেনের কোনো অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, চাচ্ছিলাম এরকম কন্টিনিউয়াস। দেন ও তখন ও আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে ও কান্নাকাটি করতেছে, মনে সরি এটা আমি ইচ্ছা করে করিনি, এটা ফান ছিল, এটা জাস্ট ফান, কিছু না মনে হয় এটা জাস্ট ফান, হ্যাঁ এরকম করতেছিল, স্বীকার করতে চাচ্ছিল না। দেন আমি কাউকে শেয়ার করি না, কারণ কোনো কথা বলি না, আমি নিজে নিজে একটা ডিসিশন নেই যে ওর সাথে তো আমার পক্ষে থাকা সম্ভব না, আমার বিশ্বাসটা ভেঙে গেছে, আমি কি নিয়ে থাকবো ওর সাথে, আমি ডিসাইড করি যে আমি ঢাকা থেকে চলে যাবো, আমার দেশের বাড়ি আছি, ওখানে চলে যাবো, ওখানে ট্রান্সফার হয়ে আমি ওখানে পড়াশোনা করতে পারলে করবো, বা আমার ফ্যামিলি থেকে একটা ইচ্ছা ছিল যে আমি স্কুলের মাস্টার হওয়ার, একটা যে মেয়েদের সবার পছন্দ করে ওরকম স্কুলে টিচারই করবে, এরকম একটা বলতো আমাকে,
মনার যে স্বপ্নের কথা আছে, মনার যে পৃথিবীর কথা আছে, সবকিছু ঘিরে ছিল যে মানুষটির সেটি হচ্ছে বাঁধন। বাঁধন এই কাজটা কিভাবে করা সম্ভব হয় যে যে মানুষটিকে এত ভালোবাসেন আপনি, সে মানুষটিকে যে মেসেজ পাঠাচ্ছেন সেটা অবলীলা পাঠিয়ে দিচ্ছেন আরেকজনের কাছে? এই 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 ছিল মনার জীবন। মনার জীবনটা পরবর্তীতে কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, তার জীবনের গতি কি স্লথ হয়ে যাচ্ছে, সে কি ফিরে আসছে এমন কোন পৃথিবীতে যে পৃথিবীর নিয়ে স্বপ্ন সে দেখেছিল সেখান থেকে কি ফিরে আসা হয়ে যাচ্ছে, সমস্ত কিছু আমরা জেনে নিব ছোট্ট একটি ব্রেকের পর। এবং সামনের দিকে আমাদের এই যে মনার জীবনের যে কথা, সেই কথাগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। মনার কাছে, যার কাছ থেকে আমরা শুনে নিব, আমরা মনার কাছে যখন ছিলাম তখন আমরা শুনছিলাম যে বাঁধন যে মেসেজগুলো পাঠিয়েছে অন্য একজনকে, সে মেসেজগুলো সেই মেসেজ যেগুলো সে মনার কাছ থেকে পেয়েছে অথবা মোনাকে যে মেসেজগুলি পাঠাত, অর্থাৎ যে অনুভূতিকে পুঁজি করে মনার জীবনের পথ চলা, সেই অনুভূতিগুলোকে নিয়েই এই যে ছেলেখেলা বা এই যে তার অনুভূতিকে নিয়ে একরকমের প্রতারণা, সেই ব্যাপারটা মোনা তখন কোনোভাবেই মেনে নিতে পারেনি। তারপরে কি হলো সেইটা আমরা জেনে নিব। এবং বলে রাখা ভালো বন্ধুরা, আমরা এখান থেকে যোগাযোগ করার চেষ্টা করব বাঁধনের সাথে আমাদের অনুষ্ঠানের কোন এক সময়, এবং বাঁধনের কাছ থেকে শুনে নিব যে তার পক্ষ থেকে যদি কিছু বলার থাকে। আমরা মোনার বাকি অংশটুকু এখন শুনে নিচ্ছি।
দিন স্কুল আমি পড়তেছিলাম, কাঁদতেছিলাম, এরকম কান্নাকাটি, ও ওদিক থেকে মাফ চেয়ে যাচ্ছে, না এটা ঠিক না, এটা ফান ছিল, এটা সিরিয়াস কিছু ছিল না, আমি বিশ্বাস করতে পারতেছি না ওর কথাবার্তাগুলো। নিজে নিজে আমি একটা ডিসিশন নিই, কাউকে শেয়ার করি না, কাউকে কিছু বলি না, নিজে একটা ডিসিশন নিই যে আমি এখান থেকে ঢাকা ছেড়ে আমি চলে যাব। এখানে এমন কোন জায়গা নাই যেখানে আমি ওর সাথে যাই নাই, ওর কলেজের সামনে দিয়ে আমার কলেজে যেতে হবে, আমি সহ্য করতে পারবো না, প্রত্যেকটা জায়গায় ওর সাথে আমার স্মৃতি আমি সহ্য করতে পারবো না। বাসা থেকে একটা ইচ্ছা ছিল যে আমি প্রাইমারি স্কুলের বা হাই স্কুলের কি টিচারই করবো, এরকম একটা ইচ্ছা ছিল। ফ্যামিলির বড় মেয়ে, বাবা একটু অসুস্থ, তো সবাই এটা একটা এক্সপেকটেশন ছিল যে আমি তাড়াতাড়ি যদি কোনো কিছুতে লেগে যাই দেন তারা একটু মানে সিকিউর ফিল করে, মেয়ে বড় হইলে যেটা হয় আর কি। তো আমি ওরকম ডিসিশন নিলাম যে না, আমার লাইফটা আমি ওখানেই সেট করব, আমার মতো যখন হলো না বাবা মার ইচ্ছাটাই ঠিক হোক। দেন আমি ওকে জানালাম যে আমি এরকম ভাবতেছি, আমি এরকম একটা ডিসিশন নিয়েছি। ও তখন খুব কান্নাকাটি, না তুমি এটা করতে পারবা না, তুমি ছেড়ে যেতে পারবা না। আর ও আমার পড়ার ব্যাপারে শুরু থেকে একটা ই ছিল, মানে ও নিজেকে আর কি দায়ী মনে করতো বা কিছু একটা, যে আমার পড়ার ব্যাপারে সে খুব সিরিয়াস, আমার পড়াশোনা কোন রকম ক্ষতি হতে দিবে না সে, এরকম একটা ব্যাপার ছিল। দেন কি ও কাঁদতেছে এরকম, না করতেছে না, তুমি যেতে পারবা না, আমাকে কি করতে হবে বলো, কি করলে তুমি থাকবা। আমি কোনো কাউকে কিছু জিজ্ঞেস না করে, কাউকে কিছু না বলে, কারোর সাথে কোন রকম শেয়ার না করে আমি আমার লাইফের সবচেয়ে বড় ভুলটা করি, কাউকে কিছু না বলে। আমি ওকে বলি যে দেখো নেক্সট টাইম আমি তোমাকে কি করে বিশ্বাস করব, কিভাবে আজকে তুমি আমার কাছ থেকে আরেকজনের কাছে যেতে পারছো, আমি তো এটাও বিশ্বাস করতে পারি না যে দেন তুমি তাকে ছেড়ে আরেকজনের কাছে যাবা, কিভাবে আমি তোমাকে বিশ্বাস করি, কি কি আশা নিয়ে আমি তোমার সাথে থাকবো, তুমি যে নেক্সট টাইম এরকম করবা না তার কোন সিওরিটি আছে, আমাকে কে দিবে সিওরিটি। দেন জানি না ওই সময়টা আমার সেন্স কাজ করছিল নাকি করে নাই, বা মাতাল হয়ে গেছিলাম না কি কি যে হয়ে গেছিল আমার, আমি এখনো বুঝতে পারি না যে আমি কেন এরকম একটা ডিসিশন নিয়েছিলাম। আমি ওকে বলি আসলে আমরা বিয়ে করবো, ও রাজি হচ্ছিল না প্রথমে, না বিয়ে করবো না, এটা সম্ভব না আমার পক্ষে বিয়ে করা, এই এই সমস্যা সেই সমস্যা অনেক সমস্যা দেখাচ্ছিল। দেন না আমি কোনো, আমি তখন না ছোড়বান্ধা, না হয় বিয়ে করবা না হলে আমি ঢাকা ছেড়ে চলে যাবো, ওকে কোনো রকম কোনো হুমকি না যে মরে যাবো বা এটা করবো সেটা করবো, কোনো খারাপ কথা না, কোনো কিছু না, জাস্ট এই কথাই যে আমি এখান থেকে চলে যাবো, আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। দেন ও যেতে দিবে না, আমি তখন বিয়ে করতে বলতেছি যে বিয়ে না করলে আমি থাকবো না তোমার সাথে, আমি তোমাকে বিশ্বাস করতে পারবো না। কি জানি কি মনে হচ্ছিল আমার তখন, হয়তো একটু লোভও লাগতেছিল বা মানে নিজেকে হয়তো মানাতে পারতেছিলাম না যে ও ছাড়া আমার লাইফ কিভাবে চলবে, যে কোনো মূল্যে ওকে আমার চাই, যেমন হোক যা খুশি করুক ও ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ও তো স্বীকার করতেছে না যে এটা এটা ও করছিল, এটা ফান ছিল, ও ঠিক হয়ে যাবে, ও ঠিক হয়ে যাবে, ও এত কিছুর পরে আমার জন্য কাঁদতেছে, ও ঠিক হয়ে যাবে, ও আমার হয়ে যাবে, বিয়ে করলেও ঠিক হয়ে যাবে। দেন হচ্ছে বিয়ের ডিসিশন নেই, তো প্রথমে রাজি হয় নাই, দেন একটা সময় রাজি হয় যে ও বিয়ে করবে। দেন আমি আমার ফ্রেন্ডকে বলি, যে ফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বলি, তার খুব হেল্প করতো আমাকে, সাপোর্ট দিত, তো বলি যে আমি এরকম বিয়ে করতে যাচ্ছি। ভাইয়াটা আমাকে এত পছন্দ করত, সে আমাকে বলে যে আচ্ছা দেখো না তুমি এটা ভুল করতেছো, তুমি এটা ঠিক করতেছো না, বাট তুমি আমার ছোট বোনের মতো, তুমি চাচ্ছো তুমি যা করতে বলবো আমি তাই করবো, বাট আমি তোমাকে বলে দিচ্ছি তুমি এটা ঠিক করতেছো না, তুমি যেভাবে বলো যা বলো আমি শুনবো, আমি অ্যারেঞ্জ করে দিবো, আমি তোমার ব্যবস্থা করে দিব, তুমি ছোট বোন আমার কাছে একটা জিনিস চাইছো আমি তোমাকে দিব। দেন ভাইয়াটা অ্যারেঞ্জ করে, সবকিছু অ্যারেঞ্জ করে। তো অ্যারেঞ্জ করার পর ওই দিন আমরা যাচ্ছিলাম, ফার্স্ট মিট করি হচ্ছে আমরা ফার্ম গেটে মিট করি একটা হোটেলে, হোটেল কি রেস্টুরেন্ট হোটেল, ওখানে ভাইয়ারা নাস্তা করে, রোজার সময় ছিল তখন 2008 সেপ্টেম্বরে আর কি, তো রোজার সময় ছিল, ওনারা নাস্তা করলো, আমরা কেউ কিছু খাইনি। ওখান থেকে একটা ট্যাক্সি ক্যাব নিয়ে যেখানে বিয়ে করা হবে ওখানে আমরা গেলাম। তো যাওয়ার পরে ওখানে কথা হচ্ছিল সবার সাথে, সবাই ডিসাইড করতেছে কিভাবে কি করতে হবে, কাজে আসছে, কাগজপত্র সব নিয়ে আসছে, কোর্টের যে ব্যাপারগুলো, পরিচিত অ্যাডভোকেট ছিল, উনি বলল কোর্টে যাওয়ার ঝামেলা করার দরকার নেই, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি ডিটেলস। তো সে সব ব্যবস্থা করে দিল, কাগজপত্র নিয়ে আসলো। তো আমি ঘরের মধ্যে বসে আছি, আমার চারপাশে প্রায় 12-15 জনের মতো মানুষ চুপ করে বসে আসছে। আমি তখন আমি মানে ভাবতে পারতেছি না যে আমি যে ডিসিশন নিচ্ছি আমি কি ঠিক করতেছি না ভুল করতেছি, আমি কি করব। মানে সবাই সবার মতো করে কথা বলতেছে, আলোচনা করতেছে, আমি মনে হচ্ছে আমি যেন এই জগতে নাই, কারো কথা আমি শুনতেছি না, জাস্ট মানে কি যেন আমি চিন্তা করতেছি, আমি যেন কোথায় চলে গেছি। তো একটা কথা বলে রাখি, আমার খুব শখ ছিল, মানে ছোটবেলা থেকে মুভি দেখে একটা শখ ছিল যে আমি একটা সাদা ড্রেস পরে বিয়ে করব, সাদা গাউন গুলো পরে বিয়ে করব। তো ওই দিন আমি একটা খুব সাদা একটা ড্রেস পরে আসছি, তো আমি আমার কখনো এক্সপেকটেশন ছিল না যে আমার বিয়েটা এরকম হবে, সবাই মিলে মজা করবে, আমি ফ্যামিলির খুব বড়, সবার একটা আশা ছিল। আব্বু আমাকে অনেক বলতো যে আমার মেয়েটা আমার এরকম হবে, আম্মু বলতো এরকম হবে, খালামণিরা ফাইজলামি করতো। তো আমি যেভাবে বিয়ে করতেছি আমি মানে মানতে পারতেছি না যে এরকম কেন আমাকে কেন এরকম করতে হচ্ছে আজকে। দেন আমি সাদা একটা ড্রেস পরে এরকম বসে আছি, মাথার উপর ফ্যান, চুল উঠতেছে, কই যেন গেছি আমি, একটা লাল পাঞ্জাবি পরে আসছিল ও পাশে বসে আছে, দেন আমি কোন একটা জগতে হারাই গেছি। তো কে যেন আমাকে একটা ধাক্কা দিল যে ওনা বিয়ে পড়ানো হবে, তো আমি এই জগতে ফিরে আসছি। তখন সবাই বলতেছে মনে মাথায় ঘুমটা দাও, মাথায় ঘুমটা দাও, বিয়ে পড়ানো হবে, এখন নির্বিকার, আমি কি করতেছি আমি জানি না। দেন আমার একটা ফ্রেন্ড এসে মাথায় ঘুমটা পড়াই দিল, কাছে বিয়ে পড়ালো, অনেক সময় নিলাম আমি কবুল বলার জন্য, সবাই বলবো বলবো না কি হবে বললে, আবার হচ্ছে না বলে ফেলি, বলে ফেললাম আমি, হয়ে গেল বিয়ে হয়ে গেল। তো সবাই মিষ্টি টিষ্টি খাইলো, খাওয়া দাওয়ার পরে ওখান থেকে আমরা বের হলাম, বের হয়ে একটা ট্যাক্সি ক্যাব নিয়ে মিরপুর 10, ওখান থেকে আমরা আবার রিক্সা নিয়ে বসুন্ধরায় আসলাম। এবার বসুন্ধরায় খুব যেতাম তখন, বসুন্ধরায় আসলাম, আসার পরে আমরা মানে রোজা রাখি নাই বাট কেউ খায় নাই সকাল থেকে, একদম না খাওয়া। দুপুরে ওখানে বসলাম, বসার পরে ওকে জাস্ট একটা কথা বললো, মানে বিয়ের পর ওর প্রথম কথাটা ছিল আমার যে আই জাস্ট হেট ইউ। আমি বিয়ের পর আমাকে ফার্স্ট শুনতে হইলো যে আই জাস্ট হেট ইউ। আমি একটা মানুষকে বিয়ে করলাম, দুইটা মানুষ যখন বিয়ের ডিসিশন নেয় যে পরিস্থিতিতে হোক যেভাবেই হোক মানুষের লাইফে ঘটনাটা তো একবারই ঘটে, আমি তো দুজন তো ডিসকাস করে বিয়ে করছি, যে সিচুয়েশনেই করি না কেন মানুষের লাইফে তো এটা একটা আনন্দের সময়, সেই সময় জাস্ট বিয়ে করে আমাকে শুনতে হইলো যে আই জাস্ট হেট ইউ। আমি তো চুপ করে আসি, কি খাইলাম কি করলাম জানি না। ওখান থেকে রিক্সা নিয়ে খাওয়া করে বসুন্ধরা থেকে রিক্সা নিয়ে আমরা ইয়েতে আসলাম, আমি আমার বাসায় চলে গেলাম, ও আমার বাসায় চলে গেল। দেন মানে তখন ওকে যে আমি মিস করতেছি, ওর বাসায় গেছে আমি আমার বাসায়, আমি সহ্য করতে পারতেছি না, মানে পেয়েও যেন পাইলাম না আমি, কি যেন হলো আমার, কেমন যেন একটা অনুভূতি, আমি খুব কষ্ট পাচ্ছি। ও তখন থেকে আমার সাথে মানে কেমন করতেছে যে আমি এটা করলাম, খুব খারাপ একটা কাজ করলাম আমি, কি যেন করে ফেললাম আমি ওর। দেন আমাদের মধ্যে তখন আবার আগের মতো কথা হচ্ছে, মনে হচ্ছে বাউন্ড, কথা বলতে বাউন্ড, দেখা হচ্ছে ও দেখা করতে বাউন্ড, এরকম একটা বাউন্ডনেস চলে আসছে যে করবে, মানে বাধ্য বাধ্য তাই ও করতেছে এরকম। আবার ঝগড়া প্রচন্ড, তখন ঝগড়া শুরু হয়ে গেছে, আবার প্রচন্ড ঝগড়া, তখন যেন মানে আমার আরেকটু অধিকার, আমি আমার কোনো কিছু মানতে পারতেছি না, আমি ও যে এরকম একটা কাজ করলো আমি ওকে টোটালি বিশ্বাস করতে পারতেছি না। তখন ও যে জিনিসগুলো নিয়ে আমি আগে আমার কোনো রকম কোনো হেজিটেশন ছিল না, কনফিউশন ছিল না, ওর একটা বেস্ট ফ্রেন্ডের যদি মেয়ে হয় তার সাথে যদি মিশে আমার খুব কষ্ট লাগে যে না এখানে সামথিং রং, আমি টোটালি কাউকে বিশ্বাস করতে পারতেছি না, ওর কোনো কিছু আমি বিশ্বাস করতে পারতেছি না। একটা মিনিট ওর ফোন ওয়েটিং থাকলে আমার সহ্য হয় না, মুখ ভেঙে যায়। একটা মিনিট যদি আমার ফোন না ধরে আমার সহ্য হয় না, ও কি করতেছে, ও কোথায় আছে, এরকম একটা ব্যাপার। আর ওর যথারীতি ইগনোরেন্স ব্যাপারগুলো চলতেছে, কি কথা মনে হয় আমার চাঁদও চাই সূর্যও চাই, আমি কি করি বলো তো, এরকম মানে আমি জাস্ট বুক ভেঙে যাই, আমি সহ্য করতে পারি না। কি বলতেছে এগুলো, কি বলো তুমি এগুলো, চুপ করে থাকি আবার। তারপরে আবার একদিন খুব কান্নাকাটি খুবই, আমি ওকে একদিন বলতেছি যে দেখো সালমান যা হইছে হইছে, আসো আমরা ঠিক করে ফেলি সবকিছু। আচ্ছা আমারও দোষ ছিল তোমারও দোষ ছিল, আমি তো সব মেনে নিয়েই তোমাকে বিয়ে করছি, আসো আমরা সব ঠিক করে ফেলি। ও আমাকে বলতেছে যে তুমি যদি আমার সাথে ঠিক করতে চাও দেন তোমাকে একটা জিনিস মানতে হবে যে আমি লাভ করছি, আমি কোনো পাপ করি নাই। আমি জাস্ট পুরা মানে হতবাক হয়ে গেলাম, যে একটা কাজ করলো যেটা নিয়ে ওর মধ্যে কোনো সরি নাই কোনো কিছু নাই, ওটা নিয়ে সে একটা স্বীকার নিজের মনে একটা ইদার করাইছে যে আমি লাভ করছি আমি কোনো পাপ করি নাই। দেন তাহলে আমি কি, ওইটা যদি ওর লাভ হয় পাপ যদি না হয় আমি কি তাহলে। আমাকে খুব রিকোয়েস্ট করলাম যে আসলে ঠিক করে ও আমাকে এই কথাটা শুনাই দিল। আমি জাস্ট কান্নাকাটি প্রচন্ড কান্নাকাটি স্টুডেন্টের পাশে পড়াইতে গেছি, ও আমি কোনোভাবে চোখের পানি থামাইতে পারতেছি না। স্টুডেন্ট আমাকে ছোট তো জিজ্ঞেস করতেছে পরে পরে যে মিস আপনার কি হয়েছে, কিছু হয়নি বাবা আমার চোখে কি যেন পড়ছে, কেন জানি খালি চোখ দিয়ে পানি পড়তেছে, আমি কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, জাস্ট কেঁদে যাচ্ছি জাস্ট কেঁদে যাচ্ছি, কি পড়াচ্ছি আমি জানি না, বারবার একটু পর পর টিস্যু দিয়ে চোখ মুছতেছি, বাথরুমে দিয়ে ধুয়ে আসতেছে, মানে চোখের পানি আর কোনোভাবে আমার থামতেছে না। আমাকে কি বললো কি বললো, এরকম তো চলতেছে চলতেছে। তারপরে একটা সময় আসলো, মানে আমি তো বিয়ে করে ফেলছি, এখন তো ও আমার অন্য কেউ না আমার নিজের কেউ, ওর প্রতি তো আমার কিছু চাওয়া থাকে কিছু চাহিদা থাকে কিছু পাওয়ার আশা থাকতে পারে আমার। আমি কিছু কিছু ব্যাপারগুলো নিয়ে ওকে রিকোয়েস্ট করা শুরু করি যে এটা করতে হবে বা ওটা করতে হবে। তো হাজবেন্ড ওয়াইফের যে রিলেশনটা এতদিন হয়ে যাচ্ছে, ওর আর আমার মধ্যে রিলেশনটা হচ্ছে একটা কাগজের রিলেশন, নাথিং এলস। একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর মধ্যেও তো একটা ক্লোজনেস থাকে, অ্যাটলিস্ট হাতটা তো তারা ধরে। আগে সে প্রচুর পাগলামি করতো, দেন যখন আমি তার যখন আমি বৈধ যখন অবৈধ ছিলাম তখন অনেক পাগলামি করতো, অবৈধই বলবো কারণ ওটা কোনো লিগাল রিলেশনশিপ ছিল না। যখন আমি তার লিগাল, যখন সে আমাকে চাইলেই পাইতে পারে, তখন সে টোটালি আমাকে অ্যাভয়েড, মানে আমি যেন কি একটা, আমাকে টাচ করলে ওর গা চলে যায় এরকম একটা অবস্থা। আমরা রিক্সায় যাইতাম, দুজনের মাঝখানে যথেষ্ট ফাঁক, একটু সরে গেলে সরে বসলে সরে বসতে পারো না, টাচ করলে ডোন্ট টাচ মি, আমাকে ধরবা না, হাত ধরছি এটার মধ্যে কি কোনো উষ্ণতা আছে তুমি যেটা ধরছো, এরকম মানে খুব কষ্ট লাগতো আমার। আমি আবৃত্তি করি, তো একদিন টিএসসিতে যাচ্ছিলাম, আমার প্রোগ্রাম রিহার্সাল চলতেছে, যাচ্ছি আমি টিএসসিতে, যাওয়ার সময় দেখি রাস্তার মধ্যে দুজন দাঁড়ায় কথা বলতেছে কলেজের সামনে। সহ্য করতে পারতেছিলাম না, আমি প্রচন্ড মনে মনে দোয়া করতাম যে আল্লাহ আমাকে এরকম কিছু যেন কোনোদিন দেখায় না, আমি যেন কোনোদিন ওদেরকে যেন এভাবে একসাথে না দেখি, আল্লাহ প্লিজ এরকম কিছু আমাকে দেখায় না। আমি কিভাবে যেন আমি বুঝে ফেলতাম অনেক কিছু যে এরকম হইতে পারে, খুব আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ এরকম করো না আমার কখনো। দেন আমি ওকে দেখি ওরকম দাঁড়ায় দাঁড়ায় ওরা দুজন কথা বলতেছে, আমি ওকে মানে কলেজ গেট থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত কন্টিনিউয়াস আমি তাকে ফোন দিতে থাকি, কন্টিনিউয়াস ও আমার ফোন ধরে না। ওর এক ফ্রেন্ডকে ফোন দিয়ে বলেছে খুশবু তুমি একটু দেখো তোর কি হয়েছে, ও কন্টিনিউয়াস ওকে ফোন দিতে থাকে, ও ফোন ধরে না। দেন ওদের বোধহয় কথা যখন শেষ হয় একটা সময় ও ফোন ব্যাক করে আমাকে, এবং ব্যাক করে ও বুঝিয়ে ফেলে যে আমি দেখে ফেলছি ওদেরকে। তখন আমি তো কাঁদতেছি প্রচন্ড, ও তখন আমাকে অনেক রিকোয়েস্ট করে বুঝে সুঝে আমাকে ওর কলেজে নিয়ে আসে, কলেজে আসে আমি কাঁদতেছি, ফ্রেন্ডদের সবাইকে ডাকা হয়েছে, সবাই আসছে সবাই আমাকে বুঝাচ্ছে। তখন সবাই মিলে ওকে ডিসিশন নিতে বলতেছে যে বিয়ের দুই মাস পরে ওকে ডিসিশন নিতে বলা হচ্ছে যে তুমি কার সাথে থাকতে চাও, ওই মেয়েটার সাথে থাকতে চাও না মনার সাথে থাকতে চাও। ও কিছু বলে না, ও একদম চুপ। তারপরে ও বলতেছে যে একটা ফ্রেন্ড আছে খুশবু, ওকে বলতেছে তুই একটাবার বল তুই কি চাচ্ছিস, সালমান এরকম করিস না, তুই এতটুকু আশা ওকে দে, ও নির্বিকার। ও তখন একটা সময় যে বলতেছে যে মনে যা বলবে তাই,
সালমান বলতে যেটা বলছো সেটা
সালমান বাঁধন ওর নাম।
ওকে নিকনেম কোন নামে চিনে, বাঁধন না সালমান?
সালমান বলে কলেজে সবাই চিনে, রিলেটিভ ফ্রেন্ড ফ্রেন্ড সব বাসা সবাই বাঁধন বলে চিনে।
আচ্ছা আচ্ছা, তাহলে বাঁধন বলেই আমরা সামনের দিকে অনুষ্ঠানটিকে এগিয়ে নিই।
আচ্ছা দেন তো আমি তাতে ফ্রেন্ডরা ওকে বুঝাচ্ছে তুই কিছু বল, একটা আশা দে ওকে। ও তখন আমাকে আমার উপর ছেড়ে দিল, ওর ডিসিশন গুলো সবসময় আমার উপরেই ছেড়ে দিত, আমি যা বলবো তাই, তুমি তুমি ও মোনা যা বলবে তাই। বিয়ের দুই মাস পরে আমাকে ডিসিশন নিতে হচ্ছে যে ও আমার সাথে থাকবে না ওর সাথে থাকবে, আমাকে ডিসাইড করতে হচ্ছে। তখন কিছু বলি না, কাঁদতেছি। দেন একটা সময় বললাম আচ্ছা ঠিক আছে, আমি ওকে সাথে থাকতে পারবো না, ওর সাথেই থাকবো, আবার আমরা একসাথে আছি। তারপর এরকম প্রচন্ড ইগনোরেন্স, প্রচন্ড ইগনোরেন্স, আমি যেন কে কোথাকার কে, মানে পায়ে পড়ে একদম নির্লজ্জের মতো ওর সাথে আছি। টোটালি সে আমাকে সহ্য করতে পারতেছে না, আমিও ওকে ছাড়তেছি না, ও সহ্য করতে পারতেছে না, আমিও ছাড়তেছি না, টু বি কন্টিনিউ চলতেছে চলতেছে এরকম। ও মাঝে মাঝে ওই মেয়েটাকে নিয়ে কথা শুনাই, তো আমার ওকে নিয়ে কিছু বললে আমি সহ্য করতে পারতাম না, একটু তুলো কম্পেয়ার করে ফেলতো। ও তো অনেক সুইট, ও তো এই বা ও একটা একটা সময় আমাকে অনেক হেল্প করছে যখন আমি তোমাকে পাই, তুমি ছিলা না বা তুমি ছিলা না এরকম। তো এগুলো কথাগুলো আমার একদম সহ্য হচ্ছে, খুব কষ্ট লাগতো। ও অনেক অনেক তুলনা দিত আমাকে, বা কোথায় কোথায় একটা জায়গায় ঘুরতে গেছি, জানো এই জায়গাটায় আমরা এখানে আসছিলাম একবার, জানো আমরা ও না এই জিনিসটা খেতে একদম পছন্দ করতো না, আমার মানে বের হওয়াটাই মানে পুরো বিষাদ। আমার
কোন মেডিকেলে আছে?
সোরাটি মেডিকেল। তো আমার আমার কোনো কিছু আর ভাল লাগে না, একটা ড্রেস পরে আসছি এই ড্রেসটা তুমি আর কোনোদিন পরে আসবে না, বা একটা জুতা পরে আসছি এটা কোনোদিন তুমি পরে আসবে না, আমার কোনো কিছুই যেন ওর ভাল লাগে না তখন, সবকিছু অসহ্য। আর কলেজে যদি একটা কিছু হতো, কলেজে হয়তো মেয়েটা কারোর সাথে কথা বলছে, দেন এসে আমার কাছে কান্নাকাটি করত, এটা নিয়ে মন খারাপ করত যে জানো আজকে না ও এটা করছে, আমার ভালো লাগতেছে না, আমার সাথে বের হয়েছে সে ওর জন্য মন খারাপ করত। আর আর একটা কথা, ওর কলেজের মানে কলেজের প্রত্যেকটা ফ্রেন্ড, ম্যাক্সিমাম ফ্রেন্ড আর কি, শুরু থেকে আমাকে চিনতে অনেক পছন্দ করত। একটা সময় এই ব্যাপারটা জানার পরে ও যখন ওর আচরণগুলো যখন দেখে, ওরা ওকে অ্যাভয়েড করা শুরু করে, ওরা অনেক বুঝায় ওকে বাট ও বুঝে না, একটা সময় টোটালি ওরা অ্যাভয়েড করা শুরু করে, কেউ আর ওর সাথে মিশে না। তো এটার জন্য আমাকে দায়ী মনে করতে এখনো করে, এবং এটা নিয়ে আমাকে কন্টিনিউয়াস অপমান করতে থাকতো, আমি আমি যেন সবকিছু নষ্ট করে দিচ্ছি, ওর কোনো দোষ নাই, কলেজের ফ্রেন্ডরা কথা বলে না আমার দোষ, ওর সবকিছু ও অ্যাফেয়ার করছে সেটাও আমার দোষ, সবকিছু আমার দোষ, আমার জন্য এরকম করছে, এরকম কন্টিনিউয়াস কষ্ট, কন্টিনিউয়াস কষ্ট, কন্টিনিউয়াস একটা অপমান। আস্তে আস্তে দু একজন দু একজন করে সবাই মোটামুটি জেনে যাচ্ছে, সবাই সবাই আমাকে বুঝাচ্ছে যে মানে এটা কি করছো তুমি, সরে আসো ব্যাক করো, সবাই বুঝাচ্ছে। আমিও সহ্য করতে পারতেছি না ওকে, আমি পাচ্ছি না, সহ্য করতে পারতেছি না, দু একজন দু একজন করে আমি তখন শেয়ার করতেছি খুব কাছের কাউকে যে আমি কি করি বলতো, আমি এখন কি করব। দেন ও আবার আমাকে সবাই আমাকে বুঝাচ্ছে যে মোনা দেখ, অনেকভাবে বুঝাচ্ছে অনেকভাবে বুঝাচ্ছে, বাট আমি কারো কথা শুনি না, একদম মানে নাছোড় বান্দা, ওকে ছাড়া আমার চলবেই না, ওকে আমার চাই, ওকে আমার লাগবে। একটা একটা করে আমার ফ্রেন্ডগুলো এরকম সরে যাচ্ছে, বুঝাতে বুঝাতে ওরা টায়ার্ড, ফোন করে করে আমি একজনের কাছে কাঁদতেছি, দেখো আমার সাথে এরকম করলো আমার ভালো লাগতেছে না, আমি কাঁদতেছি কন্টিনিউয়াস। একটা সময় সবাই মানে ফেড আপ, শোন তুই যদি ওর কথা বলিস আমাকে ফোন করবি না, এরকম আস্তে আস্তে আমার ফ্রেন্ডরাও সরে যাচ্ছে। একটা ফ্রেন্ড এরকম বলতেছে যে তুই যেদিন ওর সাথে ব্রেকআপ করবি সেদিন আমাকে ফোন দিবি, এর আগে ফোন দিবি না, বা যেদিন তোরা ব্রেকআপ হবে তোদের সেদিন খুশি সমাচার সবার আগে আমাকে জানাবি। মানে একটা সময় যে জিনিসটা সবার কাছে অনেক রেসপেক্টেড ছিল, আমাদের রিলেশনটা সবাই অনেক রেসপেক্ট করতো, এখন মানে সবাই বিরক্ত ব্যাপারটার উপরে।
পরিস্থিতিটা তাহলে কোন দিকে যাচ্ছে?
এই তো খারাপ খারাপ চলতেছে, খারাপ ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে।
কি অনেক বড় রকমের কোন ঘটনার মধ্য দিয়ে আপনি গেছেন যে জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি বাঁধনের প্রতি আপনাকে বিষিয়ে তুলেছে বা তিক্ততা সৃষ্টি করেছে, এ ধরনের কোন ঘটনা ভিতর দিয়ে গিয়েছেন এর মধ্যে?
অনেক বড় ব্যাপার একটা রিলেশনে, যেটা একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক বড় রিলেশন যেটা ছিল, যে ওর কাছে কিছু আমি চাইতাম, ও বলতেও পারে না, বাট আমি ওর কোনো কিছু বিলিভ করতে পারতাম না, কোনো কিছু বিলিভ করতে পারতাম না, আমি কন্টিনিউয়াস ওকে প্রেশার দিয়ে যেতাম, আমার মনে হয়তো ও ইচ্ছা করে আমার সাথে এরকম করতেছে না। আমার সবচেয়ে কষ্ট লাগতো যে ও আমাকে অ্যাকসেপ্ট করতে পারতেছে না, অ্যাজ এ ওয়াইফ ও আমাকে মানতে পারতেছে না, ও বিয়ের কথা টোটালি সহ্য করতে পারত না, ওইটা মনে হইলে আমার দম বন্ধ হয়ে আসে, আমার মাথা ভারী হয়ে আসে, ওটা নিয়ে কিছু আমাকে বলবা না, এরকম বিয়ের ব্যাপারটা সহ্য করতে পারতো না। টুকটাক তো আছে, চলতেছে চলতেছে ঝগড়া সিলি ব্যাপারগুলো নিয়ে চলতেছে, আমার কোনো কিছুই ওর ভালো লাগে না, কোনো কিছুই ওর সহ্য হয় না, সব মানে আমি যেন একটা কি। ও আমাকে ফোন করে, খবরদার তুই আমাকে ফোন দিবি না, তখন তুমি থেকে তুই কন্টিনিউয়াস গালি গালাজ, মানে এত নোংরা কথা আমি শুনতেছি যে এত নোংরা কথা বোধ হয় দুনিয়ার কোনো মানুষই শোনে না, পৃথিবীর সবচেয়ে খারাপ কথাটা আমি শুনতেছি, খারাপ কথাটা আমাকে বলতেছে, গালি গালাজ করতেছে, অসহ্য। একটা স্টেজে সে আমার গায়েও হাত তোলা শুরু করে দিল, আমি বিলিভ করতে পারতেছি না যে মানে যে মানুষটা আমাকে এত লাভ করতো সে আমার সময় গায়ে হাত তুললো। আচ্ছা আমি খুব খারাপ, খুব অন্যায় কিছু করে ফেলছি, ওকে ঠিক আছে, দেন তারপরে কেউ আমাকে এত বড় একটা গালি দিতে পারলো বা আমাকে এরকম এরকম খারাপ
একটা বিষয়টি, এটা কি প্রায় ঘটতো আপনার সাথে?
প্রথমে একদিন দেখা গেল একটা থাপ্পড় মারলো, প্রথমে ও আমার মুখে থুতু দিল।
আপনার মুখে থুতু দিল?
আমি তানিয়াকে নিয়ে কিছু একটা বলতেছিলাম, মেয়েটার নাম তানিয়া, তো ও আমার মুখে থুতু দিল। মানে ও যখন আমার প্রতি খুব ইগনোরেন্স দেখাইতাম, সহ্য করতে পারতাম না, একটা স্টেজে যে আমি তখন ওই মেয়েটাকে নিয়ে কথা শুনাই দিতাম, অপমান করতাম যে তুমি নিশ্চয়ই ওর প্রতি এরকম, যার কারণে তুমি আমার সাথে এরকম করতেছ। তো একদিন তানিয়ার কি কথা উঠলো, আমার মুখে থুতু দিল, মানে আমি জাস্ট হতবাক, কি হলো এটা, খুব কষ্ট পাইলাম, কান্নাকাটি করে বাসে আসলাম। দেন আরেকদিন এরকম হয়তো তানিয়ার কথা উঠলো বা কিছু নিয়ে লেগে গেল, ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল, তখন আমি এরকম কাঁদতেছি যে কি করলাম, একটা মানে আস্তে আস্তে খারাপ জিনিসগুলোর সাথে অভ্যস্ত হচ্ছি, খারাপ বিহেভ, গায়ে হাত তোলা এরকম করা চলতেছে, এরকম আস্তে আস্তে খারাপই যাচ্ছে, খারাপই যাচ্ছে, ওর আচরণ দিন দিন মানে টলারেবল হয়ে যাচ্ছে, টলারেবল হচ্ছে না, এরকম অবস্থা। ও আমার সাথে বের হচ্ছে, বের হয়ে রাস্তার মধ্যে সিগারেট করা শুরু করছে, কোনো কিছু নিয়ে ঝগড়া লেগে গেল, ও অজ্ঞান হয়ে যাচ্ছে, ও পড়ে যাচ্ছে রাস্তার মধ্যে, ও চিৎকার করতেছে, হঠাৎ রিক্সা থামায় রিক্সা থেকে দৌড় দেওয়া শুরু করছে, আমি উল্টা আবার রিক্সা নিয়ে পেছনে পেছনে ওর সাথে দৌড়াচ্ছি। মানে কি
ধরনের ঘটনা কি আপনাদের প্রায় ঘটতো?
প্রায় ঘটতো, প্রায়। ও একটা সময় মানে আমার দেখতে ইচ্ছা করতো, আমি আবার ভয়ে বেরোতাম না ওর সাথে, এরকম শুরু হতো, মানে ও বের হবো বললেই ভয়ও লাগতো, আবার আমি সহ্য করতে পারতাম না ওর সাথে, আমার দেখা করতে হবে, এরকম ও থাপড় দিত, লাথি দিত, কি করতো একটা সময়।
এখন এখনকার অনুভূতি কি মনে হয়, এই যে এত কিছুর পরেও, তার প্রশ্নে আপনার অনুভূতি, বর্তমান অনুভূতিটা কি?
গুরু আমি বিশ্বাস করতে পারি না ওর কোনো কিছু, একদম বিশ্বাস করতে পারি না, আমার মনে হয় এই মানুষটা হচ্ছে না, এই মানুষটা বাঁধন নেই, মানুষটাকে আমি চিনি না, মানুষটাকে আমি চিনি না, টোটালি হচ্ছে না, আবার মনে হয় যে ও যেন কোথায় হারায় গেছে, আমি ওয়েট করতে থাকি যে একদিন ব্যাক করবে, একদিন ব্যাক করবে, ঠিক হয়ে যাবে আমাদের সবকিছু। আমি এই মানুষটাকে চিনি না, আমি এই মানুষটাকে বিশ্বাস করতে পারি না, এটা কে আমি চিনি না, আমার মনে হয় আমার বাঁধন হারায় গেছে একদিন।
তার মানে কি এখনো আপনি প্রায়শই খুঁজে ফেরেন, যাতে করে আপনি যে মানুষটাকে চিনতেন সেই বাঁধনটি আবার ফিরে আসুক, এই ধরনের অবস্থা আপনার, নাকি আপনি বাঁধনের সাথে আসলে এই সম্পর্কটিকে আর সামনের দিকে টেনে নিয়ে যেতে চাচ্ছেন না?
আমি ডিসিশন নিতে পারি না, আমি কনফিউজ, একবার মনে হয় ছেড়ে দিব, আবার ওকে ছাড়া আমি চলবো কি করে, ওকে ছাড়া আমার চলবে না, ওকে কন্টিনিউয়াস গালি গালাজ করতে আছে, আবার আমি ওকে ফোন দিয়ে যাচ্ছি, প্লিজ একটু দেখা করো, প্লিজ একটু কথা বলো, ও হুমকি দিত তুই আমাকে দেখা করতে বলবে আমি রশি দিয়ে গলায় রশি দিয়ে ঝুলে যাব, এরকম রশিও বানাতো ঘরের মধ্যে, মানে ঝুলে যেত, তখন ওর আম্মু আমাকে তখন ফোন করে বকাঝকা করতো যে তোমার ছেলে আমার জন্য, আমার ছেলে তোমার জন্য এরকম মারা যাচ্ছে, এই করতেছে, অনেক ক্রিয়েট করতো কলেজের সবার সামনে, ওই মেয়েটা যখন কারোর সাথে কথা বলতো এরকম অজ্ঞান হয়ে যেত, কান্নাকাটি করত, অসুস্থ হয়ে যেত, এরকম
দীর্ঘ সময় ধরে মনে আপনার কথা আমি শুনছি, এবং সবচেয়ে দুঃখের যেটি বিষয় সেটি হচ্ছে যে দীর্ঘ সময়ে, প্রায় সময় ধরে আপনার গাল বেয়ে যে পানি গড়িয়ে পড়েছে এবং যাকে ঘিরে এতগুলো কথা উঠে এসেছে, সেই বাঁধনকে আমরা চেষ্টা করব এখন ফোনে নেওয়ার, কিন্তু এই অপশনটা অ্যাকচুয়ালি এই কারণেই যে বাঁধনকে ফোনে নেওয়ার যে চেষ্টাটা সেটা এই কারণেই যে সবাইকেই কথা বলার অধিকার দেওয়া উচিত, আসলে পুরো বিষয়টা কি সেটা জানার জন্য চেষ্টা করা উচিত। তা আমি এখন বাঁধনকে ফোনে নেওয়ার চেষ্টা করব।
This track was downloaded from fusionbd.com.
হ্যালো,
হ্যালো
বাঁধন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? বাঁধন, আমি লাভগুরু বলছি আমার ভালোবাসার স্টুডিও থেকে। বাঁধন, এতক্ষণ আমরা যে আজকের যে আমার ভালোবাসার আজকের যে অতিথি বন্ধু মোনা, আপনার কথা শুনতে পাচ্ছে, মোনার জীবনের কথাগুলো আমরা শুনছিলাম, এটা আমাদের দায়িত্বের মধ্যেই একটি পড়ে যে পুরো বিষয়টা একবার যার সম্বন্ধে কথা বলা হচ্ছে তার সাথে একটু চেক করে নেওয়া, আসলে বিষয়টা কি, তার দৃষ্টিকোণ থেকে বিষয়টা কি, সেই ব্যাপারগুলোকে একটু কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা, আপনি আমাদের সাথে ফোনে থাকবেন, শুধু আমি আর এক মিনিট সময় নিব। সেটি হচ্ছে যে আমার কাছে মোনার কথাগুলো শুনতে গিয়ে যেটা মনে হয়েছে যে মোনার তরফ থেকে আপনার প্রশ্নে যে বেসুমার ভালোবাসা, আপনার প্রশ্নে যে প্রচন্ড রকমের টান, আপনাকে ঘিরে যে তার পুরো পৃথিবী, যে প্রসঙ্গটা মনে এতক্ষণ ধরে উপস্থাপন করছিল সেখানে কিছু বিষয় আমার কাছে বৈসাদৃশ্য লেগেছে। তার মধ্যে হচ্ছে যে মোনার এই যে টান, টান থেকে হয়তো পজিটিভনেস অথবা কিছুটা ক্ষেত্রে ডমিনেটিং কিছু অভিব্যক্তি চলে এসেছে, যেটা আপনার হয়তো এটা মোনার তরফ থেকে হয়তো এটা কন্ট্রোল করার সুযোগ ছিল। এবং এই সব বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে পরবর্তীতে এই ব্যাপারগুলো নিয়ে আমরা পুনর্মূল্যায়ন করব। আমরা সরাসরি চলে যাচ্ছি আপনার কাছে, আপনি যে কথাগুলো এখন বাঁধন আমাদেরকে বলবেন, শুধু একটি বার মনে করে নেওয়ার চেষ্টা করবেন যে যেই স্টুডিও থেকে কথা বলছি এখন আমি, সেই স্টুডিওটা কোনো বিনোদন ধর্মী স্টুডিও না, স্টুডিওটা হচ্ছে একটি কনফেস সেন্টারের মতো, যে প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ তার মনের কথা অকপটে বলে এবং লাখো মানুষ আপনাকে শুনছে। তো আমরা চাইব যে আপনার জায়গা থেকে সঠিক তথ্য উপস্থাপন করার চেষ্টা করবেন। জি রাধন, আপনি বলুন।
আমি কিছু বলার খুঁজে পাচ্ছি না আসলে।
আমরা কি ধরে নিব যে মনার কথাগুলো তাহলে যা বলেছে পুরো অর্থে উনি যা যেটা জানিয়েছে আমাদেরকে সেই তথ্যগুলোই সঠিক?
না, আমি প্রবলেম হচ্ছে প্রতিটা তথ্য, হ্যাঁ, ও ভাবতেছে সঠিক, প্রতিটা তথ্য বারবার আমি ওকে যাচাই করে দিচ্ছি, প্রতিটা তথ্য মানে অ্যান্সার আমি ওকে এক একটা অ্যান্সার কয়েক বার করে বলেছি, বুঝাইছি ওকে, হ্যাঁ, তারপরেও সে বুঝতে রাজি না। যেমন যদি আমি শুরু করি গায়ে হাত তোলার কথা, খুব সুন্দর ভাবে আমাকে তো একেবারে মানে সমাজের কি বলে সবচেয়ে খারাপ গায়ে হাত তোলা জিনিস তুলে দিল। কিন্তু এর আগে আরো অনেক কাহিনী ঘটছে,
আপনার মতো করে বলুন
না। আমি বলতেছি ওর মাঝখানে আরো অনেক কিছু ঘটেছে, হ্যাঁ, মানে বলা যায় মোটামুটি আমার লাইফটা মানে সরকার যেটাকে বলে তার থেকেও খারাপ হয়ে গেছে। এত পর্যায়ে গিয়ে মানে কোন অবস্থা ছিল না, হ্যাঁ, ও যেমন বলতেছে যে প্রচুর গায়ে হাত তুলতো, এটা করতো, ওটা করতো, ও কখনো বলতে পারবে না যে আমি ওর গায়ে হাত তুলছি, তার আগে ও কখনো আমাকে আর তানিয়া কিনে দুজনকে মিলে কোনোদিন কোনো কুৎসিত কথা বলেনি। ওর মুখ দিয়ে কোনো কুৎসিত কথা বের হয়েছে, জঘন্য কথা বের হয়েছে, এমন জঘন্য কথা বের হয়েছে যে আমি গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি, এটাও জানে। হ্যাঁ, এবং মানে আমার কাছে অনেক প্রমাণ আছে যে ও স্বীকারও করছে যে হ্যাঁ আমার দোষী হয়েছে, তাই না? আর ওর কাহিনীতে অনেক গ্যাপ রয়ে গেছে, অনেক গ্যাপ। যেমন ও একবার বললো যে ও আমাকে মানে কি বলে যে রাস্তার মাঝখানে এর সাথে কথা বলতে দেখছে, এটা কাহিনী অ্যান্সার ও জানে। ও তার নিয়ে আর কি যা খুশি তাই লিখে এস এম এস করতো যে আমাকে জিজ্ঞেস করতে আসছে, মানে কোনো কিছু মানে অ্যান্সার জানতে চাইছে যে মোনা আমাকে এস এম এস কেন করলো, আমার পার্সন হিসেবে জানতে পারে, সে অবস্থায় ও দেখছে এবং ও তো জানে এবং সবাই এটা জানে। আরো অনেক কাহিনী আছে যে আমি মানে
আরেকজনের
সাথে আমি রিলেশন করেছি, সেই করার আগেও কাহিনী আছে, তার আগে ও এমন একটা অপরাধ করছে মানে যে অপরাধে কোনো মাফ নেই। এবং সে আসলে একটা সময় গিয়ে আমার আমি জানি না সেই সময় আমি ছোট ছিলাম হয়তো বা আমার দোষ ছিল, বা আমিও আস্তে আস্তে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠতেছিলাম, থার্ড ইয়ারে উঠতেছিলাম, আস্তে আস্তে বিজি হয়ে যাচ্ছিলাম, হয়তো ফ্রেন্ডের সাথে বেশি সময় দিচ্ছিলাম, এত বড় কোনো অপরাধ করিনি। ও যেটা করতে গেছে, ও যেহেতু জিনিসটা উজ্জ্বল আসছে, ও যেহেতু এত বড় মানে পুরো ঘটনার পিছনে বলে না যে একটা মানে মেন ফ্যাক্টর থাকে, ও পুরো ঘটনার মেন ফ্যাক্টরটাকে পুরোপুরি বাদ দিয়ে চলে গেছে।
তাহলে আপনি ফোনেই থাকেন, তা নিয়ে যে প্রসঙ্গের কথা বলা হচ্ছে, যে ঘটনাটাকে আপনি এড়িয়ে গেছেন, যে ঘটনার জন্য এতগুলো ঘটনার জন্ম নিয়েছে, সেই ঘটনাটি কি?
আচ্ছা, ও মনে করে যে ও যে অ্যাফেয়ার করতে গেছে এটার জন্য আমি দায়ী বলতে ভুলে
গেছি। আমি এখন স্পেসিফিক ভাবে জানবো যে ঘটনাটার কথা বাঁধন বলছেন, বাঁধন আপনি ফোনে থাকবেন।
ঘটনাটা যে হচ্ছে এরকম যে ও যখন আমাকে এরকম ইগনোরেন্স করতো, আমার ফ্রেন্ডরা বলতো যে খোঁজ নিয়ে দেখো ওর কোনো অ্যাফেয়ার হয়েছে কিনা, আমি এটা বিশ্বাস করতাম না। ওর একটা ফ্রেন্ড ছিল সারা, সারার সাথে আমি কথা বলতাম ওর ব্যাপারে, ফোনে প্রচুর কথা বলতাম সারার সাথে। দেন ওই যে ওই একদিন নদীর কথা বললাম না, নদীতে যে ও আমাকে বলতেছিল 80% 20% এর একটা কথা, ওই দিন আমার কাছে সরি চাচ্ছিল যে আমি বোধহয় এমন কোনো ভুল করে ফেলছি আমি ঠিক বুঝতে পারতেছি না আমি কি করবো, আমি সরি চাচ্ছি তোমার কাছে, এরকম কিছু একটা কথা বলতেছিল। তো আমি তখন যা বোঝার মানে বুঝে গেছি, তখন তখন আমার মনে হচ্ছিল যে না ও আর আমার নাই, ও কিছু একটা করে ফেলছে, আমি এটা সহ্য করব, এটা আমি ফেস করতে পারবো না।
আপনি ঘটনাটা বলুন, যে ঘটনাটার কথা বলা
হচ্ছে, ফেস করতে পারবো না এটা, দেন আমি সুইসাইড করার একটা ডিসিশন নেই। আমি র্যাট কিলার খাই, র্যাট কিলার খাওয়ার পরে বাসা থেকে বের হয়ে যাই, মানে এরকম একটি টেন্ডেন্সি ছিল যে আমি রিক্সা নিয়ে ঘুরতে থাকবো, মরে যাবো, রাস্তায় লোক ফালাই দিবে, শেষ, এরকম। তো ব্যাপারটা করি আমি ওই যে ওই ব্যাপারটা ফেস করার ভয়ে, যে ওর সাথে আর একজনের কিছু, আমি কে আমি ঠিক জানতাম না তখন, ওর সাথে কারো কিছু, এটা আমি সহ্য করতে পারবো না, এটা আমি শুনতে পারবো না, দেন আমি সুইসাইড করার ট্রাই করি, মানে দুর্ভাগ্যক্রমে আর কি বেঁচে আসি এটার কারণে এত কিছু। তো ও মনে ও বলে আমাকে যে ও আমি সুইসাইড করতে গেছিলাম জন্য ও হচ্ছে
চলে আসছে বাঁধনের কাছে, এটাই তো ঘটনা ছিল, তাই তো বাঁধন।
এখন আমি যদি বলি, যেটা ওকে বারবার কতবার বলছি আমি, যে ও সুইসাইড করার, ওই সুইসাইড করার পরে অনেক কাহিনী করছে, অনেক কিছু করছে, সেটা আমি বলতে চাচ্ছি না।
ঘটনাটা তো এটাই ছিল যেটা বলছিলেন আপনি, এটাই তো ঘটনা।
আমার কথাটা বলতে চাচ্ছি যে আমি যে অ্যাটেম্পটা নিচ্ছে, অ্যাটেম্পটার আগে কারোর সাথে অন্য কোনো মেয়ের সাথে আমার কোনো রিলেশন ছিল না, এটাই সত্যি কথা। ও যদি মানতে না চায়, ও আজ থেকে আজ তিন বছর থেকে জিনিসটা মানতেছে না, মোটামুটি ও যে তিন বছর ধরে কথাটা মানতেছে না, না মেনে মেনে ও মেন্টালি পুরোপুরি সাইকো হয়ে গেছে আজকে। হ্যাঁ, বা কিছুদিন ও যে আমাকে বলে যে আমি ওর গায়ে হাত তুলছি, অনেকবার, অনেকবার হবে না, চার পাঁচবার হবে, ওকে, হ্যাঁ আই নো, এর আগে ও যা যা ঘটাচ্ছে, মানে যা যা করছে ওই মেয়েকে নিয়ে, ও পুরোপুরি মেন্টালি একটা, মানে কি বলে, হ্যাঁ, এত ঝামেলা প্রবণ হয়ে গেছে, আমি, আমার ফ্রেন্ডরা, আমার বাবা মা, আমার রিলেটিভরা, দিনের পর দিন, রাতের পর রাত ওকে বুঝানো হয়েছে যে ওই মেয়েকে ড্রপ দ্যাট গার্ল ফ্রম ইউর হেড, ড্রপ দ্যাট গার্ল ফ্রম, ড্রপ দ্যাট ফ্রম ইউর হেড, ওকে। প্রত্যেকটা আমার মা নিজেকে নিজে গিয়ে ওকে বারবার বুঝে আসছে, আমার ফ্যামিলি বুঝে আসছে, ফ্রেন্ডরা বুঝে আসছে, ও কখনো মানতে রাজি হয়নি। এরকম না মানতে মানতে হলো কি, এত ঝামেলার মধ্যে কাটাতে কাটাতে আমি একটা টার্ম, মানে একটা ফাইনাল পরীক্ষা, আমার টপ পরীক্ষা ফেল করে বসলাম। কারণ আমার পরীক্ষার মাঝখানে, মানে পরীক্ষার মাঝখানে এত এত ঝামেলা করতেছিল, কারো কথা শুনতেছিল না, কোনোভাবে কিছু এক্সেপ্ট করতেছিল না, কোনোভাবেও কিছু এক্সেপ্ট করতেছিল না যে মানে ও এটা অর ঝামেলায় থাকতে পারে। ও পুরোপুরি ওই মেয়েকে নিয়ে এত 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 অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে যে কোনোভাবে বুঝানো যাচ্ছিল না। যখন নাকি আমি পরীক্ষা ফেল করে ফেলি, হ্যাঁ, তারপর মোটামুটি আমি লাইফ থেকে কি বলে লাইফে, মানে পুরোপুরি আমি ড্যাম্পিয়ার ভাব হয়ে যাই, হ্যাঁ, ব্যাংকের ভাব থেকে হাত উঠানো বা ইয়ের মধ্যে ঝামেলা চলে আসে, আরো কিছু ঝামেলা আছে। ওকে ওই যে বলছে যে বিয়ে করতে চাইনি, বাড়ি চাইনি, বিয়ে করাটা আমার জন্য এত ইজি ছিল না, আমার ফ্যামিলিতে ঝামেলা ছিল, ই ছিল, একটা জিনিস কিন্তু জানতো সবাই যে আমি ওকে একটা কথা রিকোয়েস্ট করছিলাম যে আজকে আমি তোমাকে বিয়ে করতে পারি শুধু তোমার পড়াশোনা ঠিক রাখার জন্য, কারণ আমি জানি তুমি পড়াশোনাটা করবা না। তুমি এই বিয়ের কথা যদি কেউ জানে তাহলে আমার কি আসবে সেটা আমি ফেস করতে পারবো।
আপনি যখন মেসেজ দিতেন অথবা আপনাদের এই যে আপনাদেরকে একসাথে দেখে নেওয়ার জন্য যে বন্ধুদের কাছে বসেছিলেন আপনারা, যে আসলে তানিয়ার সাথে আপনি বসেছিলেন কিনা, তানিয়াকে যে মেসেজ দেওয়ার প্রসঙ্গগুলো, এগুলো কি সত্য না? তানিয়াকে যে মেসেজ দিচ্ছিলেন আপনি, সেই মেসেজটা কি সত্য নাকি মিথ্যা? যেটা আমরা মোনার কাছ থেকে শুনলাম যে প্রচুর পরিমাণে মেসেজ দিতেন, ফোনে কথা বলতেন।
ব্যাপারটা হচ্ছে যে আমি শুধু মনে আছি ওই, মানে শুধু ওই মেয়ের সাথে না, আরো অনেক মেয়ের সাথে বা অনেক ফ্রেন্ডের সাথে সবার সাথে আমি ওরকম খোলামেলা ভাবে কথা বলতাম। আর মনে হয় যেটা বলছি যে ওর মেসেজ দেওয়াটা আমি অন্য একজনকে দিচ্ছি, এখানে কিছু ব্যাপার আছে, ও আমাকে কিছু গানের লাইন SMS করে দিত, হ্যাঁ, এবং সত্যি কথা হচ্ছে আমি সেই গানের লাইনগুলো মানে দরকারে দরকারে সবসময় সব জায়গায় ইউজ করতাম, যেমন আমার কোনো একটা ক্ষেত্রে আমাকে একটা ইউজ করছে, আমি কোনো ফ্রেন্ডের কোনো একটা ক্ষেত্রে সেটা ইউজ করলাম। সমস্যা হচ্ছে যে বাকি যেগুলো আসছে, হ্যাঁ, মানে অনেক ক্ষেত্রে ইউজ করলে বাকি সবগুলো আড়াই পড়ে গেছে, কিন্তু আমি যে ওই মেয়ের ক্ষেত্রে ইউজ করছি সেটাই সামনে চলে আসছে, বাকি সবগুলো সবসময় আড়ালে পড়ে আসছে।
এখন তো সুযোগ আছে আপনার সত্য কথাটি বলার। আসলে কি আপনি কোনোদিনই কখনোই কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েননি?
সম্পর্কে জড়ায় পড়া বলতে টু ওয়ে লাগে, জিনিসটা এরকম হয়, ও যখন নাকি সুইসাইড করতে যায় তার এক মাস পরে হচ্ছে আমার প্রক পরীক্ষা, মানে মেডিকেলে যারা জানে তারা জানে প্রক পরীক্ষা প্রফেশনাল পরীক্ষা গুলো কত ইম্পর্টেন্ট।
হ্যাঁ,
সে এক মাস মানে তখন আমি আমার বয়স কম, মাত্র 2 বছর ছিল তখন, তো আমি ওই সময় পুরোপুরি মানে কি বলে পুরোপুরি বলে যে ওকে যে মানে ওকে সুইসাইড করা থেকে বাঁচায় আনতে পারলাম, ঠিক আছে। ওই সময় আমি মেন্টালি এত ডিভাস্টেটেড হয়ে যাই, কোনো বলে মানতে পারতেছিলাম না যে আমি তো কোনো দোষ করিনি, তাহলে আমার সাথে এরকম কেন হলো, আমার লাইফে এরকম কেন হলো, এরকম কেন হলো, এটা করতে করতে আমি পুরোপুরি আরেকটা মেয়ের প্রতি দুর্বল হয়েছি। এটা আমি অস্বীকার করবো না, কিন্তু সে সময়টা মেয়াদ খুব অল্প, এক মাস পুরোপুরি না।
কতদিন? এক মাস।
এক মাস।
আচ্ছা, তারপর তার নাম কি তানিয়া? মেয়েটির নাম কি তানিয়া?
হ্যাঁ, এবং এটা অনলি ওয়ান ওয়ে, এটা অনলি ওয়ান ওয়ে, সামনে পরীক্ষা বা ফ্যামিলি বা কোনো কিছু কেয়ার করতেছিলাম না যে কিভাবে আমি এই ডিগ্রিটা নিবো, আমার কোনো দোষ ছাড়া কেন একজন এরকম করতে যাবে, সুইসাইড করতে। ও আচ্ছা, আইসি যেটা ওই জন্য সুইসাইড করতে গেছে সেদিনে আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে যেভাবে হোক এর সাথে ঠিক ওই মোমেন্টে আমি ঠিক করে নিচ্ছি যে একে আমার মানে এর সাথে আমার লাইফ ডিস করা মানে আমি এর থেকে দূরে থাকতে চাই, আমি আর কারো মৃত্যুর দায় কোনোভাবে নিতে চাই না, আমি কারো মৃত্যুর দায় নিতে চাই না, আমি জাস্ট ওই মোমেন্টে ঠিক করে ফেলছি যেভাবে হোক আমাকে ওর কাছ থেকে দূরে চলে যেতে হবে। তো তারপর পরীক্ষা পরীক্ষা দিলাম, অনেক কিছু হলো, ও আমাকে বললো যে ও সব ছেড়ে টেড়ে চলে যাবে। হ্যাঁ, তো আমি তখন চিন্তা করলাম যে আমার কারণে একজনের পুরোপুরি পড়াশোনা শেষ হয়ে যাবে, এটা তো হতে পারে না। আমি ওকে বিয়ে করে আগে সবসময় বলে যেতাম যে আমি যদি তোমাকে বিয়ে করে থাকি একটা কারণে করছি যাতে তোমার পড়াশোনাটা ঠিক থাকে, তুমি স্টেবল একজন তো হতে পারো।
কিন্তু ওর জীবনের পুরোপুরি ওনারশিপটা নেওয়ার কি উদ্দেশ্য ছিল না বিয়ের ক্ষেত্রে? কি সেই কমিটমেন্টটা ছিল না আপনার বিয়ের ক্ষেত্রে? কি আপনার সেই কমিটমেন্টটা ছিল না যাতে করে ওর পড়ালেখার ব্যাপারটা তো ঠিক হয়, সেটা তো আপনি খেয়াল রাখবেনই, পুরো জীবনের দায় দায়িত্ব নিতে হবে, এই কমিটমেন্টটা কি মাথায় রেখে বিয়ে করেননি তখন?
হ্যাঁ, সে কমিটমেন্টটা মাথায় ছিল, বাট সেটা যে মানে এত দ্রুত সামনে থেকে আসবে সেটা মাথায় ছিল না। বাট আমার তো কখনই আপত্তি ছিল না যে আমি পড়াশোনা শেষ করে একটা লেভেলে যাওয়ার পরে ওর দায়িত্ব নিব, বা মানে যখন পড়াশোনাটা শেষ হবে সে লেভেলে যাওয়ার পর আমি দায়িত্বটা নিব। হ্যাঁ, তারপরে আরো অনেক কাহিনী আছে, যেরকম মানে ও যেরকম বলতেছিল যে আমি বিয়ের পরে ওকে ফার্স্ট কথাটা বলছি আই হেট ইউ। হ্যাঁ, জিনিসটা সেটাও সত্যি না, বিয়ের পরে ও কিছু একটা মানে ও আমার বিয়ের পরে হ্যাঁ কোন একটা জায়গায় যাওয়ার জন্য ইনসিস্ট করতেছিল। আমি ওকে বুঝাতেছিলাম যে এই জিনিসটা এখন এর মধ্যে কখনই দরকার না, যেহেতু আমার মাথায় আরো সিরিয়াস টেনশন আছে যে আমি যেহেতু বিয়েটা করে ফেলছি সেটা এসে আমার ফ্যামিলির উপর সিরিয়াসলি পড়বে, খুবই সিরিয়াসলি পড়বে। হ্যাঁ, খুবই সিরিয়াসলি পড়বে। তো ওটা নিয়ে ওখানে বোধ হয় আমি খুবই আপসেট ছিলাম, তখন আমি কথাটা বলে ফেলছি। তো এর আগে আরো অনেক কথা হয়েছে, ব্যাপারটা এত সত্যি হয় না যে সেই ক্যান্টনমেন্টে ধীরে থেকে বসুন্ধরা হচ্ছে আসা পর্যন্ত আমার বিষয়ের মধ্যে কোনো কথা হয়নি, সেটা তো আর না। ওকে, তারপর যদি আমি শর্টকাটে যাই জিনিসটা, তারপরে আস্তে আস্তে সময় আগাচ্ছি, তো ভালো কথা। হ্যাঁ, তো সত্যি কথা যেটা আমি কারো কাছে অস্বীকার করতে পারবো না। হ্যাঁ, বাট বিয়ের পরে আমি হঠাৎ করে আবিষ্কার করে যাচ্ছিলাম যে প্রচন্ড প্রেশারে হোক আর যে কারণে হোক আমি ফিজিক্যালি আনক্যাপাবল হয়ে পড়ছি, কোনোভাবে আমি কিছু করতে পারছি না।
আপনি কি ইম্পিটেন্ট এ ধরনের কোন রিকগনিশন ডক্টর দিয়েছে এ ধরনের কিছু, নাকি আপনার মেন্টাল স্ট্রেস থেকে ব্যাপারগুলো হয়েছে?
আমি জানি না, কারণ আমার চেক করা কখনো আগ্রহ হয়নি।
নো প্রবলেম, এটা এটা এই ব্যাপারগুলো খুব যৌক্তিকভাবে আসছে, যদিও আমাদের বিভিন্ন ধরনের শ্রোতা বন্ধু আছে তারপরও যৌক্তিকভাবে আসছে, আমরা নিজেরাও জানি যে একটা দাম্পত্য জীবনকে ভালো দাম্পত্য জীবন একটা ব্যালেন্স যদি আমরা রিলেশনশিপ এক্সপেক্ট করি সেখানে সবকিছুর মধ্যে এটি একটা অনেক বড় রকম উপলক্ষ, যাতে করে পরস্পর যখন পরস্পরের কাছে আসে সেটা যেন অনেক ভালো লাগার হয়। সেক্ষেত্রে এটি একটা কারণ হতে পারে যদি আপনি প্রচন্ড মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যেয়ে থাকেন, যেটা আপনি বলছেন, সেক্ষেত্রে হয়তো পার্টনারকে একটু সময় দেওয়া উচিত যাতে করে মেন্টালি সে ফ্রি ফ্রেশ থাকে এবং যেভাবে সে তার ভালোবাসার মানুষকে নিয়ে সেই সময়ে থাকতে চায় সেভাবে থাকতে পারে। আপনি সামনের দিকে আগুন, সামনের কথাগুলো বলুন।
যে সময়টা ওই সময়টাতে মানে খুবই বিজয় একটা সময়, সেই সময়টাতে আমি তখন ইয়াং, আমাকে সাপোর্ট দেওয়া তো দূরের কথা, ও কন্টিনিউসলি তখন বলা শুরু করলো যে মানে কন্টিনিউসলি বলা শুরু করলো যে আমার ওই মেয়েটার প্রতি এখনো আগ্রহ আছে, বা আমি কিছু কিছু আগ্রহের কারণে আমি এখন ওর সাথে কিছু করতে পারতেছি না। কন্টিনিউসলি আমাকে এটা নিয়ে চর্চা শুরু করা হলো। চর্চা মানে কি, দেখতে কথাগুলো জানতে, যে কথাগুলো শুনলে আমি পুরোপুরি মানে পাগলের মতো হয়ে যাবো, আসলে পুরোপুরি পাগলের মতো হয়ে গেলাম তখন আমি। হ্যাঁ, পুরোপুরি পাগলের মতো মানে আধা পাগল বলা যায়।
আপনি একটু ফোনে থাকবেন, একটু ফোনে থাকবেন, আমি একটু মোনার সাথে কথা বলে নি, একটু ফোনে থাকবেন বাঁধন। মোনা, যে কথা আমি বলছিলাম সে কথা আরেকবার বলি, সেটি হচ্ছে যে আপনার সামনে এখন আমি একজন অ্যাঞ্জেল, একজন ফেরেস্তাকে আপনার সামনে নিয়ে এসে হাজির করানো হল। আপনি চিন্তা করে দেখুন, আপনার সামনে একজন ফেরেস্তাকে আমি হাজির করেছি, যে ফেরেস্তার মধ্যে সব রকমের গুণাবলী আছে, সব রকমের গুণাবলী। যে গুণাবলীর মধ্যে পড়ে সে খুব প্রচন্ড রকমের কেয়ারিং, যে গুণাবলীর মধ্যে পড়ে সে প্রচন্ড রকমের লাভিং একজন পার্সন। যে অ্যাঞ্জেলের মধ্যে, গুণাবলীর মধ্যে পড়ে সে আপনাকে আপনার মতো করে বুঝতে পারে, বুঝতে চেষ্টা করে এবং বোঝে। যার গুণাবলীর মধ্যে পড়ে আপনার জীবনের পুরোপুরি ওনারশিপ, পুরোপুরি দায় দায়িত্বটা সে নিজের কাছে নিজের করে নিতে চায়। যার গুণাবলীর মধ্যে পড়ে সে ফিজিক্যালি বা কোনোভাবেই সে ইম্পিটেন্ট না, দাম্পত্য জীবনকে সঠিক পথে প্রবাহিত করার জন্য যে শারীরিক সক্ষমতা থাকে তাও তার আছে। এই ধরনের সর্বগুণে গুণান্বিত কোন অ্যাঞ্জেলকেও যদি আপনার সামনে হাজির করে দিই, একজন ফেরেস্তাকে হাজির করে দিই, যার গায়ে, যার গলায় আপনি বরমালা পরাবেন, কিন্তু আপনি যদি তার সাথে এই ধরনের কিছু কার্যক্রম করেন, যেমন আপনি যেটা বলেছেন সেটি হচ্ছে যে তার প্রশ্নে আপনার প্রচন্ড রকমের ভালোবাসা থেকে, যে ভালোবাসাটা একসময় চলে গেছে পজিটিভনেসের দিকে এবং সেখান থেকে চলে গেছে অনেকটা ডমিনেটিং পর্যায়ে, যে সবসময় একটা ডমিনেট করার, ও যেন আপনাকে আপনার মতো করে যা বলছেন তা যেন বুঝে, আপনার মতো করে আপনাকে যেন বুঝতে সক্ষম হয়। মানুষ পার্টনারের সাথে যখন আমরা থাকি দাম্পত্য জীবনের পর থেকে, তখন যেভাবে তার সাথে থাকা উচিত, জরুরি না যে সব সময় সুরে বাঁশি বাজবে, জরুরি না শুধু ইম্পিটেন্ট হওয়ার কারণে, শারীরিক সক্ষমতা কম থাকার কারণে দাম্পত্য জীবনের সেই সময়টা সেই রকম হবে না, কারণ মেন্টাল স্ট্রেসের কারণেই কিন্তু এই ব্যাপারগুলো ঘটতে থাকে। এটার কারণে পার্টনারকে যদি আপনি সহযোগিতা না করে তাকে আপনি যদি মানসিকভাবে বিপর্যস্ত করে তোলেন, যে বিপর্যস্ত করার জন্য সে নিজেকে, আমি বাংলাতে বলেই বসি, সে নিজেকে নপুংসক ভাবতে শুরু করবে, এটা একটা পুরুষের পৌরুষের জন্য চরম মারাত্মক একটি বিষয়। এবং এটা যদি প্রতিনিয়তে প্রতি মুহূর্তে ওই পুরুষটিকে বুঝিয়ে দেওয়া হয় যে তোমার পৌরুষে প্রবলেম আছে, সে মানুষটির স্বাভাবিকত্ব নষ্ট হতে বাধ্য। হয়তো অ্যাঞ্জেলের পক্ষ থেকে ছোটখাটো কিছু ব্যাপার ঘটেছিল যাতে তাকে সন্দেহ করা যায়, তাকে তার মতো করে টিউনিং করে সেই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে না আসে বরং সেই ব্যাপারগুলো ঘন ঘন তার সামনে তুলে ধরার চাইতে, হয়তো একবার আপনি সঠিক গেস করছেন যে সে তানিয়ার সাথে যোগাযোগ করছে, বাকি 99 ভাগ হয়তো আপনি আপনার প্রেডিকশন থেকে চিন্তা করছেন এবং বারবার তাকে ভুল প্রমাণিত করার ওইভাবে বলার চেষ্টা করছেন এবং নিজে থেকে তাকে বেশি করে কাছে টানতে গিয়ে অনেক বেশি দূরে ঠেলে দিয়েছেন। এই ব্যাপারগুলো কি হয়েছে তার সাথে, আপনার কি মনে হয়, সত্য কথা বলবেন?
আমার এটা মনে হয় যে আমি ওই সময়টা প্রচন্ড ক্রেজি হয়ে গেছি,
এবং আমি যে ইস্যুগুলো বললাম, আমি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম, কথাগুলো সত্যি না মিথ্যা?
হ্যাঁ, কথাগুলো সত্য।
তাই যদি হয়ে থাকে তাহলে একজন অ্যাঞ্জেলের পক্ষেও পসিবল না আপনার সাথে সঠিক দাম্পত্য জীবন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার? এগুলোর জন্য কি আপনার দুঃখ বোধ ভিতরে তৈরি হচ্ছে এখন?
আমার এটা অনেকদিন ধরেই মনে হয়।
আপনার কি এর জন্য কখনো সরি বলেছেন এই বিষয়গুলোকে চিন্তা করে?
আমি অনেকবার সরি বলছি ব্যাপারগুলো নিয়ে, বাট আবার
বাদন ফোনে আছে, বাদনকে সামনে রেখে আপনি এই বিষয়টুকে আরেকবার অ্যাকনোলেজ করুন, আমি চলে আসবো বাদনের কাছে এখন।
আমি ব্যাপারটা নিয়ে সরি বলছি, একটা সময় আমি সে ফিল করছি না আমার এটা উচিত হয়নি, আমার এটা ঠিক হয়নি, আমি ওকে টাইম দিতে পারতাম, বাট ওই সময়টা আমি এত ক্রেজি হয়ে গেছিলাম, মানে ওই মেয়েটাকে নিয়ে আমি টোটালি সিক হয়ে গেছি। মেন কথা যেটা বুঝাই,
এবং আপনার কথার সাথে বাঘনের কথা আমি ফেলতে পারছি না। বাঘন তাই বলেছিল যে এত বেশি ওইটা নিয়ে চিন্তা করতো যে সে সাইকোর মতো হয়ে গেছে
পুরো, মানে ওই ব্যাপারটা নিয়ে।
আপনি কি বিশ্বাস করছেন এই কথাটা যে বাঘন বলল যে ওয়ান সাইডেড লাভ ছিল এটা, তানিয়া সাপোর্ট করেনি?
না, আমি এটা বিশ্বাস করি না।
আপনার এটা মনে হয় না? মনে হয় যে ওদের মধ্যে রিলেশনশিপ ছিল।
আমি এরকম কিছু পাইছি যার কারণে আমার মনে হয়,
এমন কিছু পা বলতে কি যে একসাথে দুজনকে কথা বলতে দেখা
না,
এর চাইতে বেশি কিছু
না। আমি বাঁধনের কাছ থেকে শুনছি যে বাঁধনের যখন একটা বার্থডে ছিল, বার্থডের দিন আমরা সারা রাত কথা বলতাম, তো ওই দিন ওকে আমি ফোন করছি।
আপনি ডিটেইলস দেন, আমরা শুধু শুনবো যে কিছু কি দেখেছেন আপনি।
হ্যাঁ, আমি ফোন করলাম, ওর সাথে আমি সারা রাত কথা বলবো প্রিপারেশন নিয়ে, আমার সাথে খুব রাফ বিহেভ টিহেভ করে ও মানে ফোন রেখে দিলাম, সারা রাত কাঁদলাম। পরে আমি জানতে পারি যে ওই দিন সারা রাত ওই মেয়েটার সাথে কথা বলছে, ওই মেয়েটা ওকে প্রপোজ করছে। মেয়েটা প্রপোজ করছে মানে এই টাইপ কথাবার্তাগুলো বলছে যে হচ্ছে আমি আমি একজনকে খুব পছন্দ করি।
এগুলো কে বলেছে আপনাকে?
ওই মেয়ে বাঁধন বলছে আমাকে।
বাঁধন আবার নিজে থেকে
নিজে থেকে আমাকে বলছে।
আমি এখানে কিছু কথা বলছি,
আমি আপনার কাছে এক্ষুনি আসবো বাঁধন।
না, আমি আমার বেটে হোক যে মোনাকে চুপ করে দেওয়াতে, কারণটা হচ্ছে যে এখানে আরেকজনের লাইফ নিয়ে কথা বলা হচ্ছে যে কোনোভাবে এখানে ইনক্লুডেড না, তার লাইফ আসছে সেটাও হ্যাম্পার্ড হতে পারে। আমি চাই না আমাদের দুজনের কারণে অন্য একজনের লাইফ হ্যাম্পার্ড হোক। এখন যে কথাগুলো ও বলতে
চাচ্ছে, আমি বাঁধন এক্ষুনি আসছি,
ও যে কথাগুলো বলতে চাচ্ছে আমি সেগুলো চাচ্ছি ও যেন না বলুক, কারণ এগুলো লাইফ আমাদের দুজনের লাইফ না, আরেকজন।
আপনার কাছে আমি আসছি এক্ষুনি। এখন মনার কাছ থেকে আমার যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেগুলো আমার শোনা শেষ। আমি যেটা মনার কাছ থেকে জানতে চেয়েছিলাম, মনার স্বীকারও করেছে যে আমি সন্দেহ করতে গিয়ে আমি এত বেশি স্ট্রিক হয়ে গেছিলাম, যেটা বাঁধন বলছিল সাইকোর মতো হয়ে গেছিল, যে কারণে হয়তো অনেক সময় সন্দেহ প্রবণতা বেশি ছিল চলে আসছিল। এবং তাকে যে বাঁধনকে যে মেন্টালি যে ব্যাপারগুলো নিয়ে আমি বললাম যে ইম্পিটেন্টের যে বিষয়টা নিয়ে কথা বললাম সেটাও তার জন্য ভুল ছিল, এই ভুলগুলোকে সে স্বীকার করেই কথা বলেছে। আমি বাঁধনের কাছে আসছি, আপনার পক্ষ থেকে আর যদি কিছু বলার থাকে সেটি বলুন।
হ্যাঁ, কাহিনী তো এখনো শুরুই হয়নি, ও যা কি করছে তা তো শুরুই হয়নি এখনো।
আমি আমাদের আসলে প্রোগ্রামের সময় মতো শেষ করে নিয়ে আসতে হবে। আপনি ভূমিকা ছাড়া এবার একটু স্পেসিফিকলি বলবেন যে আর কিছু বলার আছে কিনা।
জি, তারপরে মানে এই যে এই কাহিনীর পরে আরো অনেক কিছু ঘটছে, যেটা আমি বলতেছি শর্টকাটলি বলতেছি যে এরপরে প্রায় আমি মানে ও যেহেতু ওকে যেহেতু মানাতে পারতেছি না, কোনোভাবে বুঝাতে পারতেছি না, হ্যাঁ এদিকে দেখা যাচ্ছে যে ওর কথা শুনে আমি কখনো প্রতিবাদ করতে যাইনি, ও আমার ফ্রেন্ডের যা বলছে তারা সবই তাই জানছে। হ্যাঁ, যেহেতু ও বলছে যে আমার মনে প্রতি সন্দেহ আছে, ওই যেরকম বলবে যে আমি অন্য মেয়েকে দেখলে অজ্ঞান হয়ে যেতাম, সবাই তাই বিশ্বাস করছে, যদি এর ভিতরে আরো অনেক কারণ থাকতে পারে, অনেক কিছু করছে। মানে ব্যাপারটা বলে না যে আপনার মনে একটা সন্দেহ ঢুকা দিলে আপনার মনে যা বলা হবে সবাই ঠিক তাই দেখবে, ঠিক তাই করছে, সবাইকে যা বলা হয়েছে সবাই ঠিক তাই দেখছে। আমি ওগুলো বিচারিত যেতে চাচ্ছি না, যেটা বলতে চাচ্ছি যে আমি মনের কাছে প্রায় বিভিন্ন সময় যে সময় পেতাম যে আমাকে তিনটা মাস বা চারটা মাস একটু জাব দাও, আমি সবকিছু একটু গুছায় আনি, গুছায় এনে আমি মোটামুটি একটা কি বলে মানে একটা স্ট্রাগল কিছু একটা করে আনি। হ্যাঁ, ও কোনোভাবে সময় দিচ্ছিল না, এদিকে অপমান করে করছিল, হ্যাঁ এগুলো ধীরে ধীরে একটা পর্যায়ে দেখা যায় যে মানে আমার তখন সেকেন্ড প্রপ পরীক্ষাটা চলে আসছে, যেহেতু সেকেন্ড প্রপের মধ্যে তখনও আমাকে ওকে আমি খুব রিকোয়েস্ট করতেছিলাম যে প্রপের আগে আমাকে একটা মাস গ্যাপ দাও। হ্যাঁ, ও গ্যাপ দিচ্ছিল না প্রপের আগে একটা মাস, তো তাও দিচ্ছিল না, তাও আমি খুব কষ্ট করে কিছু ফ্রেন্ডের সহযোগিতা পরীক্ষা দিতেছিলাম। হ্যাঁ, তো একটা পরীক্ষার আগে আমার মনে পড়ে যে একটা পরীক্ষার আগে আমার জ্বর দিচ্ছিল, ওকে আমি খুব রিকোয়েস্ট করতেছিলাম যে আমার এত বড় একটা পরীক্ষা পুরো লাইফ প্রফেশনাল বলছে, এটা তো আমার সারা জীবন করে খেতে হবে, আমি অবশ্য বার্থডে পার্টিটা পালন করতে চাচ্ছি না। হ্যাঁ, ও তাও মানতে রাজি না, ও বার্থডে পার্টি করছে, আমার বার্থডে পার্টি পালন করতেই হবে, এবং পালন করতে গিয়ে আমি পরে পরীক্ষাটা ফেল করি। এরকম ভাবে আমি মানে পাঁচটা পরীক্ষা মানে দুইটা পরীক্ষা ফেল করি, দুইটা পরীক্ষা ফেল করে পুরোপুরি মেন্টালি মানে পুরোপুরি আনএবল আনসাপোর্টেড আমি এখান থেকে। তো তারপরে ও তো সেই আগে প্রবলেম আমার পরীক্ষা মাঝখানে ওই আমার কিছু করতে পারি না সেটা নিয়ে কি করতেছে, এরকম করতে করতে একটি সময়ে আমি মোটামুটি পুরোপুরি আমি এখন সুস্থ হিসেবে বলতে পারতেছি, বাট আমি টোটালি সিজোফ্রেনিক হয়ে যাই।
আপনার এই বিষয়টা আমি আপাতত টানতে এই কারণে চাচ্ছি না, আমি নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে আপনার হয়ে প্রশ্ন করেছি এবং আপনার হয়ে আপনার প্রসঙ্গগুলোকে উত্থাপন করেছি, ওই বিষয়টা থাক, এবার আপনি বলুন।
আমি সিজোফ্রেনিক হয়ে যাই একটা সময়, তো শ্রীজুবেনিক অবস্থায় আরো অনেক কিছু ঘটছে, সেগুলো আমি অনেক কিছু বলতে চাচ্ছি না। একটা সময় ও দেখলো যে মানে আমি সুস্থ কোনোভাবে ওর সাথে সুস্থ আচরণ করতেছি না। আসলে আমি সত্যি কথা, আমি কোনোভাবে সুস্থ আচরণ করতেছিলাম না, কারণ আমি কোনোভাবেই গুছাতে পারছিলাম না লাইফটাকে। রাস্তা আমার ফিফটিয়ার চলে আসলো, হ্যাঁ, মাঝখানে আমি দুইটা বছর পুরোপুরি নষ্ট করছি। এবং ইভেন প্রতিটা আমার ফ্যামিলি সবাই ওকে বুঝাচ্ছিল যে তুমি অন্তত ওকে একটা বছর গ্যাপ দাও, ও কিছু গুছায় নেই। হ্যাঁ, তাতেও তো গ্যাপ দিচ্ছিল না, উল্টা বলতেছিল, ঝামেলা করতেছিল, সবাইকে ছড়াচ্ছিল আমাদের বিয়ের কথা। হ্যাঁ, যেহেতু ছড়াচ্ছিল, আলটিমেটলি দেখা গেল যা ঘটার যে প্রথমে যেটা সন্দেহ করছিলাম সেটা ঘটলো। আমার ফ্যামিলির একটু ঝামেলা শুরু হলো, আমার ফ্যামিলির একটু ঝামেলার কারণে আমার বাবা মার মধ্যে মোটামুটি ছাড়াছাড়ি হয়ে গেল, মোটামুটি ছাড়াছাড়ি হয়ে গেল। তারা যে আলাদা মানে আমাকে নিয়ে যে ঝামেলাটা শুরু হলো, সেটার পর আমার মা ভুক করা শুরু করলো, আমার মাকে নিয়ে আমার আলাদা থাকতে হলো। এটা রিসেন্টলি ব্যাপার। আরো কিছু কারণ আছে, আমি যখন এসব কারণে বললাম না যে আমি কি বলে প্রচন্ড অসুস্থ থাকতাম তখন, মানে যেহেতু আমার মানে ফ্যামিলি একটু ঝামেলাটা হতো, হ্যাঁ, আমি মানে স্বাভাবিক ভাবে অন্য সময় হলে যেভাবে স্বাভাবিক ভাবে গুছিয়ে নিতাম এটা ওভাবে গুছিয়ে নিতে পারলাম না। আমি আমার বাবার সাথে অনেক মানে দুর্ব্যবহার করছি, গালাগালি করছি, এটা করছি মানে যতখানি বিচ্ছিরি অবস্থা, হ্যাঁ, যতখানি বিচ্ছিরি অবস্থা হওয়া সম্ভব আমি ওকে দায়ী করতেছি না। মানে যেহেতু যদি আমরা সুস্থ থাকতে পারতাম নিশ্চয় এরকম হতো না।
বাঁধন, আমি আপনার মেসেজ অলরেডি পেয়েছি এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে অনেক সুচিন্তিত কথাবার্তা বলার আপনি চেষ্টা করেছেন এই সময়ের মধ্যে। আমি একটা কথা বলি, সেটি হচ্ছে যে আমার কাছে যেটা মনে হচ্ছে, মনে আপনিও তো শুনছেন আমার কথা, যেটা মনে হয়েছে যে আপনি এখন পর্যন্ত বাঁধনের প্রতি আপনার যে টান, আপনার যে ভালোবাসা, সেটি তো সেটির কোন কমতি আমার কাছে মনে হচ্ছে এখনো হয়নি। এবং আপনি যতই কনফিউজ বলেন, মনের হয়তো কোনো একটি কোণে সবসময় এই স্বপ্ন নিয়ে বসে থাকেন যে বাঁধন কি আমি আগের বাঁধনের মতো করে কখন ফিরে পাব, কথাটা সঠিক নাকি বেঠি?
সঠিক।
তাই যদি হয়ে থাকে আমি চলে আসছি এখন বাঁধনের কাছে। বাঁধনের যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটটা আমি বাঁধনের হয়ে, বাঁধন আপনি নিজেও শুনেছেন যে বাঁধনের হয়ে আপনার সাথে আমি কিছু কথাবার্তায় কিছু ক্রস চেক করেছিলাম, অ্যাঞ্জেলকে বসিয়ে রেখে আপনাকে আমি কিছু উদাহরণ দিয়েছিলাম যাতে ব্যাপারটা এরকম হতে পারে যে আপনার সন্দেহের মাত্রা যদি মাত্রাতিরিক্ত হয়ে যায়, এর পেছনে কতটুকু কারণ ছিল সঠিক বা বেঠিক সেটি আমাদের পরিমাপ করার কোনো যন্ত্র নেই। বাট আপনার সন্দেহ যদি মাত্রাতিরিক্ত হয়ে যায়, আপনার পজিটিভনেস, আপনার ডমিনেটিং চরিত্রটা যদি বেশি চলে আসে, তারপরে তার শারীরিক সক্ষমতা নিয়ে যে তাকে কোণঠাসা করা মানসিকভাবে, সেটাও তাকে একরকমের মানে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার তৈরি করেছিল তার মধ্যে, এই ব্যাপারগুলোর কারণে বাঁধন নিজেকে হয়তো গুটিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এবং তার সাথে যোগ হয়েছিল তার ব্রোকেন ফ্যামিলির যে এনভায়রনমেন্ট, সেটাও তাকে মানসিকভাবে একদম ডিস্ট্রয় করে দিয়েছিল। সব মিলিয়ে হয়তো এসব পরিস্থিতি থেকে কিছুটা হাঁপিয়ে বাঁচতে চেয়েছে বাঁধন, এবং সে কনসেন্ট্রেট করতে চেয়েছে যেটাকে পুঁজি করে তার সারা জীবন চলবে সেই ডক্টর প্রফেশনে। আমি কি ঠিক বলছি বাঁধন? আমি আরো আরো ডিটেলসে পরে আসবো। তাই যদি ঠিক হয়ে থাকে,
আমি একটা কথা অ্যাড করতে চাই এখানে, আমার লাইফের সবচেয়ে বড় ফিয়ারটা কি, হ্যাঁ, ব্যাপারটা অবস্থা এমন হয়ে গেছে গত কিছুদিন ধরে, মোনাকে যদি, সেটা শুধু আমার না, আমার পুরো ফ্যামিলির সবচেয়ে বড় ফিয়ারটা এমন হয়ে যায় যে মোনাকে যদি অর কোনো ব্যাপারে আমরা অপোজ করি, ও কিছু বলতেছে হয়তো বা ওর কিছু যুক্তি আছে, ঠিক আছে, অন্য সময় হলে যেটা নেগোসিয়েশন করা যেত ওর ডাইরেক্টলি, ও কিছু হলে সেই যে আগের মেয়েটা আছে সে মেয়েটার সাথে আমি আমি অন্তত সেই মেয়েটাকে লাইফ থেকে দূরে সরে রাখছি যে আমাদের কারণে আমার কারণে যেন অন্তত ওই মেয়েটার লাইফে কোনো ঝামেলা না হয়।
শুনেছি বাঁধন যে আপনি কোনোভাবেই চাচ্ছেন না যে তানিয়াকে জড়িয়ে কোনো কথা বলা হোক, যেটা আপনি বলতে
হোক মানে মনে এখন আমাকে সেখানে উপর রাখে, হ্যাঁ, কিছু হলে
এই কথাটা আমরা শুনেছি,
আমরা গাড়ি করবো, এটা করবো, সেটা করবো, এরকম একটা অবস্থা।
আচ্ছা, এই বিষয়টা আমরা শুনেছি, এই বিষয়টা শুনেছি। তা আপনার পক্ষ থেকে আমি যতটুকু শুনলাম যে এটা হচ্ছে ওয়ান সাইডেড লাভ, যেটা তানিয়া আপনাকে ভালোবাসত না কিন্তু আপনি তানিয়াকে ভালোবাসছেন, এই পরিস্থিতির কারণেই ভালোবাসার দিকে আপনি ধাবিত হয়েছিলেন যার সময়কাল ছিল মাত্র এক মাস, সেটাও আমি সত্য ধরে নিলাম। তাতে আমার যা মনে হচ্ছে, এখন একদম অনুষ্ঠানের শেষের দিকে আমি যাচ্ছি এবং আপনার অবগতির জন্য, আপনাদের দুইজনের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি যে আমাদের এখন নেটওয়ার্কে এবং আমাদের ইন্টারনেটে যে লিঙ্কটা আছে তাতে আমাদের কয়েক লাখ হিট করেছে, অর্থাৎ গোটা বিশ্বব্যাপী বহু মানুষ আপনাদেরকে শুনছে এবং আপনাদের ঘটনার সাক্ষী হয়ে আছে। আপনাদের দুইজনের অবগতির জন্য এটা জানিয়ে রাখছি যে আমার কাছে মনে হচ্ছে যে দুইজনের সম্পর্কটি যত বেশি নাজুক মনে হয়েছিল আমার কাছে মনে হচ্ছে যে তত বেশি নাজুক হয়তো না। আপনি যেমন বললেন যে আমি আমার ওই বাঁধনকে ফিরিয়ে এবং সে যদি ফিরে আসে আমি সেটার জন্য অপেক্ষা করি সেই বাঁধনকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য, এবং বাঁধনের কথাবার্তার প্রেক্ষিতে আমার কাছে যা দাঁড়ালো যে বাঁধন আপনাকে তার জীবনে ফিরিয়ে নিয়ে আসছে, তার তরফ থেকে হয়তো কোনো আর বাধ্যবাধকতা নেই, কারণ তার জীবনে অন্য কোনো মেয়ের অবস্থান নাই সেটা সে ক্লিয়ার করেছে, এবং সে একটা ব্রোকেন এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং আপনাকে নিয়ে কিছু ফ্রাস্ট্রেশন ছিল, সেই কারণে হয়তো এই ধরনের বিহেভ আপনার সাথে করেছে, কিন্তু আপনাকে হয়তো আপনার জীবন থেকে সেই অর্থে সরিয়ে দিতে সে চায় না। আমি কি ঠিক বলছি বাঁধন? আমি কি ঠিক বলছি যে কথাগুলো বললাম এখন?
মানে আমি দুটার মধ্যে পার্থক্য আছে
বলেন,
আমি আমার লাইফ থেকে ওকে আমার লাইফে রাখতে আমার কোনো প্রবলেম নাই, আমি কোনোভাবে ওকে সহ্য করতে পারতেছি না।
কোন সময়
আমার যে অবস্থা ফিজিক্যাল মেন্টাল ফ্যামিলিয়াল সোশ্যাল কোনোভাবেই আমি ওকে মানতে পারতেছি না, কারণ আমি যা দেখতেছি যেদিকটা প্রতিটার জন্য দায়ী হই, প্রতিটা সেকেন্ড আমার মনে হয় যে ওই কাজটা এজন্য করছে, আমি একটা মানে চরম আতঙ্কজনক পর্যায়ে আছি। কয়েকবার আমার মনে হয়েছে অন্তত যে সুইসাইড করে ফেললে বাড়ি ফেললে সে অবস্থা থেকে চলে যাবো। আমার এখন অন্তত যে বলতে পারি যে অল্পতে আমার কি অনুভূতি আছে ভিতরে কি আছে আমি সেটা কখনো খুঁজে দেখিনি বা দেখতে চাইও না, এই মোমেন্টে আমি অল্পতে চরম বিরক্ত।
আপনার মনার প্রতি কি ধরনের ফিলিংস আছে সেটা আপনি তলিয়ে দেখতে এখন চানো না, এবং তার প্রশ্নে আপনি প্রচন্ড রকম বিরক্ত, তাই তো? এবং তাকে নিয়ে পরবর্তী জীবন কন্টিনিউ করার ভাবনাও আপনার মধ্যে আপাতত নাই? স্পেসিফিক অ্যান্সার দেন, কারণ
আমার ভাবনা হচ্ছে, হ্যাঁ কয়েকটা ভাবনা আছে যে কালকে আমার কালকে সকালে উঠে আমি দেখব আমার হাসিতে ঝুলে বসে আছে কিনা, হ্যাঁ দেখবো যে জানুয়ারিতে আমার ফাইনাল ক্লাস আমি পরীক্ষাটা মানে পরীক্ষা দেওয়ার জন্য যে এলিজিবিলিটি যে পরিমাণ অ্যাটেন্ডেন্স দরকার বা যে পরিমাণ ক্লাস টেস্টে মার্কস দরকার সেগুলো আছে কিনা, আমার এগুলো কোনো কিছু নেই।
অর্থাৎ আপনার প্রায়োরিটির মধ্যে কোনোভাবে মনা আপাতত পড়ছে না, ব্যাপারটা তো এইরকম
না?
আপনি একজন অর্গানাইজড ছেলে হিসেবে নিজেকে উপস্থাপন করলেন যার প্রায়োরিটির মধ্যে কোনোভাবে মনা নামের সেই সাবজেক্টই নেই, তাই তো? আপাতত আপনি এটা নিয়ে ভাবতে চাচ্ছেন না, এটা নিয়ে আপনি চিন্তা করতে চাচ্ছেন না,
ভাবলেও সেটা আমি কারোর সাথে শেয়ার করতে চাচ্ছি না।
আচ্ছা, এই আপনার পার্সোনাল শেয়ারিং এর ব্যাপার, যা শেয়ার করেছেন তার এটাই যথেষ্ট আমাদের জন্য। আর আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে আপনার মায়ের কোনো প্রবলেম হোক কিনা, আমরা মাকে অনেক বড় জায়গাতে রাখি, আমরা কেউই চাই না মায়ের কোনো সমস্যা হোক। আপনি যে ব্রোকেন ফ্যামিলি এনভায়রনমেন্টের কথা বললেন সেটা আমরা চাই না যে ওরকম এনভায়রনমেন্ট হোক, খুব শীঘ্রই হয়তো আবার সবকিছু ঠিক হয়ে যাবে আপনার পরিবার।
আমি রিসেন্টলি প্রচন্ড কষ্ট পেয়েছি কিছু কারণে, যেমন দেখা যাচ্ছে যেদিন আমি জানতে পারলাম যে আমার এই অবস্থা, এবার একটা কারণে প্রতিটা বার আমরা গ্রামে গিয়ে মানে সবাই মিলে ইউজ করি, হ্যাঁ পুরো কাহিনীটার কারণে আমি মানে পুরো ফ্যামিলিতে কি বলে মানে পুরো আলাদা পুরো ইচ্ছে আমাকে করতে হলো আমাকে আর আমার মাকে ঢাকায় একা একা বসে।
এইটা হচ্ছে আপনার একান্ত আসলে পারিবারিক একটি সমস্যা, সে পারিবারিক
সমস্যা না, সমস্যাটা
পারিবারিক বিষয়টাতে আমি
সময়টা তো যখন তা নিয়ে কথা তুলে এই সময়টা তো যখন আমার সাথে ঝামেলা করে যে তুমি আমার সাথে বের হও না কেন, এই সময়টা তো যখন আমার সাথে ঝামেলা করে যে তুমি আমার সাথে ঠিকভাবে কথা বলো না কেন, তুমি আগের মতো কথা বলো না কেন, ই করো না কেন, তখন আমার মনে হয় মানুষ এত নির্মম এত অমানুষ কি করে হয়।
আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে ফোনে থাকুন, আমি মনাকে যেভাবে আমার পক্ষ থেকে ক্রস চেক করার নিরপেক্ষতার স্বার্থে বাঁধনের হয়ে আমি মনাকে ক্রস চেক করেছি এবং মনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে মনা মনার জায়গা থেকে সঠিক কথা বলার চেষ্টা করেছে। বাঁধন এখন আমার সাথে ফোনে আছে, বাঁধনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনেকগুলো কথা এসেছে যে মনা কিন্তু এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছিল, মনার সাথে যখন সম্পর্ক শুরু হয় মনা কিন্তু সম্পর্কটার ব্যাপারে বারংবার যখন ভাবতে চেষ্টা করছিল বাঁধন এসে চেষ্টা করেছিল যে সম্পর্কটা যেন ওর তরফ থেকে আগ্রহটা অনেক বেশি ছিল যাতে করে সম্পর্কটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এক পর্যায়ে মনা আসে সিদ্ধান্ত নেয় যে বিয়ের ব্যাপার ঢাকা থেকে রাজশাহী চলে যাওয়ার ব্যাপারে, যে যখন তার মতো করে জীবনটাকে সাজানো আর হল না বাঁধনের সাথে, তাহলে পরিবারের ইচ্ছায় নিজের জীবনটাকে আমি সাজিয়ে তুলি। মনার সিদ্ধান্ত ছিল যে ঠিক আছে, আবার যদি বাঁধন আমাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে তাহলে বাঁধনকে আমি শেষবারের মতো আরেকবার বিশ্বাস করি। এবং এই বিশ্বাসের কারণ হিসেবে সে চিন্তা করেছিল যে আমরা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হই, যদিও তাদের কাছে মনে হয়েছে যে সেই সময়টা উপযোগী সময় না। তারপরও সিদ্ধান্ত নিয়েছিল বৈবাহিক সম্পর্কে গেলে হয়তো এই নিয়ে আর কোন ফ্রাস্ট্রেশন থাকবে না। কিন্তু বারংবার বিভিন্ন সময়ের মধ্য দিয়ে, বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে, বিভিন্ন উপলক্ষের মধ্য দিয়ে বিভিন্নভাবে পরীক্ষিত হয় মোনা। মোনা যেমন আমি যেমন ইম্পিটেন্টের বিষয়টা তুলে নিয়ে এসেছি, ঠিক সেই রকমভাবে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল বাঁধন মোনাকে কয়েকটি প্রসঙ্গ ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এসে। সেটি হচ্ছে তানিয়ার সাথে তার সম্পর্কের কথা এবং রেফারেন্স হিসেবে বলা যে তুমি কাকে বেশি ভালোবাসো, যদি চাঁদ সূর্য একসাথে আসে তাহলে সেক্ষেত্রে তুমি কি করতে চাও, তোমার ভালোবাসার রেশিওটা কত পার্সেন্ট, 80% না 20%। এই সব বিষয়গুলো মোনাকে হয়তো ভাবতে বাধ্য করেছিল যে বাঁধনের জীবনে অন্য কোন মেয়ের আবির্ভাব হচ্ছে, যে মেয়েটির সাথে আমাকে হয়তো এই সম্পর্কটা ভাগাভাগি করে থাকতে হবে। এবং আমরা খুব ভালো করে জানি যে নারী সত্তাকে আমরা এই সাবকন্টিনেন্টে চিনি, বাংলাদেশে চিনি, তারা আর যাই হোক তাদের স্বামী সত্তাকে আর কোন মেয়ের সাথে ভাগাভাগি করার মানসিকতা রাখে না। এই হচ্ছে ওভারঅল পরিস্থিতি। এবং কথা বলার মধ্যে দিয়ে, কথা বলার সময় আমি একদম পরিষ্কারভাবে বাঁধনের কাছ থেকে শুনতে পেলাম যে তানিয়ার বিষয়ে কোন রকমের কোনো কথা হবে না। তানিয়া যেহেতু আমাদের জীবনে কোনোভাবেই নাই, তাই তার সাথে সম্বন্ধে কোনো কথা হবে না, তার যেন কোনো প্রবলেম না হয়, সে যেন কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো বিতর্কের মধ্যে চলে না আসে। এবং তাদের যে ব্রোকেন এনভায়রনমেন্ট যাচ্ছে তাদের পারিবারিক, সেটার জন্য পক্ষান্তরে সে মোনাকে দায়ী করার চেষ্টা করল এবং বারবার বলছে যে তার জীবনের এখন প্রায়োরিটি হচ্ছে তার নিজের ক্যারিয়ার এবং সেই সাথে তার পারিবারিক যে অবস্থান, সে অবস্থানটাকে ঠিক করা। বাঁধন, আমরা অনুষ্ঠানের শেষ দিকে, বাঁধন
জি,
অনুষ্ঠানের শেষ দিকে এসে আপনাকে কিছু কথা আমার নিজের পক্ষ থেকে বলার, সেটি হচ্ছে যে আপনি অনেক স্মার্ট, আপনি প্রচন্ড রকমের ট্যালেন্ট, ভাগ্য দেবতা যে আপনার সাথে বিমাতা সুলভ কিছু আচরণ করেছে, আপনার পারিবারিক যে এখন অবস্থা এবং মানসিক যে অবস্থা, আমরা দোয়া করি যে আপনার সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু স্মার্টনেস দিয়ে, প্রচন্ড রকমের ধীশক্তি দিয়ে বা বুদ্ধিদীপ্ত দিয়ে হয়তো সবকিছুই করা সম্ভব, কিন্তু এখন থেকে ঠিক 10 বছর পর যখন আপনি একটা ইউটার্ন নেবেন জীবনে এবং নিজের মনের আয়নায় নিজেকে দেখবেন, এবং যেদিন এটাও দেখবেন যে আপনার সময় উপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে, আপনার কিছু কিছু খামখেয়ালির জন্য, আপনারও কিছু কিছু ভুলের জন্য, মনার ভুলের কথা যেমন মনা অকপটে বলেছে, আপনারও কিছু কিছু ভুলের জন্য একটি মানুষ প্রতিদিন দিনে দিনে নিঃশেষ হয়ে যাচ্ছে, যার নাম মোনা, যাকে ভালোবেসে পাগলের মতো তার হাত ধরার চেষ্টা করেছিলেন কোন এক সময়। সেদিন আপনি কতটুকু ভালো থাকবেন সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে।
আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলতে
চাই আপনার বিষয়ে। আপনার বিষয়ে আমার আসলে আমার পক্ষ থেকে আমার পর্যালোচনা করা শেষ। সেটি হচ্ছে যে এইভাবে, এই রকম ভাবে হয়তো সাময়িকভাবে একটি পরিস্থিতিকে ট্যাকেল করা যায়। আপনি সব মিলিয়ে এখন পরিস্থিতি ট্যাকেল করার চেষ্টা করছেন। আপনি দেখছেন আপনার মতো করে সুন্দর একটি জীবন, যে জীবনে থাকবে আপনি স্টেথোস্কোপ নিয়ে চমৎকার একটা পোশাক আশাক সাজিয়ে আপনি চলে এসেছেন কোন এক হসপিটাল। আপনি কোথায় পড়ছেন যেন শুনলাম? সোরদে হসপিটাল জি। আপনি আপনার মতো করে চমৎকার ওই জীবনের স্বপ্ন আপনি দেখছেন এবং সেই জীবনে আপনি 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 একজন পরিপূর্ণ ডাক্তার হিসেবে মহান সেবায় ব্রত নিয়ে আপনি চলে আসবেন মানুষের সেবা করতে, হয়তো কোন কোন রোগীর ওপেন হার্ট সার্জারি করবেন। ওই হার্ট হয়তো আপনাকে তখন প্রশ্ন করে বসতে পারে যে যে হার্টের দায়িত্ব আপনি নিচ্ছেন অবলীলায়, যে হার্টকে আপনি পায়ে মাড়িয়ে রেখে বাড়িয়ে এসেছেন আপনার ব্যক্তিগত জীবনে, এই এই গিলটি ফিলিং, এই অপরাধ বোধ, এই অন্যায় বোধ আপনাকে কিন্তু ভালো থাকতে দিবে না। আপনি যত স্মার্টনেসই দেখান না কেন, যতখানি চৌকশে আপনি হন না কেন, এই কষ্ট, এই খারাপ লাগা থেকে কিন্তু আপনি কোনোভাবে রেহাই পাবেন না। আমি শুধু নিজে শুনছি না, আজকে আমার লক্ষ লক্ষ শ্রোতা বন্ধু শুনছে এবং সবাই পরিষ্কারভাবে বুঝতে পারছে যে কত বড় রকমের খেলায় আপনি মত্ত হয়েছেন। আপনার যদি সত্যি বোধোদয় হয়, আপনার যদি সত্যি মনে হয় যে আমার ফিরে আসা উচিত, জীবন তো খুব খুব অল্প সময়ের আয়ু নিয়ে আমরা পৃথিবীতে আসি, এই পৃথিবীটাকে একটা গ্যামলিং এর একটা পার্ট হিসাবে পৃথিবীতে হয়তো কিছু কিছু গেম জিতা যায়, কিন্তু এই পৃথিবী থেকে যে জিনিসটা আপনি নিয়ে যাচ্ছেন, যে পৃথিবী থেকে যে জিনিসটা আপনি অর্জন করছেন, সেই জিনিসটা কিন্তু আপনাকে ভালো থাকতে কোনোভাবেই দিবে না। এই যে আমার চোখের সামনে অহর্নিশ চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে যে মেয়েটির, যে মেয়েটির দীর্ঘনিশ্বাস আমাদের পরিবেশটাকে একদম কুল মানে একদম ভারী করে রেখেছে, তার একটা মাত্র দীর্ঘনিশ্বাস যথেষ্ট আপনার মতো জীবনকে কিন্তু অভিশপ্ত করে দেওয়ার জন্য। আপনার জায়গা থেকে আমিও কিন্তু নিজেকে নিরপেক্ষ রাখার চেষ্টা করেছি, আমি তাকে আপনার জায়গা থেকে ক্রস চেক করেছি বারংবার, সে কিন্তু সে তার জায়গা থেকে স্বীকার করেছে যে তার ভুলগুলো কি ছিল, আর আপনি ইন্টেনশনালি আপনি চেষ্টা করেছেন আপনার ভুলগুলো তার উপরে চাপিয়ে দিতে, ঠিক না? এসব কাজ করবেন না। যার হাত সারা জীবনের জন্য ধরতে পারবেন না, সে হাত ধরার অভিনয় কখনোই করবেন না। আপনি চাননি যে কখনো যেন তার পড়ালেখা নষ্ট না হয়, সেই কারণে আপনি তাকে বিয়ে করেছিলেন, এ ধরনের কমিটমেন্টের কথা আপনি বারংবার বলছেন। বিয়ে কোনো ছেলে খেলা না বাঁধন, বিয়ে চড়ুই ভাতির মতো কোনো বিষয় না, বিয়ে স্রষ্টার একটা স্পেশাল রহমত। এই বিয়েগুলোকে বিতর্কিত করেন না, আপনার মতো মানুষজনকে দেখলে মানুষ আর নতুন করে বিয়ে শাদীর প্রতি আস্থা হারিয়ে ফেলবে, নতুন করে কেউ কাউকে আর ভালোবাসবে না বাঁধন। কোন একটি বাঁধনের মধ্যে কোন একটি মোনা কখনো গোটা পৃথিবী খোঁজার চেষ্টা করবেন না, ভালোবাসাকে এরকম একটা বিতর্কিত জায়গাতে দাঁড় করিয়ে দিয়ে না বাঁধন। আপনি অন্যায় করেছেন, আপনি ভুল করেছেন, এই খেদুক্তি, এই কষ্ট, এই 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 তিক্ততা আপনার জীবনকে এলোমেলো করে দেবে বাঁধন। আমি যেমন আমার মতো করে তার সাথে কথা বলছি, আমার জায়গা থেকে আপনাকেও বারবার একই কথা বলার চেষ্টা করছি। আপনি জানেন যে আপনার এই স্টুডিও থেকে এই অনুষ্ঠানটি হয়তো আপনার পরিচিতজন শুনছে, তানিয়া শুনতে পারে বা আরো কেউ শুনতে পারে, আপনি কোনোভাবেই চাচ্ছেন না এখন যার সাথে আপনার সম্পর্কটা আছে সেই সম্পর্কটা কলুষিত হয়। সেই কারণে আপনি বারংবার চেষ্টা করছেন যে তানিয়াকে কিভাবে সেফ জোনে রাখা যায়, কিন্তু এই সেফ জোনে তাকে রাখতে গিয়ে যাকে পাগলের মতো ভালোবেসে হাত ধরেছিলেন তাকে একদম আস্থা করে ছুঁড়ে ফেলছেন, সেই জায়গাতে আপনার মনুষ্যত্বের চরম রূপটা খুব নাঙ্গাগা ভাবে প্রকাশিত হয় বাঁধন। এবং যার সাথে এই কাজগুলো করছেন নতুন কোন সম্পর্ককে জিয়ে রাখার জন্য, যাকে আপনি উপলক্ষ করে পুঁজি করে এই কাজগুলো করছেন, সে কিন্তু আর কেউ না, সে হচ্ছে আপনার ঘরের বউ, সে হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তিকে পাওয়ার জন্য পাগলের মতো আপনি ছুটতেন। আপনার মনে আছে সেই দিনের কথা যে আপনাকে রাজি না হওয়ার কারণে আপনি পিছন পিছন ছুটতে ছুটতে চলে এসেছিলেন যে তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমাকে তোমার পাশে নিয়ে না। সেই 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 বইয়ের যার সাথে আপনি পরবর্তীতে বিয়ে শাদী করলেন, যার সাথে আপনি একসাথে সেই খোলা আকাশের নিচে প্রচন্ড দাবদাহের পরে যখন বৃষ্টি নামল একসাথে কাটানো সেই মুহূর্তগুলো সব ভুলে গেছেন আপনি। আপনাকে সারপ্রাইজ করার জন্য বিভিন্ন উপলক্ষ নিয়ে আসত যে মানুষটি, সেই উপলক্ষ নিয়ে আপনি চরমভাবে উদ্ভাসিত হতেন, প্রচন্ড আবেগপ্রবণ হতেন, সব ভুলে গেছেন বাঁধন। দুই নৌকাতে পা দেওয়ার চেষ্টা করবেন না বাঁধন, এটা অন্যায়। আর এই অন্যায়টা যদি আপনার ভেতরে থাকতো আমাদের এতগুলো কথা বলার কোন সুযোগ ছিল না। দুঃখজনক যে অন্যায়টা সংক্রমণের মতো, এটি আরেকটা মানুষকে নষ্ট করে দেয়। আমাদের সমাজে এখন এ ধরনের উদাহরণের পরিমাণ দিনকে দিন অনেক বেশি কমে আসছে, যে কারণে মানুষ এখন ভালোবাসাতে ভয় পায়। রীতিমতো আমি হাজার হাজার মেসেজ আসছে যে আমরা গুরুরা নতুন করে কাউকে ভালোবাসবো না, কাউকে বিশ্বাস করবো না, কারোর প্রশ্নে কমিটেড হব না, শুধু আপনাদের মতো মানুষের জন্য। স্মার্টনেস দিয়ে পরীক্ষায় অবশ্যই ভালো ফল করা যায়, কিন্তু স্মার্টনেস দিয়ে জীবনের এইসব ছলচাতুরি এসব জারেজুরি ফাঁকি দেওয়া যায় না। শুধরানোর চেষ্টা করেন, সময় থাকতেই শুধরানোর চেষ্টা করেন। আপনি পরিষ্কারভাবে নিজেকে উপস্থাপন করেছেন যে তানিয়াকে সেফ জোনে রাখার জন্য যে আপনার পাগলের মতো প্রচেষ্টা, আর নিজের ঘরের বউকে আস্তে করে ছুড়ে ফেলতে আপনার দ্বিধান্বিত হচ্ছেন না। আর এখন আপনি লজিক হিসাবে দেখাচ্ছেন কি তার তরফ থেকে, আপনার তরফ থেকে একটা ভুলও আপনি তার দেখাতে পারেননি, কিচ্ছু বলতে পারেননি। ভুলগুলো বরং আমি ফাইন্ড আউট করে বলেছি মোনাকে, মোনা তখন স্বীকার করেছে যে হ্যাঁ আমি হয়তো একটু বেশি পজিটিভ হয়েছিলাম, আমি হয়তো একটু ডমিনেটেড হয়ে গেছিলাম, আমি হয়তো তাকে ওই তার যে শারীরিক সক্ষমতা নিয়ে সমস্যা ছিল সেটা নিয়ে আমি বেশি কথা বলেছিলাম, সেই কারণেই হয়তো তার মধ্যে কিছুটা কষ্ট তৈরি হতে পারে, এগুলোর জন্য আমি সরি। সেই কথাগুলো তো আমি তার মুখ থেকে বাইর করে নিয়েছি, আপনার তরফ থেকে কিন্তু তার জন্য আমি কোনো ফল্ট ওইভাবে দেখিনি। ফল্টটা কি দাঁড় করালেন, বিয়ের পরেও সে আপনার অবহেলায় তাকে ছোট করা, তাকে দিনকে দিন আস্থা করে ছুড়ে ফেলার যে টেন্ডেন্সি, যে মানুষটি আপনার চোখে প্রচন্ড পরিমাণ সম্মান আর ভালোবাসা দেখেছিল এতকাল, তাকে যখন এইভাবে আপনি ছুড়ে ফেললেন, এই অপমান দেখতে 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 সে হয়তো এই পথটা কি বেছে নিয়েছিল যে আমি আর এই পৃথিবীতে বাঁচব না, পৃথিবীটাতে আমি এই পৃথিবী থেকে চলে যাই, জীবনটাকে শেষ করে ফেলি। এইটাকে এখন আপনি ইস্যু হিসেবে কাজে লাগাচ্ছেন, তাও আপনি নিজেরই স্বার্থে, কারণ নিজেকে প্রচন্ড রকম ভালোবাসেন আপনি। আপনি ভয় পাচ্ছেন যে কারো মৃত্যুর কারণ না হয়ে যায়, আমাকে হড় হড় করে পুলিশ বা র্যাব আবার টেনে নিয়ে আসে যে তোমার সাথে সম্পর্কের কারণে এই মেয়েটি সুইসাইড করেছে। এই ভয়ে আপনি এখন তার সাথে ওই দিকটা আপনি চিন্তা করার চেষ্টা করছেন যে পরবর্তীতে আবার এই ধরনের সিচুয়েশন হলে আমি হয়তো তার মৃত্যুর কারণ হব। যাকে আপনি প্রতিদিন একটু একটু করে শেষ করে দিচ্ছেন, যাকে আপনি প্রতিদিন একটু একটু করে নিঃশ্বাস করে দিচ্ছেন, ডেফিনেটলি তো আপনি তার যে কোনো কষ্টের জন্য, যে কোনো তার সমস্যার জন্য আপনি দায়ী হবেন। আমি হতাশ, আমার বিশ্বাস যে আজকের দিনের আজকের এই পরিস্থিতির পর আমি আশা করি, আমি আমি বিশ্বাস করি হয়তো তারা তাদের জায়গা থেকে চেষ্টা করবে। বাঁধনের যদি শুভোদয় হয়, বাঁধন যদি মনে করে যে না এনাফ, আমার জায়গা থেকে হয়তো ভুল হয়ে গেছে অনেক, আমি আমার সম্পর্কে যে ফাঁক ফোকরগুলো ছিল একটু ঠিক করে নিই, আবার শুধরে নেওয়ার চেষ্টা করি, সে যদি ওই স্পষ্টতই বলেছে যে আমার আমার প্রায়োরিটি লিস্টে কোনোভাবেই সেই আমার বউ পড়ে না, আমার ক্যারিয়ার পড়ে, আমার বাকি সব জিনিসগুলো পড়ে, বাট কখনোই আমার বউ পড়ে না। বউ কোনো ছেলে খেলার জিনিস না বাঁধন, স্বামী কোনো যেমন ছেলে খেলার জিনিস না, বউ কিন্তু কোনো ছেলে খেলার জিনিস না। সব মিলিয়ে বৈবাহিক সম্পর্কটা কোনো ছেলে খেলার বিষয় না। এই বৈবাহিক সম্পর্কটা যদি আপনার মতো মানুষের হাত ধরে ছেলে খেলার পর্যায়ে আসে, আপনাকে কিন্তু আমরা ক্ষমা করব না। এই সমাজ আপনার একান না, এই পারিবারিক বন্ধন আপনার একান না, এই দেশ আপনার একান না, আপনার কোনো অধিকার নাই এই দেশটাকে, এই সমাজটাকে, এই পারিবারিক বন্ধনটাকে কলুষিত করার। আপনার মতো মানুষের এই ধরনের বিহেভ প্যাটার্ন দেখে মানুষ নতুন করে আর বিয়ে করতে বা ভালোবাসতে মানুষকে সাহস পাবে না। যে মহান পেশার ব্রত নিয়ে আপনি সামনের দিকে এগুচ্ছেন, ডক্টরি পেশা, যেটার জন্য সবচেয়ে বড় যে গুণাবলী প্রয়োজন আপনি ভুলে গেছেন, সেটি হচ্ছে মানবীয় গুণাবলী। যে গুণাবলীটা আপনার মধ্যে অনেকাংশে অনুপস্থিত, আগে এটির চর্চা করুন, মানবিকভাবে চং হন, তারপর আপনার মাঝে আমরা ভালো ডাক্তার খুঁজে পাওয়ার চেষ্টা করব। অন্তত একটি মানুষকে আগে সুস্থ রাখুন, শারীরিক এবং মানসিকভাবে ভালো রাখার চেষ্টা করুন, যে আপনার ঘরের বউ আজকের তারিখ পর্যন্ত তাকে ভালো রাখুন, তারপর আপনি সমাজ শুদ্ধ করার দায়িত্ব নিন। আবার আসছি বন্ধু, কিছুক্ষণের মধ্যে আসছি, ছোট্ট একটি ব্রেকের অনেক বেশি দরকার, কিছুক্ষণের মধ্যে আসছি।
প্রিয় বন্ধু, মনের অবস্থা তো বুঝতে পারছেন আমাদের কেমন, তো মেঘলা কিছু বলতে চাও?
আসলে আমি টোটালি স্পিচলেস, মানুষ আসলে এরকম হতে পারে আমার ধারণার বাইরে ছিল। আসলে কিছু কমেন্ট ছিল
আমার যখন বাঁধনের কথা শুনছিলাম আমরা,
রাইট? আমি আসলে রিয়েলি কিছুই বলার নেই, তো আমি একটা এসএমএস পড়তে চাই টুটুল। হ্যাঁ, লন্ডন থেকে, মানে ইংল্যান্ড থেকে একজন এসএমএস করেছেন কবির নামে, তার ফ্রেন্ড প্রিয়াকে উদ্দেশ্য করে। আমি পড়ছি ওনার মতন করে, আই মিস হার এ লট, শি হ্যাজ ব্রট দ্য গ্লো দ্যাট ওয়াজ মিসিং ইন মাই লাইফ টিল নাও, শি মিন্স এ লট ফর মি, শি হ্যাজ দ্য চার্ম দ্যাট মেক্স মি হ্যাপি, প্রিমা I like you a lot and want you to be with me. Message ta pouchhe dilam Prima ke, kobi jodi amaderke shune thaken tahole apni mane peye jaben je apnar friend ke apnar on air e message ta diye diyechi. Okay,
ar onek bondhurai kintu meghla amra dekhte pacchi je badhoner jonno ধিক্কার বলতে যে শব্দটা বোঝায় তার চেয়েও বাধে কিছু শব্দ ব্যবহার করে বাঁধনকে লিখছে সবাই। আমার মনে হয় এটাই তার উপযুক্ত পাওনা না, এর চেয়ে আরো বেশি কিছু, এবং গুরুত্ব সেটা বলেই গেল। আর মোনার জন্য শুভকামনা, এবং মোনাকে একদমই কান্না করতে নিষেধ করেছে এবং কান্না করা যাবেই না, এবং মোনা তুমি এগিয়ে চলো এমন কথা লিখে অনেক বন্ধুরা সাহস জুগিয়েছে মোনাকে। তো বন্ধু, চাইলে আপনিও কিন্তু আপনার মনের কথা, মনের অবস্থান, আপনার ভালো লাগা মন্দ লাগাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। সেজন্য সিম্পলি আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, এখনই মোবাইল ফোনের এসএমএস অপশনে যেতে হবে, টাইপ করতে হবে আর এ, পেজ দিতে হবে, নাম লিখতে হবে, লোকেশনটাও লিখতে হবে, তারপরে ওই যে বললাম মনের ভালো লাগা মন্দ লাগা, এই মুহূর্তে ঘৃণা জানাতে চান বাঁধনকে তাও জানাতে পারেন, এই মুহূর্তে ভালো লাগার ভালোবাসার কথা জানাতে চান মোনাকে সেটাও জানাতে পারেন, পাঠিয়ে দিতে হবে
2323 এই নম্বরে। আমি মেঘলা, আর আমার সাথে আছি টুটুল, এবং আর আছেন আমাদের লাভ গুরু, আর আছেন আজকে বিশেষ অতিথি। আর বন্ধু শুনছেন ভালোবাসার বিশেষ আয়োজন আমার ভালোবাসার, এক্স্যাক্টলি ঘড়িত সময় ঠিক রাত 1:44 বেজে 21 সেকেন্ড।
আর প্রিয় বন্ধু, যদি চান মনের অবস্থান এই মুহূর্তে জানিয়ে দিতে, তাহলে আমাদের কাছে এসএমএস করে ফেরুন। আপনাকে সেলফোনের মেসেজ অপশনটায় যেতে হবে, টাইপ করতে হবে, আর স্পেস দিতে হবে, নাম লিখতে হবে, লোকেশনটাও লিখতে হবে, তারপরে মনের কথা তো লিখবেনই, সেই সাথে ওই বাঁধনকে নিয়ে যদি কোনো কথা লিখবার হয় তাও লিখবেন, আর মোনা আপু এখানে আছে তাকে নিয়ে যদি কিছু লিখতে হয় সেটাও লিখবেন। আর এই মুহূর্তে একজন ডক্টর আমাদের সাথে। আচ্ছা, আমরা কি বার্তা নিয়ে নিচ্ছি? কিছু
বার্তা তো নিব, এবং এর সাথে যদি কেউ ফোন করতে চায় সে নাম্বারটা একটু জানিয়ে দিন।
আচ্ছা, রাইট, ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি বন্ধু, 9893666, এটা হচ্ছে আমাদের ল্যান্ডলাইন নাম্বার, আপনারা ট্রাই করতে থাকুন। আর এর মাঝে কিছু এসএমএস পড়ছি। একজন লিখেছেন আমাদেরকে, জাহান মিরপুর এক থেকে, লাভগুরুকে উদ্দেশ্য করে লিখেছেন যে আপনি কেমন আছেন
এখন এই মুহূর্তে? ভালো আছি।
ওকে, আরো অনেকে আমাদের সাথে আছেন, অনন্যা আছেন মিরপুর থেকে, ওমান আছেন, আখি আছেন নারায়ণগঞ্জ থেকে, আলিম আছেন আবারও সেই মিরপুর থেকে, আরো কে কে আছেন দেখো,
ইসলাম আছে নারায়ণগঞ্জ থেকে, পিঙ্কি আছে আমাদের সাথে, রাব্বি আছে, ইমরান আছে, আরো অনেক বন্ধুরা আছে, সুমন আছে ফার্মগেট থেকে, তানবীর আছে মিরপুর থেকে।
একটা ফোন কল মনে হয় আছে, আমরা ফোন কলটা নিয়ে নি।
হ্যালো,
হ্যালো, আসসালাম আলাইকুম। হ্যালো,
হ্যালো,
হ্যাঁ, সালাম আলাইকুম।
জি ওয়ালাইকুম সালাম, আপনার নামটা বলতে হবে, পরিচয়টা দিতে হবে।
জি, আমি ডাক্তার জয়প্রকাশ বিশ্বাস, মেডিকেল অফিসার, সৌরদ্য মেডিকেল কলেজ হাসপাতাল।
জয়প্রকাশ, আপনাকে নমস্কার, আমি লাভ গুরু বলছি। জি বলুন।
জি জি, নমস্কার গুরু। আসলে আমি সবসময় লাভ গুরুটা শুনে আসতেছি, ডিউটিতে থাকাকালীন অবস্থার চেষ্টা করি সবসময় লাভ গুরুটা শোনার জন্য, একটা মিস হয়ে যায়। আজকেও আমি খুবই টায়ার্ড ছিলাম, সেই জন্য শুরু থেকে শুনতে পাইনি, মাঝখান থেকে যখন শুনলাম, শুনে ঘটনাটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। আসলে ওর ভাগ্য ভালো যে অসৌভাগ্য হয়েছে আজকে এই সেটে বসার, এই সেটে যাওয়ার। আমিও চেষ্টা করছি অনেকদিন থেকে যাওয়ার, হয়তো সৌভাগ্য হয়নি, বাট আজকে যে ঘটনাটা শুনলাম এটা তো খুবই মর্মান্তিক একটা ঘটনা। আর কথা হচ্ছে, ওই ছেলে তো মানে ভালোবাসা কি জিনিসই বোঝেই না, ভালোবাসার মানে কি, ভালোবাসার পরিণতি কি, এটা তো সে বুঝেই না। সে যেভাবে কষ্ট দিচ্ছে বা যেভাবে কষ্ট দিয়েছে সেভাবে সে কিছুই করতে পারবে না, কিছুই না। সে চিন্তা করছে ফাইনাল গ্রুপ পাস করবে, সে কোনো দিনে ফাইনাল গ্রুপ পাস করতে পারবে না, কোনো দিনে ফাইনাল গ্রুপ পাস করতে পারবে না। সে ফিফথ ইয়ারে একটা পরে একটা ছেলে, সে শুধু মানে তাকে না, টোটাল মেডিকেল প্রফেশনটাকে কলঙ্কিত করেছে। আমরা যারা স্টুডেন্ট অবস্থা থেকে বিভিন্ন পরিস্থিতিতে আজকের এই ডাক্তার হয়েছি, আমরা জানি কতটুকু কষ্ট করে আমরা এই পর্যায়ে এসেছি। আমাদের সাথে প্রত্যেকের দোয়া ছিল, সেই জন্য আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। যে ছেলে এত বড় একটা ফ্রড, সেই ছেলে কখনোই ফাইনাল গ্রুপ পাস করতে পারবে না।
এবং সেই ছেলেটি আপনাদের স্টুডেন্ট দিয়ে মেডিকেলের সাথেই কিন্তু স্টুডেন্ট হিসেবে অ্যাটাচ।
হ্যাঁ হ্যাঁ, সেটাই, সেই জন্য আমি বলেছি সেই ছেলে মানে এত বড় একটা ফ্রড একটা ছেলে, সে যতক্ষণ পর্যন্ত না ক্ষমা চাইবে, তার এই অপরাধের দোষ স্বীকার না করবে এবং তার জন্য মানে সে অনুতপ্ত না হবে, ততদিন পর্যন্ত সে পাস করতে পারবে না।
এবং ডক্টর জয়প্রকাশ, ডক্টর জয়প্রকাশ, আপনাকে ওই কথাটি আমাদেরও বলার, সেটি হচ্ছে সেই যে কথাটি আমি তাকে উদ্দেশ্য করে বলেছি, যে ডক্টরের মতো মহান পেশার ব্রত নিয়ে যারা আপনারা মানুষের সেবা করতে আসছেন, মানুষের ভালোবাসা যদি না থাকে, মানুষের দীর্ঘনিশ্বাসকে পুঁজি করে যদি আসেন, তাহলে এই মহান পেশায় আপনার কাছ থেকে আমরা সেই অর্থে ভালো কিছু আশা করতে পারি না, যে কথাটা আপনি নিজেও বললেন।
জি, আমার মনের প্রতি কথা হচ্ছে এটাই, আসলে কি বলবো, সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। তবে এরকম একটা পথ মানে ছেলেকে বিশ্বাস না করে বরং নিজের পথে নতুন করে সবকিছু শুরু করাই তাই মনে হয় ভালো। একটা কথা কি, আসলে কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না, চলতে থাকে, কখন থেমে যাবে না। আমরা জানি হয়তো আপনার ভালোবাসাটা অনেক গভীর ছিল, হ্যাঁ, হয়তো চলার পথটা চেঞ্জ হয়ে যাবে, কারোর জন্য কারোর জীবন থেমে না থাকলে চলার পথটা চেঞ্জ হয়ে যাবে, বাট জীবন কিন্তু চলবে তার আপন গতিতে। তো আমি আপনার জন্য প্রার্থনা করব যেন আপনি আবার নতুন করে দাঁড়িয়ে আপনি আপনার মতো করে চলতে পারেন। হয়তো ভবিষ্যতে কোনো একটা বড় ক্ষতির হাত থেকে আজকে আপনি বেঁচে গেলেন, যে হয়তো আমরা অনেক ঘটনা লক্ষ্য করছি, আসলে এই কয়েকজন মানুষের জন্য ডাক্তারদের প্রতি মানুষের যে পেট কমে গেছে, সেই জিনিসটাকে আমি চেষ্টা করব যতটুকু পারি আমি আমার ক্ষেত্র থেকে এটাকে এস্টাবলিশ করার জন্য। আর এদের মতো ছেলেদেরকে অবশ্যই পানিশমেন্ট দিতে হবে,
সাধারণ মানুষের কিন্তু কোনো ভুল নেই, সাধারণ মানুষের কিন্তু কোনো দোষ নেই ডক্টর জয়প্রকাশ, কারণ সাধারণ মানুষের জায়গা থেকে যদি আমি লাভগুরু নিজেও বলি, ডক্টরকে সবসময় আমরা ভগবানের সেই জায়গাতে রাখার চেষ্টা করি বিশ্বাস থেকে, এবং সেটা যদি এই ধরনের একজন শিক্ষণ বিষয়ের দ্বারা ডক্টরি পেশার শিক্ষণ অনুষ্ঠানের দ্বারা হয়ে থাকে সেটি সত্যি আমাদের জন্য অনেক বেশি দুঃখের। আরেকটি কথা আমি বলেছিলাম তখন, যে এমন কোন ব্যক্তির কোন রকমের অধিকার নেই আমাদের এই যে পারিবারিক বন্ধন, আমাদের সামাজিক যে মূল্যবোধ এবং ভালোবাসার মতো এরকম মহামূল্যবান একটি অনুভূতি, তাকে নিয়ে এরকমের ছলচাতুরি করা, এরকম প্রতারণা বা ভণ্ডামি করা, যে কারণে আমাদের মেসেজ বক্সে হাজার হাজার মেসেজ আসছে যারা সবাই একই কথা বলছে যে আমরা এই যদি পরিস্থিতি হয় নতুন করে কেউ আর কাউকে ভালোবাসতে পারব না।
না আসলে গুরু হয়েছে কি, আমাদের এই কয়েকটা গতি আসলে আমাদের এখানে অনেক ভালো মানুষের সংখ্যাই বেশি, বাট দু একজন খারাপ মানুষের জন্য আমরা এত বেশি আপসেট হয়ে পড়ি, তাতে ঘটনাগুলো এত মর্মান্তিক যেখান থেকে আমরা কোনোভাবেই আর নর্মাল কিছু চিন্তা করতে পারি না। কিন্তু ওদের শাস্তিটাও এত পরিমাণ হওয়া উচিত। আসলে ওই ছেলে যতদিন পর্যন্ত অনুতপ্ত না হবে ততদিন পর্যন্ত তার পাশ করার কোনো অধিকার নেই, কোন রাইট নেই। সে তার লাইফ গুছাবে পরের কথা, সে যার লাইফ আগে নষ্ট করে এসেছে তার কাছে তাকে ক্ষমা চাইতে, তারপরে সে তার লাইফ তৈরি করবে।
আগে মানুষকে বাঁচতে শেখাক, তারপরে না মানুষকে জীবন দেওয়ার চেষ্টা করবে।
যে ছেলে মানুষের জীবন নিয়ে হ্যান্ডেল করবে, সে আগেই একটা মানুষের জীবন
আগে বাঁচতে শেখাক তাকে, তারপরে তার জীবন বাঁচানোর চেষ্টা করবে।
হ্যাঁ, আগে তাকে ম্যানও শিখতে হবে, তারপরে তাকে পাস করতে হবে।
অনেক অনেক ধন্যবাদ,
আমরা এটা দেখব।
আপনি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যে কিছুই করতে পারি না তার মধ্যে এটা অনেক বড় কিছু করতে পারে, যে কারণে রাত জেগে এখন প্রায় একটা পঞ্চাশ বাজে, যিনি কথা বলছিলেন মেডিকেল অফিসার জয়প্রকাশ, একই মেডিকেল থেকে, সোহরদি মেডিকেল থেকে, এবং তিনি বলছিলেন যে আমরা অন্তত তাদেরকে ঘৃণা জানাতে পারি। আমরা তো কোনো প্যারালাল গভর্নমেন্ট চালাই না, ল এনফোর্সমেন্ট এজেন্সি আমাদের কন্ট্রোলে নাই, কিন্তু যেটি আছে সেটি হচ্ছে সামাজিকভাবে এদেরকে প্রতিরোধ করা, প্রতিহত করা এবং সামাজিকভাবে ধিকৃত করা। তাই তো জয়প্রকাশ? ডক্টর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে ফোনে যোগ দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এবং আপনি যে পাথিওটার কথা বলেছেন মোনার কাছে, আমি আপনার কথা রেশ ধরে চলে আসছি মোনার কাছে। মোনা, যে কথাটা বলছিলেন, দেখেন আমাদের কথা বলা হয়তো মিনিট পাঁচেক সময় অতিক্রান্ত হয়নি, সেখান থেকে ফোন আসছে এবং বলছে যে সে পাশ করার পরিস্থিতি তার থাকার কথা না। এই এই ধরনের সামাজিক চাপ, এ ধরনের সামাজিক ভাবে তার প্রতিহত করার মানসিকতা যদি শুরু হয়ে যায়, মানুষ যদি এটার বিরুদ্ধে স্ট্যান্ড নেয়, তখন যে কোনো খারাপ মানুষও কিন্তু ভালো হতে বাধ্য। এরকম ভাবে যদি যে বাঁধনকে আপনি হারিয়েছেন এখন থেকে দুই বছর আগে, সে বাঁধন যদি সবকিছুর পরিস্থিতির মূল্যায়ন করে আপনার কাছে ফিরে আসে সেটা ভিন্ন জিনিস, আর যদি না ফিরে আসে সেক্ষেত্রে, এই যদি তার চালচিত্র হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কাছে আমি আশা রাখব, আপনার জীবন কিন্তু শেষ হয়ে যায়নি, যে কথা জয়প্রকাশও বলছিলেন, সমগ্র পৃথিবী পড়ে আছে আপনার কাছে, সমগ্র পৃথিবী আপনার কাছে পড়ে আছে, আপনার জীবন শেষ হয়ে যায়নি, আপনি বাঁচবেন। আপনার বাবা মার জন্য বলছিলেন যে বাবা অসুস্থ, যে দায়িত্বটা আপনার নেওয়া উচিত বাড়ির বড় মেয়ে হিসেবে, আপনার ছোট ভাই আছে একটি, সমগ্র পৃথিবীর জন্য আপনাকে নতুন করে বাঁচার এবং নতুন করে পথ চলার চেষ্টা করতে হবে।
আমি প্রথমে বলবো বাবা মার কাছে আমি অনেক সরি, যে মানে তোমরা আমাকে এত আদর করছো, এত আদর করছো যে তার প্রতিদান আমি কিছুই দিতে পারিনি, জাস্ট কষ্ট আর অপমান ছাড়া, অনেক সরি। বাট আজকের পর থেকে আমার লাইফ যা হোক যেমনই হোক, আমি আমি আমার স্বপ্নটা সত্যি করার চেষ্টা করব। আমার অনেক ইচ্ছে বাইরে পড়াশোনা করার, আমি প্রচন্ড রকম চেষ্টা করব। আর যাই করে আমি পড়াশোনা নিয়ে কোনো প্রবলেম করব না, কোন রকম না, সবসময় একটা ভালো করার চেষ্টা করবো, সবসময় আমি আমার ড্রিমে পৌঁছার চেষ্টা করবো, আমার লাইফে যা কিছু ঘটুক যাই হোক।
আরেকটি কথা বলে রাখি, হাস্যকর, কত বড় ধৃষ্টতা এই ছেলে। বাঁধন আবার অফ ইয়ারে ফোন দিয়েছে, এ ধরনের তো কথা ছিল না যে তানিয়ার প্রসঙ্গ আসবে। হি ইজ ভেরি মাচ ওয়ারি অ্যাবাউট হিজ প্রেজেন্ট গার্লফ্রেন্ড, যে কোনোভাবে তানিয়া না হাতছাড়া হয়ে যায়,
মানে তানিয়াকে হাতছাড়া করা যাবে না।
বন্ধুরা, আপনারা শুনছেন কি বিশেষণটা কি দিলে?
উইয়ার্ড একটা ব্যাপার।
বন্ধুরা শুনছেন, অফ ইয়ারে সে আবার ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে এ ধরনের তো কথা ছিল না যে তানিয়ার প্রসঙ্গ আসবে, মানে সে অনেক বেশি ব্যস্ত। আপনিও জেনে রাখুন, আপনাকেও জেনে রাখা ভালো, এইটা এই হচ্ছে এখনকার এখনকার পরিস্থিতি। এই যে কিছুক্ষণ আগে আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটরের কাছে ফোন এসেছে, ফোন দিয়ে সে বলছে যে কি জানো কথাটা, ফোন দিয়ে বলছে যে আপনার সাথে তো এমন কোন ডিল ছিল না। কোঅর্ডিনেটর তো কোঅর্ডিনেটরের জায়গায় সে অনেক বেশি প্রফেশনাল ওই অর্থে, এবং অনেক বেশি সে দায়িত্ববোধ নিয়ে কাজ করে, সে বলেছে ডিলিংস এর কি আছে তোমার সাথে, কিসের ডিল? ডিল একটাই, সেটি হচ্ছে স্রষ্টার সাথে, যে কমিটমেন্ট নিয়ে আমরা বসেছি এই লাভগুরুর চেয়ারে এবং এই প্রোগ্রামটা শুরু করেছি, এখানে কারোর সাথে কোনো ডিল নাই, কোনো কম্প্রোমাইজ নেই, এ ধরনের ভণ্ড ফটকাবাজ যারা আছে শুনে রাখো, কোন রকমের কোন ডিল নাই, ডিল একটাই স্রষ্টার সাথে। পেট চালানোর জন্য কিন্তু আমরা এই প্রোগ্রাম করি না, আমরা পার্সোনালি যারা প্রোগ্রাম করি তারা শুধুমাত্রই কোন না কোনোভাবে মানুষের ভালো লাগার উপলক্ষ যদি হতে পারি, মানুষের ভালো কিছু করার যদি উপলক্ষ হতে পারি, সেই চেষ্টা থেকে, সেই তাগিদ থেকে, কত বড় ধৃষ্টতা তার যে সে বলে যে আপনাদের সাথে এরকম ডিল ছিল না যে আপনারা তানিয়ার প্রসঙ্গ টানবেন। সে খুব বেশি মাত্রায় এখন মানে এই নিয়ে ব্যস্ত যে তানিয়ার প্রসঙ্গটা আসাতে তানিয়া না তাকে ছেড়ে চলে যায়। তানিয়া কোন না কোনোভাবে যদি আপনি শুনে থাকেন আজকের অনুষ্ঠান, বা তানিয়ার পরিচিত জন যদি কেউ শুনে থাকেন, এই পণ্ড থেকে পালিয়ে বাঁচুন, না হলে আপনার জীবন এত আধমরা হয়ে আছে আপনি জীবন মৃতের মতো বেঁচে থাকবেন। এবং এদেরকে সামাজিকভাবে ধিক্কার দেওয়ার চেষ্টা করুন, যাতে করে এদের হাত ধরে নতুন করে মনা, নতুন করে কোনো তানিয়া বা নতুন করে কোনো মানুষের জীবন নষ্ট না হয়। আর তানিয়া আপনি যদি জেনে শুনে ওর সাথে সম্পর্ক করে থাকেন, তাহলে তানিয়া এবং বাঁধনের মধ্যে আমি নীতিগতভাবে তেমন কোনো ফারাক দেখছি না। আপনি যার দীর্ঘ নিঃশ্বাসের আজকে কারণ হচ্ছেন তানিয়া, আপনি লিখে রাখুন, এই পৃথিবীতে কারো কোন রকমের দেয়া অন্যায় এই পৃথিবীতে থেকে কিন্তু মানে মোচন না হয়ে সে পৃথিবী থেকে যায় না, এই পৃথিবীতেই এই এই ঋণ আপনাকে শুধরে নিবে পৃথিবী, এবং এই ইহকালে এই 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 জীবনেই আপনার এই ঋণ শুধরে নিবে, এবং দেখবেন যে কোনো না কোনো মানুষের হাত ধরে আপনি আবার সেই দীর্ঘ নিঃশ্বাসের মধ্যে পড়ছেন, সেই কষ্টের মধ্যে পড়ছেন, যদি আপনি জেনে শুনে মনারে জীবনের মধ্যে আপনি এসে থাকেন। এনিওয়ে, আমরা যে কথা বলি যে সমগ্র বিশ্ব দেখে শুনছে, আমরা আমরা এখন অনেক বেশি স্মরণ করছি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বেশ কয়েকজন শুনছেন আমাদেরকে, এবং তারা সবাই মিলে সাহস জুগিয়েছে মনা, যে মনা পৃথিবী শেষ হয়ে যায়নি। মনা দেখুন, দুনিয়ার এই পৃথিবীর সমস্ত কর্নার থেকে দুবাই থেকে ফোন কলটা হয়তো আমরা পেয়ে গেছি অলরেডি, ফোন কলটা আমরা আসলে পেয়েছি আমাদের মোবাইলে, আমরা একটু স্পিকার দিয়ে তাদের সাথে একটু কথা বলে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লাভগুরু বলছি আমার ভালোবাসি স্টুডিও থেকে। জি, আপনাদের কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, আপনারা বলুন। জি বলুন। জি, আপনার কথা শুনছি, আপনি বলুন। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। যদি স্বল্প পরিসরে বাংলাদেশের একচিলতে রোদ দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে থাকি লাভগুরুর ব্যানারে, তাহলে আমরা কৃতার্থ। আর আপনারা কষ্ট নেবেন না, আপনারা বহু কষ্টে থাকেন, কাছের মানুষজন দেশের মানুষজনকে ছেড়ে সুদূর পরাবসে আছেন, আপনারা শুধু দোয়া করুন, আমরা সবাই মিলে এই সমাজে দেশটাকে অবশ্যই একদিন শুধরে দিব, একদিন অবশ্যই সব ঠিক করে ফেলব। আপনাদেরকে সাহস দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে সাহস দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, আমি যে কথা বারবার বলি, আপনাদের রেমিটেন্স চালু রেখে রাখে সবসময় আমাদের অর্থনৈতিক চাকা, আপনারা অনেক সম্মানের, আপনারা হচ্ছেন আমাদের জন্য যোদ্ধার মতো, আপনারা যুদ্ধ করছেন সেই দেশের পরবাসে যে যুদ্ধের মাধ্যমে আমাদের অর্থনৈতিক চাকা সচল থাকছে। আমি আরো ফোন কল নিব, মেসেজ নিব, এবং সেই সাথে আমি মনার কাছ থেকে যে কথাগুলো শুনছিলাম, মনা আমি যে কথা বলছিলাম, শুধু দেশ না গোটা বিশ্ব থেকে এখন এই রেডিও আমাদের এই লাভগুরু অনুষ্ঠানটি শুনে, দেখো সবাই কিভাবে ঐক্যতান দিয়ে সবাই একসাথে বলছে যে সাহস যেন না হারিয়ে ফেলে, সেজন্য সামনের দিকে অগ্রসর হয়। আমি বলিনি যে মনা আপনার জীবনে কোনো ভুল ছিল না, আপনার ভুলগুলো নিয়েও আপনার সাথে আমি কথা বলেছি, আপনি স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, কিন্তু সব কথার এক কথা সেটি হচ্ছে যে কথা বলছিলাম যে আপনি যদি পিছিয়ে পড়েন, আপনি যদি এই মুহূর্তে এখন এখান থেকে পেছনের দিকে চলে আসেন, আপনার দ্বারা যদি দুর্ঘটনা কোনো কিছু ঘটে যায়, আপনি যদি জীবন থেকে হেরে বসেন, আমরা সবাই একসাথে হেরে বসব। এতগুলো মানুষকে হারিয়ে দেওয়া কি আপনার ঠিক হবে, যে মানুষগুলোর মধ্যে আপনার বাবা আছে, মা আছে, ভাই আছে, আমরা সবাই আছি, এটা কি ঠিক হবে মনা? কিভাবে দেখতে চাচ্ছেন সামনের জীবনগুলোকে একটু আপনার মুখ থেকে শুনে নিই।
আমি এখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি। অনার্স ফাইনাল ইয়ারটা কমপ্লিট করে আমার হায়ার স্টাডিজের জন্য বাইরে যাওয়ার খুব ইচ্ছা। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যাওয়ার জন্য, দেন না পারলে আমি দেশে আমার পড়াশোনাটা শেষ করব, আমি আমার কর্পোরেট লাইফ শুরু করব। আমার ড্রিম যেটা, আমি সেটা ছোঁয়ার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। আমার লাইফে যাই আসুক, যে সিচুয়েশনই আসুক।
ওকে মানা, আমরা সবাই মিলে আমরা স্রষ্টার কাছে প্রার্থনা করছি এবং একদম ব্যাকুলভাবে আমরা তাকিয়ে আছি স্বাগত জানাতে সেই নতুন যে কর্পোরেট লাইফের কথা বললেন, সেই কর্পোরেট লাইফে। এখন যে মনাকে দেখছি সে একদম জীবনমৃতের মতো, একদম হাড় মাংস এক জায়গাতে হয়ে আসলে যে রকম মানুষকে দেখায়, এইরকম একটা অবস্থার মধ্যে এখন সে আছে, যার যা হচ্ছে সে বাঁধনের কল্যাণে। এবং তার যে হতাশা, তার যে দীর্ঘনিশ্বাস এবং তার যে কষ্ট, সে কষ্টগুলোকে এই পর্যায়ে নিয়ে এসেছে। কিন্তু আমি অপেক্ষায় আছি, আমি তাকিয়ে আছি সেই দিনগুলোর জন্য, সেই দিনটির জন্য তাকিয়ে আছি যেই দিন আমি মনাকে দেখব হয়তো যে কোনো বহুজাতিক কোম্পানিতে অথবা কোনো কর্পোরেট ওয়ার্ল্ডের কোনো একটা খুব সুপরিচিত কোম্পানিতে। মনার স্বপ্নেও হয়তো এরকম ছিল, যেটা অফ ইয়ারে কথা হচ্ছিল, মনা সাই করে একটা খুব পছন্দের রঙের একটা গাড়ি চালিয়ে মনা আসছে এবং মনা নিজের মতো করে জীবনটাকে আবার সাজিয়ে তুলতে সক্ষম হয়েছে। যে কষ্ট ঘিরেছিল তার বাবাকে ঘিরে, বাবা তো এখন কিছুটা অসুস্থ, তিনি পারিবারিক যে দায় দায়িত্ব সেটিকে ওই অর্থে নিতে তিনি হিমশিম খেয়ে যাচ্ছেন। বাবাকে এসে সান্ত্বনা দিচ্ছে মনা, বাবা তুমি কষ্ট পেও না, তোমার সন্তান আছে, তোমার বড় মেয়ে বাবা যে ছেলের চাইতে কোনো অংশে কম না, সে শুধু তার কষ্টের বিলাসিতার কারণে নিজের জীবনটাকে ধ্বংস করে দিবে, এ ধরনের বোকার স্বর্গে সে বাস করে না, এ ধরনের সিদ্ধান্ত সে নেয়নি। বাবা বাবা দেখো আমি ফিরে এসেছি, এবং অনেক জোরে সোরে ফিরে এসেছি, বাবা দেখো আমার দিকে তাকিয়ে, এই যে তুমি লুক দেখছ আমার চেহারার মধ্যে, যে জেল্লাটা তুমি দেখছ সেটি হচ্ছে আমার প্রতিষ্ঠার জেল্লা। বাবা যে জায়গাতে তুমি দেখতে চেয়েছিলে তোমার এই মেয়েকে, ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আছে বাবা। বাবা আমি এরকম একটি সুপরিচিত কোম্পানির এখন আমি একজন বড় রকমের এক্সিকিউটিভ। বাবা তুমি যে গাড়ির স্বপ্ন দেখতে, আমি তোমার পছন্দের সেই কালারের গাড়ি কিনেছি বাবা, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা, এই যে দেখো বাবা, এটা হচ্ছে এই চাবিটা তোমাকে গিফট করলাম বাবা, এটা তোমার জন্য। বাবার বুক গর্বে আনন্দে ভালোবাসায় প্রশস্ত হয়ে উঠবে, জীবনে আমি হয়তো কোনো পুণ্যের কাজ করেছিলাম যে এই ধরনের পুণ্যাত্মার জন্ম দিয়েছিলাম। বাবা বারবার অকপটে নিজের মনের মধ্যে দোয়া করবেন স্রষ্টার কাছে, যে স্রষ্টা আমি জানি পরজন্ম নাই, পরজন্ম থাকলে আমি চাইতাম বারে বারে যতবার পৃথিবীতে আসব ততবার কি পরিচয় আসবো আমি জানি না, কিন্তু মনাকে তুমি আমার ঔরসে পাঠায়ো যাতে করে এই ধরনের সন্তান আমি জন্ম দিতে পারি। সেই স্বপ্নের দিকে তাকিয়ে আছি। ছোট ভাইটি খুশিতে আত্মবিশ্বাসে চকচক করে উঠবে যে না, বোন আমার সেই জায়গাতে নিয়েছে যে জায়গাতে আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল। মা অসহায়ত্বে হয়তো দিনকে দিন এক পেশে হয়ে যাচ্ছেন, সে মা আবার মাথা তুলে দাঁড়াবেন যে না আমরা আবার ঘুরে দাঁড়াচ্ছি, আবার ঘুরে দাঁড়িয়েছি সেই সন্তানের হাত ধরে। কোনো একদিন মনে হয়েছিল যে এই সন্তানের হাত ধরেই পুরো পরিবারটা হয়তো ধ্বংসের একদম কাছাকাছি এসে দাঁড়িয়েছে, না এসব কিছুই হয়নি, পুরো গল্পটাই অনেক বেশি পরিবর্তিত হয়েছে এবং আমরা অনেক বেশি করে ঘুরে দাঁড়িয়েছি। এই স্বপ্নের দিকে সবাই মিলে তাকিয়ে থাকলাম, প্রার্থনায় থাকলাম এ ধরনের একটি জীবনে। এই জীবন এই প্রার্থনা এবং এই দোয়া নিয়ে সবাই মিলে তাকিয়ে থাকলাম সেই জীবনটার দিকে, সেই পৃথিবীটার দিকে, এবং এই পৃথিবীটাকে, এই জীবনটাকে যে সার্থক করে তুলতে পারে, যে পারে এই পৃথিবীটাকে আমাদের কাছাকাছি নিয়ে আসতে, সে হচ্ছে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি মনা। এবং আমি 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 কখনোই কখনোই এরকম আমি চিন্তা করি না, কখনো আমি এরকম ভাবতে পছন্দ করি না যে একটা বাঁধন নামে কোনো একজন ভণ্ডের হাত ধরে গোটা পৃথিবী বন্ধ হয়ে যায়। বরং আজকে যে বাঁধন আমাদের জীবনটাকে অসম্পূর্ণ করে দিয়ে যায়, আজকে যে মানুষটি আমি ধ্বংসস্তূপে পরিণত হই, সেই মানুষটি আমি জানি আমার ভেতরে মনের সেই শক্তিটি আছে, বিশ্বব্যাপী সমগ্র মানুষ আমার পাশে আছে, সব মানুষকে সাথে নিয়ে এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থেকে আমি বিজয় ঘোষণা করতে পারি, সে ধরনের প্রকৃত বীর আমি। এবং স্বপ্নটাকে এত উচ্চে নিয়ে যেতে পারি যেখানে থেকে দেখে আর দশটা মানুষ সাহস পাবে মনার মতো করে নতুন করে ঘুরে দাঁড়ানোর এবং নতুন করে বাঁচার। বন্ধুরা, এই ছিল আজকের মনার এবং তার জীবনের কথা। এবং এর সাথে আরো যদি কোনো কেউ ফোনে কথা বলতে চায় এবং কেউ যদি মেসেজ দিতে চায় সেসব বিষয় নিয়ে আমরা কথা বলব। আচ্ছা, আপনি আপনি বলছেন দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে? জি, আপনি কথা বলুন, আপনার কথা শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি বলুন। ইঞ্জিনিয়ার সাহেব, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, কথা বলুন। আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মোনা, আপনি বলুন, মোনার কণ্ঠস্বর এবার আপনি শুনতে পাবেন। মোনা বলুন, ইঞ্জিনিয়ার সাহেব মোনার কথা শুনুন।
না, আমি হেল্পলেস হব না, আমি আমার এখনো আশা আছে, আমার ড্রিমটা এখনো শেষ হয়ে যায়নি।
ইঞ্জিনিয়ার সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। হাজার হাজার মাইল দূর থেকে আপনারা মানসিকভাবে সম্মতি জানাচ্ছেন আমাদের সাথে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং মনা সহজাতই আপনাদের দূর দূরান্ত থেকে ধরনের ফোন কল পেয়ে এবং আপনাদের কথা শুনে সে অবশ্যই এখন আগের চাইতে অনেক বেশি স্বাভাবিক এবং চেষ্টা করবে। এটা কিন্তু এক মুহূর্ত বা একদিন স্বাভাবিক থাকার বিষয় না, এটা হচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর ঘুরে দাঁড়ানোর চেষ্টা, যুদ্ধ করার চেষ্টা। মনা, আপনার পক্ষ থেকে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে এবং আপনার জীবনকে নিয়ে এবং কাউকে উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে প্লিজ আপনি বলুন।
আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি যে যে সম্পর্কে একবার,
আচ্ছা এই ফাঁকে আমরা একটা আরেকটা ফোন কল আছে, আমরা একটু ফোন কলটা নিয়ে নিই। জি, আপনি কথা বলুন। লাভগুরু বলছি আমার ভালোবাসা স্টুডিও থেকে। ওয়ালাইকুম আসসালাম, আপনি বলুন। আপনার কথা শুনে আমার বন্ধু অনেক বেশি কৃতজ্ঞ, আপনি কথা বলুন মনার সাথে।
আপনাকে ধন্যবাদ ভাইয়া আমাকে সহমর্মিতা করার জন্য। ভাইয়া আপনাকে ধন্যবাদ আমাকে সহমর্মিতা জানানোর জন্য।
আমরা চলে আসি মনার কাছে। মনা যেটা বলছিলেন যে আপনার পুরো জীবনটাকে ঘিরে এবং কাউকে উদ্দেশ্য করে যদি সত্যি কিছু বলার থাকে একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে, এবার আপনি বলুন।
আমি আমাকে যারা শুনছেন সবার কাছে কৃতজ্ঞতা, রেডিও আমার কি কৃতজ্ঞতা, আমার আজকে থার্ড ম্যারেজ ডে, আমাকে এরকম একটা গিফট দেওয়ার জন্য খুবই কৃতজ্ঞতা আমি। আর সবাইকে বলছি যে প্লিজ আমার মতো কেউ ভুল করবেন না, অ্যাটলিস্ট যাই করেন বাবা মাকে সাথে নিয়ে করবেন। আর যে সম্পর্কে একবার অবিশ্বাস ঢুকে পড়ে প্লিজ প্লিজ ওটা যাচাই না করে আবেগের বসে কোন রকম কোন ডিসিশন নিবেন না, অ্যাটলিস্ট জাস্টিফাই করে দেন ডিসিশন নিবেন প্লিজ, এতটুকুই বলা। আর বাঁধনকে একটা কথা বলবো আমি, লাস্ট একটা কথা বলতে চাচ্ছি যে আমি এখনো তোমার জন্য ওয়েট করি, এখনো তোমাকে আমি লাভ করি, আমি এখনো তোমার জন্য ওয়েট করছি, আমি বিশ্বাস করি যে একদিন তুমি ফিরে আসবা, এই তুমি সেই তুমি না, আমি তোমার জন্য ওয়েট করি, আমি জানি না তুমি কি করবা বাট আমি ওয়েট করবো তোমার জন্য, তুমি ফিরে আসবা। জাস্ট আমার আগের বাঁধন হয়ে আমি আমি সব ভুলে যাবো, আমার কিচ্ছু মনে থাকবে না, আমার কোনো কষ্ট মনে থাকবে না প্লিজ।
আগের বাঁধন হয়ে যদি সত্যি সে ফিরে আসে, বিষয়টা যদি সত্যি তাই হয়, আমরা আমরা আসলে ওই ওই দিনটার জন্য হয়তো আমার বন্ধুর জন্য আমি চিন্তা করব, যদি আগের বাঁধন হয়ে সে ফিরে আসতে পারে হয়তো তখন মনে কিছু রাখব না হয়তো, কিন্তু ভালোবাসায় যে থাকে তার মনের যে পরিধি, তার মনটা তো অনেকটা আকাশের সমান হয়ে যায়, এত বড় মনের পরিধি আমাদের নাই। যা ভুল তা ভুল, যা অন্যায় তা অন্যায়, এই অন্যায়কে যদি আজ এই প্ল্যাটফর্ম থেকে সমঝোতা করার চেষ্টা করি আরো দশটা অন্যায়ের পথ আমি ওপেন করে দিব। তা যা ভুল তা ভুল, যা অন্যায় তা অন্যায়, এটা কখনোই ক্ষমাযোগ্য না। কিন্তু সত্যিই যদি সে আগের বাঁধন হয়ে ফিরে আসে আমার বন্ধুর কাছে, আর এই খবরটা যদি কোনোভাবে আমরা জানতে পারি, আমরাও অনেক বেশি খুশি হব, অনেক বেশি খুশি হব। এবং তারপরও দোয়া করব যে ব্রোকেন ফ্যামিলির এনভায়রনমেন্টের মধ্য দিয়ে বাঁধন যাচ্ছে সে পরিবারটি খুব তাড়াতাড়ি হয়তো আবার যেন আগের অবস্থানে ফিরে যায়, এবং সব মিলিয়ে সবাই যেন অনেক বেশি ভালো থাকে। ভালোবাসার হাত ধরে আর নতুন করে কষ্ট যেন আমাদেরকে এলোমেলো করে না দেয়, ভালোবাসার হাত ধরে মরার মতো এই ধরনের দীর্ঘ নিঃশ্বাসের সামনে যেন আমাদেরকে না পড়তে হয়, ভালোবাসার হাত ধরে এই যে অনর্গল পানি গড়িয়ে পড়ছে তার গণ্ডদেশ বিয়ে, এ ধরনের পরিস্থিতি যেন এত বেশি আমাদেরকে দেখতে না হয়। জয়প্রকাশের কথাগুলো এখনো আমার কানে বাজছে, ডক্টর জয়প্রকাশ মেডিকেল অফিসার সোহরদি হসপিটাল, তার কথাগুলো এখনো আমার কানে বাজছে। তিনি বলছিলেন যে ডাক্তারের মতো এই মহান পেশায় আমরা তো তখন যাব যখন মানুষকে বাঁচতে শিখাব, তারপর না বাঁচানোর চেষ্টা করব। তাই আমরা সবাই চেষ্টা করি, সবাই মিলে জীবন দেওয়ার চেষ্টাটা তো পরে, স্রষ্টাকে মাথায় রেখে অন্তত মানুষকে কিছুটা হলেও বাঁচানোর চেষ্টা করি, বাঁচতে সাহায্য করি, একটা মানুষের অন্তত একটা মুহূর্তের ভালো লাগার উপলক্ষ হয়ে থাকি। আজ এ পর্যন্ত বন্ধু, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, তোমাদের খেয়াল সবসময় আমার মাথার মধ্যে থাকে, তোমাদেরকে সবসময় আমি স্মরণ করি, এবং তোমাদের ভালো লাগা আমার চোখে মুখে সবসময় আবিষ্ট করে রাখে। মনে পড়ে গেল ড্রাইভার জাহানের কথা, এক নম্বর থেকে মিরপুর এক নম্বরে থাকে সে, আজকে প্রসঙ্গক্রমে সে আমাকে গাড়িতে নিয়ে আসছিল, যখন আমাকে সে চিনতে পারল তখন তার যে অভিব্যক্তি, তার যে ভালো লাগা আমাকে এখন আবিষ্ট করে রেখেছে। এই ভালো লাগা, এই ভালোবাসা আমাকে তোমাদের কাছে ফিরে নিয়ে আসবে, যদি আমাকে 600 কিলো রান করতে হয় তারপরেও এ কষ্ট আমার কাছে কষ্ট মনে হয় না, তোমাদের এই ভালো লাগা ভালোবাসা মাখা এই চেহারাগুলো দেখে। যারা যারা ভালো আছো তারা তো ভালোই আছো, যারা পিছিয়ে পড়া মানুষ তাদের কথা আমার খুব বেশি মনে হয়, তাই এসব মানুষগুলোর কাছে আমি অকপটে নিজে থেকে যাই এবং নিজের পরিচয়গুলো দিই যাতে করে তারা ভালো থাকে। সবাই সব জায়গায় ভালো থাকো। মোনার অনুরোধের জন্য আমি আরেকবার মোনার কাছে ফিরে যেয়ে শেষ উক্তিটি একটু নিয়ে নেব।
গুরু, আমি বাঁধনকে বললাম যে আমি তোমার জন্য ওয়েট করছি, আমি জাস্ট আগের বাঁধনের জন্য ওয়েট করছি, আমি এই বাঁধনকে কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারবো না গুরু, কোনোদিনও মাফ করতে পারবো না।
এই কথাটা পরিষ্কার করে দেওয়ার জন্য আসলেই ধন্যবাদ। আমরা চাই না যে এই বাঁধনকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন আমাদের সবকে সবাইকে কিন্তু একসাথে হারিয়ে দিবেন।
আমি পারবো না গুরু,
আপনার জীবনে যে পূর্বের যে বাঁধন ছিল সেটা ভিন্ন,
তার জন্য সারা জীবন ওয়েট করতে রাজি, বাট এই বাঁধনকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না।
কিন্তু এই অপেক্ষার পালায় থেকে আপনার ক্যারিয়ার থেকে আপনি যেন পিছিয়ে না পড়েন, যে স্বপ্ন এবং যে প্রতিজ্ঞার কথা আপনি এতগুলো মানুষকে জানালেন এটা তো ঠিক।
জি গুরু,
চলে যাচ্ছি আজকে, বিদায় বন্ধু, দেখা হবে, কথা হবে, দেখা তো হয় মনের চক্ষু দিয়ে, কথা হবে সামনে সপ্তাহে সেই তোমাদের সেই অনুষ্ঠানে সেই সন্ধিক্ষণে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, অনেক ভালো থেকো।
ওকে ফ্রেন্ডস, গুরু তো বিদায় নিয়ে চলে গেছেন, আমাদের অতিথি বন্ধুও চলে গেছেন বিদায় নিয়ে, আর এক্স্যাক্টলি ঘড়িতে সময় এখন ঠিক রাত 2:12:50, আর আমাদের এসএমএস লাইন খোলা আছে ঠিক রাত 2:30 পর্যন্ত। তার মানে নেক্সট উইকে, নেক্সট এপিসোডে আমাদের প্রোগ্রামে যারা পার্টিসিপেট করতে চান ইচ্ছে করলে এখনই এসএমএস করতে পারেন। এসএমএস করার নিয়মটা আরেকবার জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এ দেন স্পেস দিয়ে লাভ গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা সবকিছু লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। আর অনেক এসএমএসই চলে আসে।
This track was downloaded from FusionBD.com.